This track was downloaded from fusionbd.com.
কিছু গল্প অবিশ্বাস্য হলেও সত্য।
দুপুরে বাসায় একদম খাবার কিছু নাই, ফ্রিজের ভিতরে বরফ থাকতো, বরফ আমি আমরা কামড়া খাইতাম।
কিছু জীবন কাহিনী কষ্টের চেয়েও বেশি কিছু।
তুমি যখন বড় হবা বাবাকে সামনে পেলে তুমি কি বলবা?
আমাদের সে উনি চলে গেল কেন?
কিছু প্রশ্নের কোনো উত্তর নেই।
সবকিছু ছেড়ে তোমার জন্য চলে আসছি, জাত কুল ধর্ম।
কিছু গল্প সব ভালোবাসার গল্পকেই হার মানায়।
আমার মাঝে মাঝে মনে হয় আমি সুইসাইড করে ফেলে আমি হেরে যাচ্ছি।
কিছু গল্প সমাজের বিবেককে নাড়া দেবার। জীবনের গল্পে কান পাতুন হ্যালো 8920 তে কিবরিয়ার সাথে প্রতি বুধবার রাত 11:10। ১১:১৪ হচ্ছে সময়। সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিও এফএম 89.2 সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান হ্যালো 8920 তে। কিবরিয়া আজ আপনার সঙ্গে, এবং একই সাথে বিশেষভাবে স্বাগত জানাতে চাই হ্যালো 8920 19তম পর্বে। আজকে আমরা শুরু করেছিলাম যেখান থেকে, সেখান থেকে ঠিক 19টা পর্বে দূরে আছি, এবং আমরা স্বপ্ন দেখি আমরা অনেকদিন আপনাদের সাথে থাকব আপনাদের জীবনের গল্প নিয়ে। হ্যালো 8920 অনুষ্ঠানটি আপনারা নিশ্চয়ই জেনে থাকেন, এটা হচ্ছে আমাদের যারা শ্রোতা রয়েছেন লাখো শ্রোতা তাদের জীবনের গল্প বলার অনুষ্ঠান। তারা তাদের জীবনের গল্পগুলো এখানে এসে বলেন। সেই জীবনের গল্পে কোনো সিলেবাস নেই। সিলেবাস বলতে আমরা এটা বোঝাচ্ছি যে কোনো নিয়ম বা কোনো ক্যাটাগরি নেই। আমরা বলি না এখানে শুধু ভালোবাসার গল্প হবে, কিংবা এখানে কোনো অধিভৌতিক গল্প হবে, কিংবা এখানে শুধু আনন্দের গল্প হবে, কিংবা এখানে শুধু বেদনার গল্প হবে, কিংবা এখানে শুধু যে কোনো ধরনের গল্প। যে কোনো ধরনের গল্প, কিন্তু সেটার সাথে আপনার জীবনের মিল থাকতে হবে, এবং আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা সেটা হতে হবে। সেই গল্পগুলো আপনি এখানে এসে বলতে পারেন, এবং আমাদের গল্প বলার পর আমরা কোনো ধরনের উপদেশ আপনাদের দেই না। সেই গল্প থেকে আপনারা কি শিখলেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। বুঝতেই পারছেন শুরু হচ্ছে হ্যালো 8920 কিবরিয়ার সাথে এবিসি রেডিওতে, এবং এখন থেকে শুরু করে দুটো পর্যন্ত আমরা বলি আসলে অনুষ্ঠানের সময়, কিন্তু গল্প আপনাদেরকে কতদূর নিয়ে যাবে আমরা ঠিক জানি না। আজকে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় একজন অতিথি, তার সম্পর্কে আমরা একটু পরে বলবো। তবে তার আগে হ্যালো 8920 তে অসংখ্য অসংখ্য অগণিত শ্রোতা এবং অগণিত বন্ধু হ্যালো 8920 যারা প্রতি সপ্তাহে ফোন করেন আমাদেরকে, ফোন করে এখানে আসার কথা বলেন, জীবনের বিভিন্ন রকমের কথাবার্তাগুলো বলেন, সেগুলোর খানিকটা অংশ আমরা শুনে নেব। একই সাথে যারা আজকে নিয়মিত শুনছেন, এবং একইভাবে যারা নতুন শুনছেন তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আমাদেরকে ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বারে আপনি যে কোনো সময় ফোন করতে পারেন এবং বলতে পারেন আপনার মনের কথা। আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 9115668। আবারও বলছি 9115668, এটি হচ্ছে আমাদের ফোন নাম্বার যেটি 24 ঘন্টা খোলা থাকে আপনার জন্য। প্রথমে ফোন করবেন, ফোন করার পর আপনার নাম স্পষ্ট করে আপনার সেল নাম্বার এবং বলবেন আপনার কি বলার আছে। যদি মনে করেন আপনি এখানে অতিথি হয়ে আসতে চান, তাহলে আপনার জীবনের গল্পটা খুব ছোট্ট করে হলেও ফোনে বলবেন, বলার পরে আপনার সাথে আমাদেরকে যোগাযোগ করতে বলবেন এবং অবশ্যই আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। একই সাথে শো চলাকালীন, মানে অনুষ্ঠান চলাকালীন, আপনি আমাদের সাথে যোগ দিতে পারেন আমাদের ফেসবুক পেজটাতে। ওখানে একটি স্ট্যাটাস দেওয়া আছে, সে স্ট্যাটাসে আপনি ইচ্ছে করলে কমেন্টস করতে পারেন, বিভিন্ন মন্তব্য লিখতে পারেন, আজকের অনুষ্ঠান সম্পর্কে অতিথিকে কোনো প্রশ্ন করার থাকলে আপনি ওখানেই করবেন, এবং একই সাথে এই অনুষ্ঠানে যোগ দিতে চাইলে ওখানে আপনি আমাদের ইনবক্সে আমাদের টেক্সট পাঠাতে পারেন। আমি বলে দিচ্ছি আমাদের ফেসবুক ঠিকানাটা, সেটা হচ্ছে facebook.com, আমি আবারও বলছি facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। হ্যালো 8920 বানানটা হচ্ছে HELLO8920। চলুন প্রথমে শুনে নেওয়া যাক এই অনুষ্ঠান সম্পর্কে অতিথি যারা ফোন করেছেন তারা কি বলতে চেয়েছেন এবং কারা কারা এখানে যোগ দিতে চেয়েছেন।
একা আমি দুর্ভাগ্যবতী একজন নারী, আমার একটা দুর্ভাগ্যের কথা আমি এখানে বলতে চাই, যদি কিবরিয়া যে সুযোগটা দেয়। আমার সেল নাম্বার হচ্ছে,
আমি লিঙ্কন বলছিলাম, আমার ফোন নাম্বারটি হচ্ছে, অ্যাকচুয়ালি আমার জীবনের নয়, আমার আব্বুর জীবনের কিছু কাহিনী বলতে চাই, যদি সম্ভব হয় প্রকাশ করা তাহলে আমি আসবো ইনশাআল্লাহ, আমাকে ইনভাইট করবো।
কিবরিয়া ভাই আমার নাম নাসি, আমি মোহাম্মদপুর থেকে বলছি, আমার সেল নাম্বার, আমি আমার ভালোবাসার কথা সবাই সাথে শেয়ার করতে চাই। আমি একটি মেয়েকে ভালোবাসতাম, সেই মেয়েটি খুব সুন্দর ছিল, খুব ভদ্র ছিল, যে মেয়েটাকে আমি ভালোবাসতাম সেই মেয়েটাকে আমার বড় ভাইয়া সেও ভালোবাসে, কিন্তু এক সময় জানতে পারি সে আমাদের কাউকেই ভালোবাসে না, অন্য একটা ছেলেকে ভালোবাসে। তারপর থেকে আমি গান, কবিতা, গল্প, উপন্যাস লিখি এবং খুব কষ্ট পাই জীবনে। এটা আমি সবার মাধ্যমে শেয়ার করতে চাই এবং আমার গানগুলো সবাইকে শোনাতে চাই। আমি এর মধ্যে আরো দুইটা প্রতারিত হয়েছি, আমার একটি গান আমি গেয়ে শোনাচ্ছি। তোমাকে নিয়েছিল স্বপ্ন আশা, মিথ্যে হয়ে গেল ভালোবাসা।
আসসালামু আলাইকুম কিবিয়া ভাইয়া, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি। আমার নাম্বার হচ্ছে আমি নিজার। আপনার কথা আমার অনুষ্ঠানে আমি আমার কিছু জীবনে ঘটে যাওয়া কিছু কথা তুলে ধরছিলাম, কিন্তু আমার কথাগুলো প্রচার হয়নি। কিন্তু তার কয়েকদিন পর আপনার নাম পরিচয় দিয়ে যে কোনো একটা নাম্বার থেকে কিবিয়া ভাইয়ের নামে আমার নাম্বারে ফোন দিয়ে কথা বলছিলেন, কিন্তু আমি কনফার্ম হতে পারছি না আসলে কি আপনি কিবিয়া ভাইয়া কিনা। যদি আপনি কিবিয়া ভাইয়া হয়ে থাকেন তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি বলুন, হ্যাঁ আমি নিজারের সাথে ফোনে কথা বলছিলাম, তাহলে আমি কনফার্ম হব। কারণ আমি অনেক বড় বিশ্বাসের মধ্যে আঘাত পেয়েছি, তাই আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। তাই আমি আপনার কাছে আমার অনুরোধ রইল, আপনি এই অনুষ্ঠানের মাধ্যমে বলুন আমি নিজারের সাথে কথা বলছিলাম, তাহলে আমি কনফার্ম হব। খুদা হাফেজ, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি নিজার।
কিবরিয়া ভাইয়া, আমি রেজিনা বলছি। আমার ফোন নাম্বার হচ্ছে কিবরিয়া ভাইয়া। আমি সবার প্রথমেই ধন্যবাদ জানাতে চাচ্ছি এবিসি রেডিওকে, যারা আমাদের এই মনের কথা বলার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। আমার জীবনে একটা ঘটনা, আমি শুধু এটুকুই বলতে চাই যে আমার এই ভালোবাসার মানুষটিকে হারিয়ে আমি এখন কি অবস্থানে আছি। আমার শ্বশুরবাড়ির মানুষগুলোকে একটুখানি সচেতন করে দিতে চাই যে একটি মেয়ের জীবনে অল্প সময়ের বিবাহ বিচ্ছেদ কতটুকু যন্ত্রণা দিতে পারে। যে যন্ত্রণার কাতরে আমি আজ দীর্ঘ আড়াইটি বছর নিঃসঙ্গ জীবন যাপন করছি এবং একটি রাতও আমি ঘুমাতে পারি না। ভাইয়া, তোমাদের এই প্ল্যাটফর্মে যদি আমাকে একটু সুযোগ করে দাও তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব।
হ্যালো, আসসালামু আলাইকুম কিবরিয়া ভাই, আমি মোহাম্মদ রিয়াদ বলছি। আমার সেলফোন নাম্বারটা আছে। তো আমার উদ্দেশ্য হলো, অতীতে একটা ঘটনা ঘটে গেছে, তো অনেক দুঃখজনক বিষয়, সে কথাগুলো আমি অনেক ফ্রেন্ড আছে তো আমি কারোর কাছে বলতে পারতেছি না আমার দুঃখজনক বিষয়। একটা কিবিয়া ভাই, আপনার কাছে আমি কথাগুলো বলবো এবিসি রেডিওতে, তো আমার আসার অনেক একটা আগ্রহী, আমার কথাগুলো কারোর কাছে বলতে পারতেছি না, কিন্তু আমি মনে চাই আমার ভিতরগত যে কষ্টগুলো, আমি মনে হয় যে আপনি আমার কষ্টগুলো বুঝতে পারবেন, আমার ভাষাগুলো আপনি বুঝতে পারবেন। প্লিজ কিবিয়া ভাই, আমাকে আপনার কাছে আসার একটু সুযোগ করে দেন, আমার কষ্টগুলো একটু শুনেন।
আমি সাগর বলছি, সূত্রপুর, ঢাকা সূত্রপুর থেকে বলছি। আমার জীবনে কিছু গল্প বলার জন্য আমি স্টুডিওতে আসতে যাচ্ছি। আমি ছোটবেলা থেকে একটা মেয়েকে ভালোবেসেছি, কিন্তু তার বিয়ে হয়ে গেছে আজ থেকে 7-8 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তাকে আমি ভুলতে পারছি না। এবং কেন যে আমি পারছি না ভুলতে, এবং কোন মেয়েকে তার আমার সেই জায়গায় তাকে অ্যাকসেপ্ট করতে পারছি না, এবং আমি খুবই কষ্টে আমার জীবনটাকে কাটিয়ে যাচ্ছি। আমি ছোটবেলা থেকে তাকে ভালোবাসতাম এবং এখনো তার প্রতি আমার ভালোবাসা আছে, কিন্তু আমার মোবাইল নাম্বারটা হচ্ছে তো আর মেলে না যে আমার ভালোবাসাটা কি, ছোটবেলা থেকে আসাটা কি আমার ভুল ছিল। আমাকে যদি আপনাদের স্টুডিওতে আসার জন্য সুযোগ দিতেন আমি নিজেকে ধন্য মনে করতাম।
শিবলী কবির বলছিলাম, ধানমন প্রভাব থেকে। আমার ফোন নাম্বারটি হলো, একটা মানুষ কিভাবে মানুষকে অপমান করে, মানুষ কিভাবে মানুষকে ভুলে যায়, মানুষ মানুষকে কিভাবে এত কষ্ট দিতে পারে, মানুষ কিভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে, এবং সেই সামান্য সামান্য কষ্টটুকু দিলে মানুষকে একটু বাধে না। আমি বলতে চাই, আমি সেই কষ্টগুলো বলতে চাই যে মানুষ মানুষকে কেন এত কষ্ট দেয়, মানুষ মানুষের সাথে কেন এত প্রতারণা করে, কেন তারা কি একটু ভাবে না, তারা কি মানুষ না যারা অত সম্পদ কিংবা প্রচুর টাকার মালিক, আর যাদের টাকা পয়সা নেই তাদের মধ্যে পার্থক্যটা কোথায়, তারাও তো মানুষ, কিন্তু আসলে উপরে যারা আছে নিচে যারা আছে তাদেরকে মানুষ ভাবে না, কখনো ভাবে না। সেটা আমি প্রতিটা পদে পদে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি বুঝতে পেরেছি। অনেক ভালো থাকবেন কিবরিয়া ভাই।
ভাইয়া, আমি বগুড়া থেকে বলছি। আমার ফোন নাম্বার লক্ষ মানুষের ফোনের মাঝে আমার ফোনটা বাজবে কিনা, আমার ফোনটা শুনবেন কিনা, আমি আপনার একটি ফোনের আশায় থাকলাম। আমি আপনার ফোনে বলতে চাই আমার কষ্টের কথা। ভাইয়া, আসলে এই ষোলো সতেরোটা পর্ব বা আঠারোটা পর্ব এই জীবনের গল্প যে হয়ে গেছে, এ পর্যন্ত যে যত গল্পই বলুক না কেন, আর আপনার এই জীবনের গল্প শেষ পর্যন্ত কে কি গল্প বলবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে শুনবো। কিন্তু ভাইয়া, আসলে সবার চেয়ে আলাদা হচ্ছে আমার জীবনের গল্পটা। যদি আপনার ফোনটা পাই ভাইয়া, আমি আগে আপনাকে বলতে চাই, তারপরে আমি সকল শ্রোতাকে আমার এই জীবনের কষ্টের গল্পগুলি শোনাতে চাই।
ভাই, আমি ব্রাহ্মণ ভাইয়া, আমার নামটা কি হচ্ছে ভাই? আমি আপনাদের এই ল্যাঙ্গুয়েজের অনেকগুলো পর্ব শুনেছি, অনেক ভালো লাগে জীবনের গল্প বলেন ভাই। আমি আমার জীবনে চরম করুন কিছু কাহিনী বলতে চাই। আমি একটি সময় একজন থেকে ভালোবাসতাম, আমি সামান্য কিছু অংশ আপনাকে বলছি, আপনার যদি ভালো লাগে তাহলে আমি আশা করি আপনি কাজ করবেন ভাই। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু সে আরেকজনের হাত ধরে দায়িত্ব আছে আমাকে ধরে, তারপরে সে আবার দুই বছর পরে সে আমার কাছে ফিরে আসে। যেহেতু আমি তাকে ভালোবাসতাম ভাই, আমি এখনো ভালোবাসি তাকে, তাই আমি তাকে গ্রহণ করি। পরে জানতে পারি সে ওই সময় ওই ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে, তারপরে আমি পাই পানি যেটা কোনো তেমন একদম না, সে আমার কাছে ফিরে আসছে, সেটি হচ্ছে আমার বড় কথা। কিন্তু ভাই, সে এখন আপনাকে চেনাচুনা করতে ভাই, আমি এখন পথের মতে ঘুরি ভাই, আমি কি করব ভাই? আমি সমাজের কাছে প্রশ্ন রাখি, বাবা ভাই কি বললে কি এটা আমার ভাই?
I could hardly believe it when I heard the news today. I had to come and get straight from you. You said you were leaving, someone swept your heart away. From that look upon your face, I see it's true. So tell me all about it, tell me about the plans you're making. Oh, tell me one thing more before I go.
মাইকেল বোল্টনের গান টেল মি হাউ এম আই সাপোজ টু লিভ উইদাউট ইউ। ফরিদ, একটু আগে আপনার কথা শুনছিলাম, হয়তো সময় করে আপনার সঙ্গে আমাদের যোগাযোগ করা হবে। এই গানটার অর্থ আপনি নিশ্চয়ই জানেন, অসাধারণ একটি গান মাইকেল বোল্টনের এবং পৃথিবী বিখ্যাত গান। যখন তার প্রিয়সী তাকে ছেড়ে যাচ্ছিল তখন সে তাকে প্রশ্ন করেছিল যে গানটার অর্থ আসলে এরকমই যে বলে যাও যে আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচব। যে ফিরে এসেছিল, কথা ছিল আপনার কাছে থাকবে, কিন্তু শেষ পর্যন্ত আপনার কাছে থাকেনি। আপনার গল্প আমরা জানতে চাই, শুনতে চাই, এবং একই সাথে যারা ফোন করেছেন তাদের সবাইকে বলতে চাই যে কোন একটা সময় কোন একটি পর্বে নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা হবে। এবং একই সাথে নিগার, আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, এত দুশ্চিন্তা করবার কোন কারণ নেই, নিঃসন্দেহে আপনার সঙ্গে ভবিষ্যতে কোন একটি পর্বে কথা হবে। অনেক ভালো থাকবেন, একটু পরেই ফিরছি আজকের অতিথিকে নিয়ে, তবে এই গানটি শেষ হবার পর।
Tell me how am I supposed to live?
প্রিয়া ভাইয়া, আমি আপনাকে যে কল করেছি বা আপনার সাথে দেখা করার আমার খুবই এটা আমার খুব একটা সাধনা। আমি আমার জীবনের কাহিনীটা বলার আগে আমার নামটা বলে নিচ্ছি। আমার নাম ডলি, আমার নাম্বারটা হলো যারা এই রেডিও এফএম রেডিও শুনে তাদের সাথে আমার কথাগুলো শেয়ার করতে চাই, আমার কথাগুলো বলতে চাই। মেন উদ্দেশ্য আমি সমাজকে সচেতন করতে চাই, এই সমাজকে সচেতন করতে চাই, যার জন্য আমি আমার জীবনের কাহিনীটা আপনার কাছে দয়া করে আপনি আমাকে আমাকে সুযোগ দেন, তাহলে আমি আপনার সাথে কথা বলতে চাই। যদি দেশের কোনো একটা ভিজ্ঞ লোক হতাম তাহলে আমার এই কাহিনীটা করতাম, আর আমি আমার কাহিনীটা নিয়ে বই লিখতে শুরু করে দিলাম, কিন্তু কোনো শেষ পাচ্ছি না, যার ফলে আমি লিখেও স্তব্ধ হয়ে গেছি বা অর্ধেকে এসে থেমে গেছি।
আজকের কাহিনীটা কেমন হবে সেটা সম্পর্কে আমার মনে হয় যিনি বলছিলেন একটু আগে ডলি আমাদের আজকের অতিথি, তিনি আসলে আজ দিয়ে দিয়েছেন। আমরা কাহিনীটা ভালো হবে না মন্দ হবে এই জাজমেন্টে কোনোদিনও যাই না হ্যালো 8920 তে। আমরা মনে করি প্রত্যেকটি জীবনের গল্প, প্রত্যেক যে জীবনে ঘটে সেই জীবনের কাছে মূল্যবান। সেই জায়গা থেকে শ্রদ্ধা রেখে আজকে আমরা আমাদের প্রিয় অতিথির কাছ থেকে আমরা আমাদের গল্পটা শুনব, এবং একই সাথে আমি সবার কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলার অবস্থার কারণে, কারণ বুঝতেই পারছেন যে একটু সর্দি সর্দি লেগেছে আবহাওয়ার পরিবর্তনের কারণে বা যে কোনো কারণেই হোক, কিন্তু হ্যালো 8920 অনেক বেশি ভালোবাসি আপনাদের মতো, এবং যে কারণে আসলে থাকতে পারিনি চলে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য, আড্ডা দেওয়ার জন্য এবং একসাথে গল্প শোনার জন্য। তবে সবার আগে আমি অতিথিকে স্বাগত জানাবো, তবে তার আগে আপনাকে আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি আপনি শুনছেন ABC-র অনুষ্ঠান, জি ABC রেডিওর অনুষ্ঠান হ্যালো 8920। এটা প্রতি বুধবার রাত 11:10 শুরু হয়। কথা বন্ধু কিবরিয়া আপনার সঙ্গে থাকেন এবং থাকেন আপনাদের মধ্যে থেকে হাজারো লাখো লোকের মধ্যে থেকে একজন কিংবা দুজন যারা তাদের জীবনের গল্প এখানে বলেন। আপনি এখানে যোগ দিতে পারেন 9115668, আবারও বলছি 9115668 হচ্ছে আমাদের সেলফোন নাম্বার যেটা 24 ঘন্টা খোলা থাকে আপনার জন্য। ফোন করবেন, স্পষ্ট করে আপনার নাম এবং সেল নাম্বারটি বলবেন এবং তারপর বলবেন আপনার কি বলার আছে, প্রয়োজনে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। আর ফেসবুকে আপনি আজকের অতিথি কিংবা অনুষ্ঠান এবং একই সাথে আমাদের প্রচারিত অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে চাওয়া কিংবা যদি সরাসরি অতিথির সাথে যোগাযোগ করতে চান কিংবা এখানে অতিথি হয়ে আসতে চান সে ব্যাপারে আপনি ফেসবুক পেজটাতে লিখতে পারেন। আমাদের ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, হ্যালো 8920 মানানটা করে দিচ্ছি HELLO 8920। চলুন আমরা অতিথিকে স্বাগত জানাই। ডলি আপনি কেমন আছেন?
জি ভালো আছি।
আজকে শুধু আপনি একা না, আপনার সঙ্গে আপনার ছেলে মেয়ে দুজন এসেছে, ওদের পরিচয়টাও আমরা একটু নিতে চাই। আমার ডান পাশে আছে আপনার মেয়ে, ওর নামটা যেন কি তুমি বলো না, তোমার নামটা বলো।
মারিয়া ইসলাম মিম।
মারিয়া ইসলাম মিম, নামটা অনেক সুন্দর। আপনার পাশে আছে আপনার ছেলে।
জি।
ছেলে বাবা তুমি বলো তোমার নামটা।
জাফরুল ইসলাম রাহুল।
জাফরুল ইসলাম রাহুল, অনেক সুন্দর সুন্দর নাম। ও হচ্ছে রাহুল, ও হচ্ছে মিম, আর আপনি হচ্ছেন ডলি। আমার মনে হয় যে আপনার সম্পর্কে আমরা জানবো, তবে তার আগে ওদের বয়সটাও একটু আমাদের শ্রোতাদের ধারণা দিতে চাই। মিমের সম্মতি বার SSC পরীক্ষা দিচ্ছে, রাইট?
জি, ওর বয়স 14 শেষ হয়ে জানুয়ারিতে 15 পড়বে।
15 তে পড়বে। আর আপনার ছেলে?
ও 10 পের হয়ে এই এক মাস চলতেছে, 10 ওভার হচ্ছে।
ওকে, কোন ক্লাসে পড়ছো?
ও ক্লাস 4 এ পড়ছে।
ঠিক আছে, আমরা গল্পের প্রয়োজনে ওদেরকে কোন একটা সময় জিজ্ঞেস করবো যদি জিজ্ঞেস করা হয়। ওরা আমাদের পাশাপাশি আছে, আমরা স্টুডিওর এনভায়রনমেন্ট আপনাদেরকে বলতে চাই। আমরা চারজন মানুষ এখানে আছি, গল্প করব এবং লাখো শ্রোতা আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন আমরা বিশ্বাস করি। চলুন আমরা শুরু করি, আপনার ছোটবেলা থেকেই শুরু করতে চাই আপনার জীবনের গল্প, এবং আপনি হচ্ছেন একক আজকের অনুষ্ঠানে, শুধু আপনি গেস্ট, আর কোনো গেস্ট নেই আমাদের।
প্রথমত আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আমি আমার মনের কথাগুলো বলতে চাই, আপনি সুযোগ করে দিচ্ছেন যে আমি এত লাখো মানুষের সামনে আমি আমার কথাগুলো বলতে পারবো। তারপর ধন্যবাদ যারা যারা রাত জেগে আমার কথাগুলো শুনবে, আর ওই ABC রেডিও FM 89.2 কেও অনেক অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানটা সৃষ্টি করে দেওয়ার জন্য। প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো ঘটনা আছেই, সবার সাথে হইতেই পারে, থাকতেই পারে ঘটনা। তো আমি যে আমি আজ আপনাদের সামনে আসছি শুধু একমাত্র সচেতন করার জন্য যে আমার মতো জীবন যেন আর কারো না হয়।
আমরা সেই সচেতনতার ব্যাপারে আমরা একদম গল্পের শেষের দিকে জানবো, কিন্তু আমরা গল্পটা আমরা শুরু করছি।
আমি ছোট থেকেই মানে খুব কষ্টে আমার জীবন, আমি আর কি আমার জন্মটা শুনেছি আমার নানির কাছ থেকে বা অল্প আমার মার কাছ থেকে।
কোথায় ছিল বাড়ি আপনার?
আমার নানির বাড়ি ময়মনসিংহ জেলার খারুয়া গ্রাম নান্দাল থানাতে।
আচ্ছা, আর এই অনুষ্ঠানের ফাঁকে আমি একটু বলে নিই, আপনাকে যদি আমি কোন প্রশ্ন করি এবং কোন বিষয় যদি আপনি গোপন করতে চান, আপনি ইচ্ছে করলে সেটা করতে পারবেন, কোন সমস্যা নেই।
না, আমার গোপন করার কিছুই নেই, কারণ প্রথম থেকে ছোট থেকেই আমি খোলামেলা কথা বলতে পছন্দ করি।
ঠিক আছে, চলুন।
আর আমি ভালো বা আমার কি দোষ কি গুণ এটা জানুক, এটা আমি সবসময় পছন্দ করি। হয়তো মেয়েদের স্বার্থে অল্প একটু জায়গা ছিল আমার গোপন, সেটা আমার এখন বর্তমান ঠিকানাটা, তো হয়তো আজকের পর সেই ঠিকানাটাও মানে জানাজানি হবে আমি কি বা কে আমি। ছোটকালটা আমার জন্মটা ঠিক আমার মার বিয়ে হয় 14 বছর বয়সে, আমি শুনলাম 13 থেকে 14 বছর বয়সে নানির মুখে শুনলাম। বিয়ের মাস দুয়েক পরেই নাকি আমার মার সাথে, আমার মার বিয়ে হয়ে আমার যে জন্মদাতার সাথে তার আগে বিয়ে হয়েছিল, 4টা ছেলে ছিল, 1টা মেয়ে ছিল। তার উপরেই আমার মাকে বিয়ে দেওয়া হয়, কারণ আমার নানার আর্থিক অবস্থাটা একটু অচল হয়ে যাওয়াতে আমার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল, হয়তো সেই অনুপাতে, তা না হলে হয়তো অল্প বয়সের মেয়ে এত বাচ্চা কাচ্চার উপরে বিয়ে দিত না, আমার ধারণা আর কি, জানি না। গ্রাম, ওটা গ্রাম, একদমই গ্রাম। আর আমার নানারা মামারা সবাই শিক্ষিত ছিল না, সবাই একটু মূর্খ টাইপের আর কি। তো যখন আমার মার বিয়ে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে ঝগড়াঝাটি করে আমার দাদার সাথে এক কথা কাটাকাটি করে আমার বাবা মানে এককালীন মা বলে ওঠে যে দাড়ি নাকি ছিঁড়ে ফেলবে আমার দাদার। হ্যাঁ, বলে ফেলছে, এটাই আমার মার সবচেয়ে বড় অন্যায় ছিল যতটুকু জানি। তারপরেই আমার মাকে ওখান থেকে চলে আসতে হয়। আমার বাবা বলে যে তুমি চলে যাও, আব্বা তো খেপে গেছে, বলছে এই বউ এই বাড়িতে রাখবে না, এই বউর গলা মোটা। আমাদের মেয়েদের এখনো আমাদের বাড়ির মেয়েদের কণ্ঠস্বর আমার চাচিদের কেউ মানে দূরের কেউ শুনতে পায় না। আমি গেলেও দেখি যে ওরা কথা বলে ফিসফিস করে, মানে খুব আস্তে কথা বলে, তাদের বাড়ির নিয়ম এইরকম, বউ মেয়েদের কথা বাইরে যাবে না, বাড়ির উঠোনের বাহিরে যাবে না, এরকম।
এটা নিশ্চয়ই অনেকেই যারা আমাদের এখানে শুনছেন তারাও নিশ্চয়ই জানেন যে গ্রামাঞ্চলে রয়েছে
এরকম, মানে আমাদের পরিবারটাই শুধু এরকম। আমার বাবার বাড়িও নান্দাইল থানাতে, ময়মনসিংহ জেলায়, ওটা কাদিরপুর গ্রামে। তারপরে মাকে দিয়ে আসে, এক সপ্তাহ হয় আমার বাবা যায় না, আমার বাবা আবার ময়মনসিংহ কোর্টে চাকরি করত, তো ওখানে হয়তো সময় সুযোগ হয়ে ওঠে নাই, যাইতে পারা নাই। তো মা আর ওই ধৈর্য শক্তিটা সহ্য করতে না পেরে হাঁটতে হাঁটতে আমার খালাকে নিয়ে হাঁটার রাস্তায়, ওখানে রিক্সা নাই, পালকিতে করে যাওয়া আসা হতো, বা একটা রাস্তায় আমার নানির বাড়িটাও ঠিক রাস্তার যে উপরে, এই একই রাস্তার উপরে আমার বাবার বাড়িটা, মাঝখানে হয়তো মাইলদের এক রাস্তা, কিন্তু একটাই রাস্তা, অন্য কোনো ডাল ধরতে হয় না। তো আমার খালার ছোট খালাকে সাথে করে নিয়ে আমার মা চলে আসে, কেন চলে আসে, ফটফট করে আমার বাবা তিন তালাক বলে আমার মাকে ছেড়ে দেয়
ওই
সময়। তো যখন মা চলে আসে, পিছন থেকে আমার নানা খবর পেয়ে নানা বসে,
তিন তালাক মানে মৌখিকভাবে
তিন তালাক দিয়ে ফেলে।
আচ্ছা,
আর তাদের বিয়েটাই মৌখিক হয়েছিল, রেজিস্ট্রেশন ছিল না, এবং তালাকটা উভাবেই হয়েছে। তখন আমার নানা এটা আবার রাস্তা থেকে শুনতে পায় যে এরকম হয়েছে, তখন নানা আমার মাকে নিয়ে চলে আসে। চলে আসার সপ্তাহখানিক পরে আমার মা বমি করতে থাকে, তখন আমার বাবার বাড়িতে নাকি খবর পাঠায় যে আমাদের তোমাদের বউ বমি করে, এরকম যে বাচ্চা হবে হয়তো,
প্রেগনেন্ট,
হ্যাঁ বমি করে। তখন আস্তে আস্তে আমি বমি এই অবস্থায় থাকে, আস্তে আস্তে আমি বেড়ে উঠি পেটের ভিতর,
মানে পেটে ছিলেন আপনি তখন?
পেটে ছিলাম। 6 মাস যেতে না যাইতে আমার বাবা বিয়ে করে ফেলে, এই মৌখিক তালাকের
পেটে থাকা অবস্থায়।
হ্যাঁ, পেটে থাকা অবস্থায় এবং মৌখিক তালাকের উপর ডিপেন্ড করেই আমার বাবা বিয়ে করে ফেলে। বিয়ে করার পর এখন আমার নানা আর ওখানে দেবে না, এই চিন্তা ভাবনায় করে থাকতে থাকে। তখন আমি ছোট, আমি যতটুকু দেখছি আমার খালা মামারা, আমার একটা ছোট মামা, উনি সবসময় নাকি আমাকে কোলে রাখছেন, আমার খালারা মামারাই আমাকে বড় করছেন যতটুকু 3-4 বছর বয়স পর্যন্ত। আর আমার মা উনি এককালীন তো ছোট ছিলেন, আর দ্বিতীয়কালীন ও অভাবের সংসার, মা খাটাখাটি করতে হয়তো কাজ করতে যেত, হয়তো এই বাড়ি ও বাড়ি কাজ করতো আর কি, মনে হয় এবারে ও বাড়ি কাজ করতো। তো আমার মা আমাদের কাছে আমি বড় হই, বারবার আমার নানি বা অন্য মানুষ দিয়ে দিতে চাইছে আমার বাবার কাছে, তখন আমার নানা নাকি বলতো যে দেখো তোমার তো পাঁচটা মেয়ে, এটাও একটা মেয়ে মনে করো, ছয়টা মেয়ে হিসাবে ওকে তুমি রাখো, দিও না বাবার বাড়িতে, কারণ মাইরা ফেলাবে, এই এতগুলা বাচ্চা গাছের ভিতরে খেতে দেবে না, সৎ মা মাইরা ফেলাবে, দিও না। তখন এইভাবে আমার নানারা মামারা আমাকে আর দেয়নি। তো আমার বয়স যখন 3 থেকে 4 বছর তখন আমার মার অন্য এক জায়গায় বিয়ে হয় এবং আমাকে সহ করে নিয়েই বিয়ে হয়। বিয়ের মাস দুয়েক পরে আমি ওখানে যাই। আমি দেখতে খুব বিশ্রি ছিলাম ছোটকালে নাকি, খুব অপরিষ্কার ছিলাম। তো এটার জন্য ওই বাড়ির কেউ, ওইটা ওই বাড়িটা খুব শিক্ষিত একটা বাড়ি, শিক্ষিত একটা পরিবার, খুব ভালো একটা বংশে আমার মার বিয়ে হয়। ছেলেটাও শিক্ষিত, এসএসসি পাস তখনকার আমলে, এসএসসি পাস, আমার মাকে বিয়ে করে। তো কেন বিয়ে করে এর জন্য দাদা আমার মাকে দেখতে, মানে বাবাকে দেখতে পারে না, মাকে দেখতে পারে না, আর আমাকে তো কেউ দেখতেই পারে না। আমি যদি কারো ঘরে যাই তাইলে সে আডাইন্না নামে গ্রাম দেশে, পরে বিয়ে হলে সেটাকে অনেকে জানেন যে আডাইন্না একটা শব্দ আছে, ওই শব্দ ব্যবহার করা হয়
ওই সন্তানের ক্ষেত্রে।
আডাইন্না মানে হাইটা, ওই যে হাইটা আসছি আমি, পেটের থেকে হইনি আমি, হাইটা আসছি, এর জন্য আডাইন্না নামে পরিচিত হয় ওই গ্রামে। যেদিক যায় আমাকে আডাইন্না বলে ইয়া করে, খেলতে গেলে খেলায় নেয় না, হাঁটতে গেলে হাঁটায় নেয় না, কারো ঘরে গেলে জায়গা দেয় না, ঘর থেকে দূর দূর করে বের করা দেয়। তো আমি আর মাকে ওগুলো বলি না। আমার মার এমনি গলাটা কণ্ঠটা একটু মোটা ছিল, সেটা তো আগেই বললাম, যার জন্য আমার বাবা সংসারে মা থাকতে পারেনি। তো কণ্ঠ মোটাটা আমিও ভয় পাইতাম যে মা যদি আবার কারোর সাথে ঝগড়া লেগে যায় তখন তো আরো আমাকে দেখতে পারবে না। তখন সকলের অত্যাচারগুলো আমি সহ্য করে চুপচাপ থাকি। আমার বয়স 4-5 বছর হয়ে যায় তখন, মানে আমার বই কথা হাতে উঠানো হয় না। আমার মা লোকটার কাছে বিয়ে হয়েছে কথা সত্য, কিন্তু লোকটা কোনো কাজ করে না, আমার বাবা কোনো কাজ করে না, মানে আমার স্টেপ ফাদারটা আর কি, সে কোনো কাজ করে না, আমার মাই কাজ করে। প্রথমত আমার মা জালি বুনে ঘরে বসে বসে, জাল মাছ ধরার জাল, সে জাল বিক্রি করে মোটামুটি সংসার চলতে থাকে। তো একটা জাল তো অনেক বছর যায়, গ্রামে সকলের ঘরে ঘরে জাল কিনা হয়ে যায়, তখন আর জাল বিক্রি চলে না। তখন ওই যে ডালা কোলা চালুন আছে না, বেতের কাজ দিয়ে তৈরি হয় যে বিভিন্ন রকমের জিনিসপাতি, তখন ঘরে বসে বসে ওগুলো আমার মা বানায়,
ওটা দিয়ে সংসার চলতো।
ওটা দিয়ে চলতো মানে কি, আমাদের ওই আচারগাঁও গ্রামের ভিতরে আমার মার হাতের জিনিস এখনো, এবং এখনো যদি আমার মা গ্রামে যায় তো সবাই মিলে তো খুব করে ধরে যে একটা জিনিস দাও, তোমার হাতের জিনিস অনেক বছর, মা প্রায় 10-12 বছর এই কাজ করে না, বা 15-20 বছর এই কাজ করে না। তো এই 20 বছর আমার মার হাতের জিনিস দিয়ে ওখানে মোটামুটি খুব ভালো চলতো। অনেক মানুষ না খেয়ে থাকতো তখনকার আমলে, এটা 91-90 সনের কথা, কিন্তু আমাকে না খেয়ে থাকতে হইত না, কারণ এক আমি ছিলাম মানে একা, আর আমার মা খুব ভালো কাজ করতো।
ওই ঘরে কোনো সন্তান আছে আপনার মায়ের?
ওটা আবার আরেক কাহিনী। আমার মা পরিবার পরিকল্পনায় চাকরি করতো, মাঝখানে রেখে গেলাম। হ্যাঁ, পরিবার পরিকল্পনায় চাকরি করতো, তখন আমি একটা বাচ্চা নিয়ে মা খুব হয়তো ভুগন্তি ছিল বা খুব কষ্ট করতে হয়েছে মনে হয় আর কি, বা আমার মতো হয়তো এরকম চালাক ছিল না বা শিক্ষিত ছিল না, যার জন্য আমার মা কুলায় উঠতে পারে নাই। তখন আমাদের নান্দাইল থানার এক অপারেশন, ওই যে একটা কাপড় আর 200 টাকা দিয়ে অপারেশন করত, এটা তখনকার আমলে, যে অপারেশন করত তাকে একটা কাপড় দেওয়া হইতো, 200 টাকা দেওয়া হইতো,
যাতে আর কোনো সন্তান না হয়।
তখন আমার মার 200 টাকার খুব দরকার এবং পরনে কাপড় নাই। এই কথা ভেবে আরো আমাকে নিয়ে এত ভুগন্তি তার, সবকিছু মিলে চিন্তা করে সে গেল অপারেশন করতে। ডাক্তার করবে না, কারণ আমার মা, আমি তো মাত্র একা, আরেকটা বাচ্চা কাচ্চা নাই বা সংসারও নাই, আরেকটা সংসার হইতে পারে আমার মার, ওখানেও বাচ্চার প্রয়োজন, সবকিছু চিন্তা করে ডাক্তার করবে না। তখন আমার মা তো দেখে যে কিভাবে এগুলা করতেছে, কিভাবে অপারেশন করে, মা ওখান থেকে একটু মেডিসিন পেটে মাই খা, মা নিজেই ব্লেড দিয়ে টান দিয়ে তার পেট কেটে ফেলা, কাইটা ফেলা যে এবার তো করবেন। মনে হয় ডাক্তার কাসেম ছিল, আমার মনে হয় লম্বা করে লোকটা দেখতে খুব আজরাইলের মতো, খুব লম্বা চড়া একটা লোক ডাক্তার কাসেম ছিল। তখন মা পেট কেটে ফেলে, তখন তো ডাক্তার বাধ্য হয়ে করবেই, তখন করছে। করার পর তখন থেকে আর কোনো বাচ্চা কাচ্চা আমার মার এই হবে না, আজও পর্যন্ত কোনো বাচ্চা আমার মার হয়নি, আমি আমার একা, আমার ভাইও নেই বোনও নেই।
আচ্ছা, তো তারপরে আপনি বলছিলেন আপনাকে বই খাতা দেওয়া হতো না?
হ্যাঁ, তারপরে বই খাতাও দেওয়া হতো না, এইভাবেই চলতাম খাইতাম। পাশে একটা বাড়ি ছিল, পাশে বাড়ি না ঠিক, আমার স্টেপ ফাদারের ফুফু, হ্যাঁ আমার আমি দাদি ডাকতাম, সে আবার খুব অভাবী লোক ছিল।
জি,
উনি খুব ধার্মিক, দেখতেও মোটামুটি খুব সুন্দর কিন্তু খুব অভাবী, আটা দিয়া জাউরাইন দিয়া কোন রকম জাওর মতো রান্না করে লবণ দিয়া কোন রকম খায়া তারা দিন পার করত। তো আমি চুপি চুপি রুটি নিয়ে দিতাম, আমাদের ঘরে তো রুটি মা বানায় ফাড়াইয়া রাখত, খাইতে পারতাম না, নিয়ে নিয়ে দিতাম। তখন এ আবার কয়েকটা বাচ্চা পড়াইতো, তখন দেখতাম যে বাচ্চা পড়তেছে, পাশে আমি দাঁড়ায় থাকতাম, দাঁড়ায় ওরা কি পড়তেছে এটা ব্রেনে অ্যাটাক করে ঘরে এসে আবার আমি একই ভাষাতে কবিতা পড়তাম। আমার জীবনের ফার্স্ট কবিতা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি যেটা সেটা সবাই মিলে নাহি কে উপর, এরকম একটা কবিতা আর কি, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালা যাই, এই কবিতাটা বসে বসে বলতাম। তো একদিন দাদি এসে আমাকে জিজ্ঞেস করে, কিরে পড়বি? আমি দোয়া করি সে বেঁচে থাক আরো অনেক বছর, এখনো আমার ছেলে মেয়েরে নিয়ে যদি আমি ওখানে যাই আর কি, তাহলে ওই রুমটাকে আমি মানে মন্দির মনে করি, মসজিদ মনে করি, অন্য সবার ঘরে খাই কিন্তু ওই দাদির ঘরে গিয়ে আমি এক মুঠো লো খাই আর মিমকে দেই, বলে যে খাও এটা তবারক, এই হিসাবে খাও। তখন দাদি আমাকে বললো পড়বি, আমি বললাম মাথায় বললাম পড়ব, কারণ বেশি কথা বলি না, ওখানে তো কেউ আমাকে পছন্দ করে না, দেখতে পারে না, আড়াইনা বলে, তো আমি পড়ো না, কাপড় চোপড় নাই, মা 10 টাকা 15 টাকা করে পুরান জামা কিনে দেয়, ওগুলা দিয়ে পরে কোন রকম জীবন পার করি। তারপর এভাবেই চলতে থাকি, দাদি বলছে পড়বি, তখন মারে বললো কি ওরা একটা বই কিনে দিতে, তখন বাল্য শিক্ষা বই ব্যবহার করা হয়, তো এই 5 টাকা দিয়ে, মা তো শিক্ষিত না, যদিও টাকা আছে কিন্তু ও যে একটা বই কিনে দেবে ওই মুভমেন্টটা হয়তো বা তার নাই, মন মানসিকতাটা তার নাই, যার জন্য একটা বই কিনে দেয় না, অনেকদিন হয়ে যায় বই কিনে দেয় না। তখন দাদি গাছের থেকে 1 ডজন 12টা লেবু বিক্রি করলো, কিনে বিক্রি করে আমাকে একটা বই কিনে দেয়। এই বইটা আমি প্রায় 1 মাসের ভিতরে মুখস্থ করে ফেলি। তখন আমার ব্রেন দেখে দাদি আমাকে পড়াইতে শুরু করে, মাও একটু আগ্রহ হয়, আমার স্টেপ ফাদার সেও মাঝে মাঝে আমাকে নিয়ে বসে। তো আমার ছোট কাল থেকেই যেটা হয়েছে যে পরের বাড়িতে বড় হয়ে শুধু যে আমি লাঞ্ছনা পাইছি তা না, আমার চরিত্রের উপরও হাত পড়ছে সে ছোট কাল থেকেই। মনে করেন যাদের আমি চাচা ডাকতাম এরাও হয়তো আমাকে একটু ছুঁতে যাইতো, ধরতে যাইতো ছোট বয়স থেকেই, এরকম মানে অবস্থান আমার পোহাতে হয়েছে। তারপরে বই কিনে পড়তে পড়তে দেখা যাচ্ছে এককালীন আমি ভালোই পারি, সবার থেকে ভালো পারি, তখন 1-2 বাদ দিয়ে দাদি নিজে হাতে করে নিয়ে আমাকে 3-এ ভর্তি করায় দেয়। এভাবেই আমি পড়ালেখা করতে থাকি, যখন ক্লাস 5 পাস করি তখন মা পাঠায় দেয় যে তোর বাবার বাড়িতে নানির বাড়িতে থেকে পড়বি আর তোর বাপের বাড়িতে যাওয়া আসা করবি। হ্যাঁ, এর মাঝখানে এই ভিতরে আমি আমার মা এবং আমাকে যে কত কষ্ট করতে হয়েছে তা আপনার বলে বুঝাতে পারবো না। আমার একটা কাকি আছে যিনি যাকে আমি খুব সম্মান করি শ্রদ্ধা করি, অমায়িক একটা মহিলা, দেখতে যেমন সুন্দর তেমনি তার চালচলন, ঢাকা থেকে বিয়ে করায় নেয়, নাম হাসিনা। তো সেই কাকি আমাকে খুব আদর করত, ওই বাড়িতে ফার্স্ট শুধু যে যদি কেউ আদর করে তাহলে কাকি, আর দাদি তো মনে করেন ওই যে পড়ালেখা করায় মোটামুটি আদরও করে, তবে ওই বাড়ির অন্য সব মানুষের ভিতরে যারা সবচেয়ে বেশি ঘৃণা করত, যেই পরিবারের লোকজন তার থেকে যে সবচেয়ে বেশি আদর করত সে হচ্ছে আমার দাদি, ইয়া কাকি। তো কাকি মানে ডেকে ডেকে নিয়ে তার মেকআপ বক্স দিয়ে আমায় সাজায় দেয়, তো সাজায় দিলে আমার যে ওই কাকির যে ননদের আছে এরা আবার ডাইকে আমাকে জঙ্গলে নিয়ে যায়, নিয়ে যায় মারে আর কয় মুসমুস সাজবি না, আজ হয়তো আমার অনেক সাজ অনেক কাপড় চোপড় অনেক কিছু আছে কিন্তু ওই দিনের সাজের কথা আমার খুব মনে পড়ে। তখন মুছায় ফেলত, তখন মুছে ফেলতাম, কাকে জিজ্ঞেস করতো কিরে মুচ্ছসকে, তবু বলতাম না। ছোট থেকেই আমি খুব মানে সহ্য করতে জানি, আমার নিজেরটা সহ্য করতে পারি। তো এমন করতে করতে দিন চলে খুব কষ্টে, মানুষ মারে, যেদিক যায় সেদিকে আড়ান্না কয়, মানে বলে বুঝাতে পারবো না যে আমাকে কত কষ্ট করতে হয়েছে ওই সংসারে গিয়ে।
কতদূর পর্যন্ত আপনার পড়াশোনা করার সুযোগ হয়েছিল?
ক্লাস 8-9 পর্যন্ত পড়ছি আমি।
আচ্ছা।
পরে যখন নানির বাড়িতে চলে আসছি, নানির বাড়ি থেকে লেখাপড়া করি, তো মাঝে মাঝে আব্বার কাছে আসি। তো আসার পর দেখা যাচ্ছে যে ওই চারটা ভাত ছাড়া আর কোনোদিন 10টা টাকা বা আব্বা আদর করে কাছে
নেওয়া,
আমার জন্মদাতা আদর করে কাছে নেওয়া, এটা কখনোই হয়ে ওঠে না। আমার ভাইগুলো মানে আমি যে কি মানে আসে না, একটা ডাক দেবে, কথা বলবে, এ ধরনের না। সৎমা বাদ বাইরা দিয়া বলে নে খায়া উদ্ধার কর, মানে এটা তাও কি, শুধু সপ্তাহে একদিন যাইতাম। তো যখন তাদের থেকে এরকম চালচলন পাইতাম, তখন আর আমার যাইতে ইচ্ছা করতো না। মনে করতাম যে ধরো যেখানে অবহেলা পাই গিয়ে কি করব। কিন্তু চাচিরা খুব আদর করত, চাচিরা খুবই আদর করত, আর পাড়া প্রতিবেশীরাও আদর করত। কিন্তু ওই যে সৎমা কোনো কাজে হাত দিলে কাজ করতে দিত না, আজা তোর কাজ করতে হবে না, এরকম করত, খুব অবহেলা করত। ভাইয়েরাও, সৎ ভাই যেগুলো আছে, যাদের উপর ঝগড়া করে আমার মার সংসার নষ্ট হল, তারাও ততটুকু কৃতজ্ঞতা বোধ করত না আমার উপর। তো এভাবে আর বেশি দিন আমি নানি ওখানে বেশি একটা যাই না। কোনোদিন একটা কাপড় চোপড় দেওয়া বা একটা সুতা কোনোদিন দিছে কিনা আমার মনে পড়ে না এই পর্যন্ত। তারপরে একদিন আর যাই না, নানির বাড়িতে থাকি, ওখানে থেকেই পড়ালেখা করতে থাকি। পাশে আমার একটা নানি আছে, উনি মারা গেছে, আল্লাহ বেহেস নসিব করুক। উনি মোটামুটি খাইলাম কি খাইলাম না, আমার নানির আপন বোন, খাইলাম কি খাইলাম না দেখাশোনা করত, উনিও মোটামুটি আমাকে ভালো হেল্প করত। পাশের বাড়িতে একটা মেম্বারের বাড়ি করে আছে, তার মেয়ে আমার বান্ধবী ছিল, সেও মানে যদি দেখতো যে মুখটা একটু শুকনা, তাইলে রুটি কাগজে পেঁচাইয়া দিয়ে দিত, না বাড়িতে যাইয়া খাও যদি তার মা দেখে, এরকম আর কি, খুব হেল্প করছে। আর এইভাবেই লেখাপড়া করতে থাকি। আমার মা চলে আসে ঢাকাতে, মা আর আমার স্টেপ ফাদার দুজন ঢাকাতে থাকে।
This track was downloaded from fusionbd.com.
তো আব্বা,
আপনি তখন কোথায় ছিলেন?
আমি তখন নানিদের বাড়িতেই থাকি, ঢাকায় থাকে। স্কুলের ভিতরে আমার খুব সুনাম, আমি খুব ফাস্ট গার্ল ওখানে লেখাপড়ায়, মানে আমি খুবই ভালো, স্যারেরা খুব আদর করে। কিন্তু আমার কোনো প্রাইভেট মাস্টার নাই, যদি কিছু, তখন তো খুব ট্রান্সলেশন মুখস্থ করতে হইতো, যদি কিছু ট্রান্সলেশন গুলো দিত, তাহলে সে 2 গ্রাম আইটা, একটা বিএসসি মামা আছে, সে বিএসসি পাশ করছে, 2 গ্রাম আইটা ওখানে যাইয়া তার থেকে ওই ট্রান্সলেশন গুলো করে নিয়ে আসা, তারপর শিখে তারপর স্কুলে যেতে হতো, এরকম কষ্ট করছি। একদিন খুব ঝড়ের ঝড় তুফান ওখানে গেছি, যাওয়ার পরে মানে 1 ইঞ্চির জন্য আমার মাথার ভিতরে মানে আম গাছের ডাল ভেঙে পড়ে নাই ওই ট্রান্সলেশন করতে গিয়ে, এটা একটা ইয়া। আর ওখানে আরেকদিন ঠিক এরকম আম গাছের ডাল ভাঙ্গা পড়তে চাইছিল, আমাকে দিয়ে ওই দাদির বাড়ির লোকজন আম টুকাইতে পাঠাইত রাস্তায় ওই গাছের নিচেতে। তো ঝড় তুফানের মধ্যে আম টুকাই এনে দিলে পোসা পোকরা 2-3টা আম দিত। একদিন আম টুকাইতে গিয়া দেখি মানে আম টুকাচ্ছি, মা গেছে ওই যে ডালাগুলা বিক্রি করতে, মাও ঝড় তুফানের ভিতর দিয়ে আসছে, মা বুঝতে পারছে যে আমার মেয়েরে দিয়ে এগুলো করানো হবে। মা এসা আমাকে ধুইরা ধরছে আর সাথে সাথে ডালটা ভেঙে পড়ছে, মার হাতের এক সাইডে একটা ডাল পরে কেটে গেছে, শুধু আমি কোন রকম বেঁচে ছিলাম, মানে মা না ধরলে আমি নিজেই মারা যেতাম এরকম অবস্থায়। তো এভাবে লেখাপড়া করতে করতে যখন ক্লাস 9-এ আমি 6 মাসের পরীক্ষা দিছি মনে হয়, একটা খাতা মাত্র দিছে, তখন হঠাৎ করে নানি বলতেছে ঢাকা যাবি? তো বললাম হ্যাঁ যাব। কয় চল যাই ঢাকা, তোর মা অসুস্থ, তো পাতলা পায়খানা এরকম বলছে। তো আইসা দেখলাম মা এই যে জ্বর পাতলা পায়খানা, এরকম অসুখ থাকতে থাকতে মানে 15 দিনের ভিতরে আমার মার শরীরের সমস্ত মাংস উধাও হয়ে গেল, শুধু হাড় আর চামড়াটা ছিল। কঙ্কালের মতো কুলে করে আমার বাবা বাথরুমে নিত, কঙ্কালের মতো কুলে করে বাথরুম থেকে নিয়ে আসত। কোনো খাবার খাইতে পারত না, শুধু ফলের রস জুস করে দিত বা সেচা রস করে দিত। তখন তো আর জুস আসছিল না, ও বাবিয়ে খাওয়া হইত। তো আব্বা একার কামাই দিয়ে দেখা যাচ্ছে ফল কিনা, ওষুধ কিনা, আমাদের খাবার কিনা, এগুলো হয়ে উঠত না। তখন আশেপাশের লোকজন বলল কি যে ওরা একটা চাকরি করে দাও। তখন আমার বয়স 12 বছরের মতো, কারণ আমার তো 2-3টা ক্লাস পড়তে হয় নাই, এজন্য খুব তাড়াতাড়ি আর কি আমি একটু উপরের ক্লাসে উঠে গেছিলাম। 12 বছর, কিন্তু 12 বছর হলেও আমি খুব লম্বা না, এখনো যেরকম আর কি, তখন খুব একটা লম্বা ছিলাম না। আমি বড় হয়েছি একসাথে, ছোটকালটা একদম ছোটই ছিলাম, প্যানই পরি, এই ফরক পরি প্যান পরি এরকম একটা অবস্থানে। তো সবাই বলতেছে চাকরি দিয়ে দাও, তো এত ছোট মেয়ে নেবে না, বলতেছে নিতেও পারে যায় দেখো। তখন আমি, হ্যাঁ, তো আমার মা তখন উত্তরাতে থাকে, ফায়দাবাদ গ্রাম, ওই গ্রামে থাকে, আর আমি তখন ওই যে উত্তর আজমপুর দাদা ঢাকা লিমিটেডের সামনে এসে দাঁড়াই।
ঠিক এই জায়গাটা থেকে আমরা গল্পে একটা ছোট্ট বিরতি নিতে চাই। বিরতি আসলে ছোট না, কারণ 12টা সংবাদ রয়েছে। আমি আমার শ্রোতাদেরকে বলতে চাই যে জীবনের গল্পের সাথে নাটক এবং সিনেমার পার্থক্যটা হচ্ছে এটাই যে নাটক এবং সিনেমাতে গল্প যখন আপনি দেখেন কিংবা শোনেন তখন একটা প্রেডিকশন করা যায় যে গল্পটা এদিকে যাবে, গল্পটা ওইদিকে যাবে, কিংবা আজ থেকে কিংবা 10 মিনিট পরে বা 15 মিনিট পরে নায়ক নায়িকার এই ধরনের ঘটনা আপনি ঘটতে পারে। জীবনের গল্পের মজাটা আসলে এই জায়গাটায়, কিংবা জীবনের গল্পের বাঘটা আসলে এই জায়গাটায় যে এখানে কোনো প্রেডিকশন করা যায় না, এবং এই গল্পটা আসলে শেষ পর্যন্ত কোথায় যাবে আপনি চিন্তাও করতে পারবেন না। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। ঠিক রাত 12টার সংবাদের পরপরই কিবরিয়া ফিরে আসবে আজকের অতিথিকে নিয়ে। আজকের অতিথির জীবনের শেষ পর্যন্ত মানে বর্তমান সময় পর্যন্ত আমরা জানতে চাই, যিনি তার 2 সন্তান, তার কলিজা বলা যেতে পারে, কলিজার টুকরা দুজনকে নিয়ে এসেছেন আজকে আমাদের অফিসে, এবং তিনি আপনাদেরকে লাখো শ্রোতাকে তার জীবনের গল্প শোনাতে চান। আমরা হ্যালো 8920-তে সংবাদের পরপরই ফিরে আসব। ফেসবুকে আপনি বিভিন্ন রকমের কমেন্টস এবং একই সাথে প্রশ্ন করতে পারেন। আমাদের ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920। হ্যালো 8920 মানেটা হচ্ছে HELLO 8920। সংবাদের পর ফিরছি, সাথেই থাকুন। সংবাদের বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো 8920-তে। কিবরিয়া আপনার সঙ্গে আছে আর আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। আমরা ডলির গল্প শুনছিলাম, কারণ ডলি আজকে আমাদের অতিথি। ডলি তার জীবনের গল্প বলছিল এবং প্রথম ঘণ্টাতে বলা যেতে পারে আমরা ছোটবেলাটাই কভার করেছি এবং ছোটবেলা সম্পর্কে কিছু বলছিল। আমরা ডলির গল্পে আবারও ফিরে যাব, তার আগে আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি যারা ফেসবুকে বিভিন্ন রকমের কমেন্টস করছেন এবং একই সাথে প্রশ্ন করছেন, সেই প্রশ্নগুলো আমরা ডলিকে অনুষ্ঠানে শেষে অবশ্যই করব। এবং একই সাথে যারা আমাদের অনুষ্ঠানে যোগ দিতে চান তারা ফেসবুকের ওই পেজটি থেকেও যোগ দিতে পারেন, এবং ইচ্ছে করলে আমাদের ইনবক্সে যদি আপনি টেক্সট লিখে পাঠান যে আপনার এই অনুষ্ঠানে আসার ইচ্ছে, তাহলে অবশ্যই ছোট করে আপনার স্টোরিটা আমাদেরকে জানাবেন এবং সেল নাম্বারটি জানিয়ে দেবেন। আর যারা ফেসবুকে না কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও যোগ দিতে চান তারাও যোগ দিতে পারেন। আমাদের নিয়মটা হচ্ছে যেটা করতে হবে, আমাদের একটি ফোন নাম্বার রয়েছে 9115668, আমি আবারও বলছি 9115668, 9115668। ফোন করুন, ফোন করে আপনার নাম বলুন, তারপর সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন এবং তারপর আপনার যা বলার আছে বলবেন। আর ফেসবুক ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920, HELLO 8920। ডলি, আমরা গল্পের যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে যে আপনার মা খুব অসুস্থ হয়ে গেলেন এবং আপনাদের সংসার কোনোভাবেই চলছিল না, তখন আপনাকে চাকরিতে যেতে হলো, তখন আপনি ক্লাস 9 পড়েন, রাইট? এবং আপনি বলছিলেন যে আপনি একটা লাইনে দাঁড়ালেন উত্তরার কোন একটি ফ্যাক্টরির লাইনের সামনে,
উত্তর আজমপুর দাদা ঢাকা লিমিটেড।
আচ্ছা আচ্ছা,
ওখানে আমি একটা লাইনে দাঁড়াই, আমি এবং আমার মেজো মামানি, মামানিও চাকরি করবে সেই হিসাবেই আমার সাথে যায়।
আচ্ছা,
আজকে মামানি খুব অসুস্থ, সবাই মামানির জন্য একটু দোয়া করবেন। তো ওখানে যায় যখন আমরা দুজন দাঁড়াই, তখন মামানি দেখতে খুব সুন্দরী ছিলেন, ওখানে একটু ফ্রেশ সুন্দর এ ধরনের মেয়েদের নেওয়া হয়তো, কারণ একটা ভালো কোম্পানি। যখন 200-150 টাকা বেতনে অন্যান্য কোম্পানিতে লোক জয়েন করে, তখন ওখানে 600 টাকা বেতন ধরে একজন হেল্পারের
কাজটা কিসের ছিল?
এটা ক্যাপ ফ্যাক্টরি, মাথার ক্যাপ তৈরি করে, বিদেশি একটা ফ্যাক্টরি, উত্তর আজমপুর দাদা ঢাকা লিমিটেড, সবাই চিনে এরকম রাজুকের পাশেই একটা বড় বিল্ডিং, তো ওখানে দাঁড়ানোর পর সব রেখে সবজ ছিল, তখন উনি আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওখানে দেখে আমি মাথা ঘুরে যাই যে এত মেশিন, এত আওয়াজ, এত মানুষ আগে কখনো দেখি নাই। গ্রাম থেকে, অজপাড়া গায়ের থেকে এসে আসা ছোট্ট একটা মেয়ে, তেমন বয়স না, সব দেখে আমি একদম কেমন যেন হয়ে যাই। তো সব শেষে আমাকে যখন লাইনে দাঁড়ানো করা হয় ভিতরে নিয়ে কাজের জন্য, তখনই আমার মাথাটা কেমন যেন ঘুরে যায়। তখন ওরা কার্টুনের চিপায়, অনেক বড় বড় কার্টুন আছে, ওগুলার চিপায় নিয়ে আমাকে পানি ঢালে এবং কিছুক্ষণ রেস্ট করা নেয়। তখনকার ওখানকার সুপারভাইজার ছিল মুরাদ করে নাম একটা লোক। তো মুরাদ ভাই বস সবার নাম জিজ্ঞেস করছে, তো মুরাদ ভাই বলতেছে যে ওটার নাম কি দেব যেটা ঢুলে পড়ে গেছে। আমার নামটা আদৌ ডলি না, আমার নাম নুরুন্নাহার, আর আমার জন্মদাতার বাড়িতে নাম দেওয়া রিপা, স্কুলেও আমার নামগুলো ছিল রিপা, সবাই আমাকে রিপা নামে ডাকত স্কুলে, আর নুরুন্নাহার আমার মার দেওয়া নাম, আমার নানির দেওয়া নাম, মামার বাড়ির সবাই নুরুন্নাহার বলেই ডাকত, ডলি আমার নাম ছিল না। পরে যখন কাঠুনের চিপা নিয়ে পানি ডালে বহু জিজ্ঞেস করছে নাম কি, তো নাম বলতে পারতেছে না। পরে বলতেছে মুরাদ ভাই বলতেছে এক কাজ করো, মালিকা ছিল লাইন শিপ, বলতেছে মালিকা যে কোনো একটা নাম দিয়ে দাও। তো মালিকাফা বলতেছে যে কি নাম দেব। পরে মুরাদ ভাই কয় কি, আচ্ছা যাক এটা যখন ডলে ডলে পড়ে গেছে তো ওর নাম ডলি দিয়ে দাও। তারপর থেকে আমি ডলি নামে পরিচিত হই। তখন ভালো হয়ে লাইনে এসে দাঁড়াই, মুরাদ ভাই বলে তোর নাম কিন্তু ডলি, তুই সবাইকে নাম জিজ্ঞেস করলে বলবি ডলি, তা নইলে সমস্যা আছে। পরে আমি ভাবলাম চাকরি নাকি চলে যায়, সেইভাবে এই ডলি নামেই পরিচিত হইলাম। আস্তে আস্তে আমার নাম ডলি হয়ে গেল। আজও যারা আমাকে চেনে জানে সবাই আমাকে এই নামটাতেই জানে, অন্যান্য নামগুলো সব পিছনে পড়ে গেছে। তো চাকরি করতে থাকি করতে থাকি, মোটামুটি ওখানে সপ্তাহখানিক হেলপারি করার পর একদিন মুরাদ ভাই ক্যাপের সামনে একটা নাম আছে, বিভিন্ন নাম থাকে, সে নাম দেখে ইংলিশে নামগুলো লেখা থাকে, ওগুলা দেখে আমি বলে ফেলছি যে এটা এই নাম। তখন মুরাদ ভাই বলতেছে কি রে তুই কি লেখাপড়া জানোস নাকি। পরে আমি বললাম যে হ্যাঁ জানি। কয় তাহলে পর তো একটা ইংলিশ রিডিং দিল, পর তো এখানে কি আছে? তো আমি ওটা পড়লাম। পড়ার পর উনি আমাকে নিয়ে গেছে পেকিং করার জন্য, মালগুলো পেকিং করে ইন্সপেকশন করে তারপর পেকিং করা হয়। ওখানে পেকিং এ নিয়ে গেছে, সাথে সাথে আমার স্যালারিটাও বেড়ে গেল, মোটামুটি ভালো টাকা বেতন পাইলাম। মারেও এভাবে চিকিৎসা করতে থাকলাম, মাও চিকিৎসা মোটামুটি একটু সুস্থ হওয়ার পথে। তো তখন আবার লেখাপড়ার সময়টাও চলে গেছে, তার লেখাপড়া হয়ে ওঠা নাই। প্রায় রাতে যখন বাসায় আসতাম এসে বইগুলো বুকে জড়ায় খুব কান্না করতাম যে পারলাম না, হয়তো যেরকম চাইছিলাম ওরকম হয়ে উঠতে পারলাম না, তাই ভেবে খুব বই বুকে জড়ায় কান্নাকাটি করতাম। তো এভাবে চাকরি করাকালীন আমার বয়স, যখন চাকরির বয়স মনে হয় 1.5 বছর, হঠাৎ মানে আমি রাস্তা দিয়ে যখন হাঁটতাম তখন আমার পরিচিত যদি বাবাও থাকতো আমি কেন যেন কথা বলতাম না, এটা ছিল আমার ছোটকালের থেকে অভ্যাস। সামনে আমার মামারা থাকলেও তাদের দেখা না দেখার ভান করে চলে আসতাম, মানে তখন থেকেই কিছু বুঝতাম না। তারপরও আমার কাছে মনে হতো যে আমি যদি এর সাথে কথা বলি হয়তো একজন দেখলে বলবে এই বয়সে মেয়েটা কেমনে ছেলেটার সাথে কথা বলতেছে, ছেলেটা যে আমার বাবা বা আমার মামা এটা হয়তো লোকজন ভাববে না, যার জন্য আমি কারোর সাথে কথা বলতাম না। বা কেউ প্রশ্ন করতো বাসায় আসলে যে কি কথা বললা না কেন, তখন আমি তারা এইভাবেই বুঝাই দিতাম, একটু সচেতন ছিলাম এই আর কি। তারপরে যখন চাকরি করতে থাকি করতে থাকি, হঠাৎ আমার পিছনে নেয় একটা ছেলে। তো দেখতেও ছেলেটা যে খুব সুন্দর তা না, গায়ের রং কালো, একদম চিকন, একটু বকেটে টাইপের এরকম, পিছনে পিছন দিয়ে হাইটা যায়, ছোট ছোট সুরকি দিয়ে পায়ের মধ্যে ঢিলায় এরকম করে। তো এরকম করতে করতে যখন খুব কিছু বললে কয় গলা কেটা ফেলামো, এরকম মানে ভয় দেখায় গলা কেটা ফেলামো, এরকম ভয় দেখায়। তো আর কিচ্ছু বলি না, এভাবে যাওয়া আসা করতে থাকি করতে থাকি, মাকেও ভয়ে বলি না। মাকে বললে আবার মা যায় ছেলেটাকে কি মার দূর শুরু করে নাকি তাও জানি না, মার একটু মেজাজটা একটু বেশি গরম আমার মার, তো ভয়ে মাকে আর বলি না। রসনা নামে একটা মেয়ে আছে, তার সাথে আমি যাওয়া আসা করি। তো পিছন দিয়ে যায়, গান গায়, এভাবেই ওই একটা মেয়ের পিছনে একটা ছেলে ঘুরলে যেভাবে ঘুরে, এটা তো সবারই জানা, এভাবেই আর কি চলে। তো হঠাৎ একদিন আমি বললাম, আচ্ছা আপনি এমন করেন কেন? পরে বলল যে আমি তোমাকে ভালোবাসি, একদম সরাসরি, মানে কোনো কথা নাই বাড়তে নেই, অনেক লোকের ভিতরে বলল কি ভালোবাসি। পরে আমি বললাম, আপনি আমার জীবনের কাহিনীটা হয়তো জানেন না, জানলে ভালোবাসা তো দূরের কথা, আমার আমার কাছেও আসবেন না। তো আমি শুনব। পরে একদিন লাঞ্চ টাইমে নিচে আসি, আমি ভাবলাম যে আমি আমার এটা বাবা না, আমার মার দুটো বিয়ে হয়েছে, এই ধরনের কথাগুলো শুনলে হয়তো সে আমার পিছন থেকে চলে যাবে। তো এটা শোনার পর এটা একটা ঘটনা হলো নাকি, এটা আমাদের দেশে প্রায়ই হচ্ছে, প্রায় মহিলারা এরকম নির্যাতিত, তাতে কি হয়েছে, তোমার তো আর হয়েছে না? পরে আমি বললাম যে না, আমার হবে কোত্থেকে? পরে ওভাবেই চলতে থাকি, কিন্তু আমি কোন রকমই রাজি হই না। ওর একটা ফ্রেন্ড আছে আওলাদ করে নাম, জনার মার্কেটের সবচেয়ে বড় সন্ত্রাস, ওটা একদিন এসে আমাকে হুমকি দেয়, তবু আমি হ্যাঁ বলি না এবং তার সাথে কথা বলি না। তারপর যখন একদিন আওলাদ এসে একদিন মানে ট্রেড দেয়, আরেকদিন বুঝায় বলে, দেখো আমার জীবনটা আজকে নষ্ট একটা মেয়ের জন্য, তুমি চাও ওই ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যাক, আমাকে আমি তো দেখি ওই ছেলেটাই নষ্ট, সারাক্ষণ কি বকাটে আড্ডা দেয়, কোনো কামকাজ নাই, কই বসে ছেলেরা কি কাজ করে নাকি, আমাকে আমি কিভাবে এই বসে কাজ করি, তো সে করতে পারে না, এরকম বলি। তো বলল করতে বুঝানোতে হইল না, আমাকেও বুঝায় তারা পারল না, আমিও তাদের বুঝাইতে পারলাম না। পরের দিন এসে, পরের দিন মানে খুব করে বলে মানে ধরে, মানে হ্যাঁ বলতেই হবে,
ওই ছেলে আপনাকে ধরেছে?
হ্যাঁ ওই ছেলে আমাকে ধরেছে, হ্যাঁ বলতে স্পিকারটা
সব ঠিক আছে, আপনি বলে যান, আমি শুনতে পাচ্ছি, হয়তো একটু সাউন্ড ঠিক করার কারণে সমস্যা হচ্ছে, বলুন।
তারপরে বললাম যে মানে খুব জোরাজোরের উপরে আমি হ্যাঁ বললাম। তো হ্যাঁ বলার পর কিন্তু তখন আমি বুঝতাম না আসলে সত্যি যেটা, যে ভালোবাসাটা কি, প্রেম কি, এগুলো আসলেই বুঝতাম না।
আপনি জোরাজোরি করার এক পর্যায়ে হ্যাঁ বলে দিলেন?
হ্যাঁ বলে দিলাম, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি আছি, তবে এখানে একটা কথা আছে, আমার এই পৃথিবীতে শুধু একমাত্র আমার মা, মা ছাড়া তো আমার ভাই নাই বোন নাই। একটা মেয়ের একটা ছেলের সাথে যখন বিয়ে হয়, তখন তার মাকে রাজি করায়, বাবাকে রাজি করায়, ভাই বোন চাচা আত্মীয় স্বজন দুলাভাই সবাইকে রাজি করাতে হয়। আমার একটা মাত্র মা, আপনি কি পারবেন আমার মাকে কখনো রাজি করাইতে? যদি আপনি আমার মাকে রাজি করাইতে পারেন, তাইলে আপনার সাথে ভাগ্যে থাকলে আমার হবে, আমার তাতে কোনো সমস্যা নাই। তো আমার মা তো যে টাইপের আমি জানি, সে কোনোদিনও রাজি হবে না। তো মা কোনোদিনও রাজি ছিল না। তারপরে ছেলেটা এমনি ঘুরে পিছনে ফিরে,
আপনার মাকে বলেছিলেন কিভাবে মনে আছে?
না আমি আমার মাকে বলি নাই।
আচ্ছা,
মাকে বলি নাই। এই কথাগুলো বলতে বলতে একদিন অফিস ছুটি হয়েছে ছয়টা বাজে, রাস্তার একটা পাশে বসে মানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে বলতে লাস্টে বসলাম। কখন রাত ১২টা বেজে গেছে আমিও জানি না, ঠিক আছে, এই কথাগুলো বলতে বলতে। পরে বলল কি, কিন্তু ও যাই ছিল মানে চরিত্রবান ছিল আমার কাছে, শুধু আমার কাছে, কোনদিন
আপনি তাকে চরিত্রবান মনে করতেন?
আমি মনে করতাম মানে এটা কাহিনীর এক সূত্রে হয়তো নিশ্চয় প্রশ্ন জাগবে যে সে এত চরিত্রবান তাইলে এত চরিত্রহীন কি করে হলো?
ওই প্রসঙ্গে আমরা যেহেতু জানি, আমরা সেটা এখনই করতে চাই না। তো আপনার কাছে,
আমার কাছে চরিত্রবান ছিল মানে খুব চরিত্রবান ছিল
না, ওই সময় আমরা থাকতে চাই, ধীরে ধীরে যেহেতু গল্পে যাচ্ছি আমরা ওই সময়টাই আমরা কল্পনা করতে চাই।
তো খুবই চরিত্রবানই ছিল। রাত ১২টা বেজে গেছে, ওর সাথে গল্প করতে করতে আমার কাছেও মোটামুটি ভালোই লাগলো, কথা বললাম। গল্পে শেষে ও আমাকে বাসায় পৌঁছায় দিয়ে আসে, মা জিজ্ঞেস করে কি গো এত দেরি হয়েছে কেন? আমার মাও আমার মতো আমার কাছে খুব ফ্রেন্ডলি ছিল। আমি যদি অফিস থেকে কোথাও কোনো বান্ধবীর বাসায় যাইতাম, মারে বলতাম মা আমি বান্ধবীর বাসায় যাব, মা বলতো তাও ঠিক আছে। দুই দিন তিন দিনও যদি আমি না আসতাম, মা খুব বকা দিত না, খুব রাগ করতো না। এই আবার সাথে করে বান্ধবীদের নিয়ে এসে ওরকম দুই দিন তিন দিন আমরা একসাথে থাকতাম, চাকরি করতাম ঠিকই, কিন্তু আমাদের মধ্যে এরকম একটা বন্ধুত্ব।
কত টাকা বেতন পেতেন আপনি ওই সময় মনে আছে?
৬০০ টাকাতে ঢুকলাম, মাসখানিক পরে ওই যে বললাম আমার আরো ৩০০ টাকা
একটু বেড়ে গেল, ১০০০ টাকা
৯০০ টাকা হইল, কিন্তু ওভারটাইম হতো প্রচুর, সেই মিলাই আমি প্রায় প্রথমেই যখন বেতন পাই তখনই প্রায় ২২০০ টাকা বেতন পেয়েছিলাম। তো ৯১ সনের ২২০০ টাকা অনেক টাকা,
অনেক টাকা।
২২০০ টাকা দিয়ে আমি আমার মার জন্য প্রথমে একটা কাপড়, বাবার জন্য কাপড়, আমার জন্য জুতা, একটা টু পিস, তখন টু পিস বিক্রি হইত অন্যা ছাড়া, এগুলা সমস্ত কিছু কিনতে আরো অনেক কিছু করতে পারলাম।
আচ্ছা, তো ছেলের গল্পটা ছিল
পরে ছেলেটা আমি মনে হয়
পরিচয়, হ্যাঁ পরিচয় করে দেওয়ার ব্যাপারে আসছিল।
তারপরে আমাকে বাড়িতে পৌঁছায় দিল, পৌঁছায় দিয়ে সে চলে গেল তার বাড়িতে, আমি আমার কাছে চলে আসলাম। এভাবেই তার সাথে কথা বলতে থাকি, প্রায় সে আমায় অফিসে নিয়ে দিয়ে আসে, আবার অফিস থেকে যায় নিয়ে আসে, এইটুকুই তার সাথে আমার গল্প। মাঝে মাঝে এটা প্রায় এইভাবে চলতে থাকে বছরখানিক। বছরখানিক পর একদিন, মানে বছরখানিক পর আমরা মাঝে মাঝে এয়ারপোর্টে ঘুরতে আসতাম, গাছের নিচে বসে গল্প টল্প করতাম, কথা বলতাম, এভাবে চলে। একদিন এলাকার ভিতরে একটা ছেলে বলতেছে, এই বাড়িতে একটা মেয়ে আছে। তো কি হয়েছে, এই বাড়িতে একটা মেয়ে আছে, খুব দেমাকি, কারোর সাথে কথা বলে না। আমি আসলে এমনি কথা বলি না, আসলে দেমাকি না। তো এই নিয়ে এক পর্যায়ে ওরা ঝগড়া কাজাটি করে মারামারি হয়ে যায়, ছেলেটাকে খুব করে মারে। মারার পর দরবার আসে, সবার সামনে বলে বসে আমাকে যে ভালোবাসে, এলাকার ছোট মানে 5 বছরের বালক হইতে শুরু করে আমার মনে হয় বৃদ্ধ পর্যন্ত জানতো যে আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে।
এটা কি ওই ছেলেটাকে নিয়ে নাকি অন্য কোনো ছেলেকে?
না,
মানে যাকে আপনি লাভ করেন সেই ছেলেটা না, এটা অন্য ছেলে?
না, সেই ছেলেটাই,
সেই ছেলেটাই।
হ্যাঁ, আমি যাকে লাভ করি ওই ছেলেটার,
ওই ছেলেটাই মার খায় আর কি।
ওই ছেলেটা মার খায় না, মার খায় অন্য ছেলে।
আচ্ছা।
কিন্তু এই সূত্র ধরে বা জানাজানি হয় এলাকার সবাই যে আমি ভালোবাসি, বা আমার সবাই আমাকে পিচ্ছি বলে ডাকত, মনিরের পিচ্ছি, ওর নাম ছিল মনির। তো আমি ছিলাম খুব ছোট, তো তাই মনিরের পিছে, ও তো লম্বা চড়া ছিল, মনিরের পিছে বলেই ডাকত প্রায়। ওর বন্ধুরা বলতো মনির তোর পিছে যায়, এরকম
অদ্ভুত ব্যাপার, ও মনির তোর পিছে যায়।
হ্যাঁ, এরকম
আপনার মেয়ে আসছে। আচ্ছা, ওরা শুনেছে কখনো এই গল্পগুলো?
কখনো শুনে নেই,
তো আজকেই ফার্স্ট শুনছে,
আজকেই ফার্স্ট শুনছে।
আচ্ছা, আমরা পিচ্চির কাছ থেকে, আমরা কাছে, আর ওদের কাছ থেকে একটু শুনি কেমন লাগছে, ওদের অনেক বোরিং লাগছে ওদের বসে থাকতে। তুমি একটু বলো তো মিম, মানে আম্মু যে গল্পগুলো বলছে কেমন লাগছে শুনতে, এর আগে তো কখনো শোনা হয়নি।
হ্যাঁ, আম্মুর কাছ থেকে শুনছি, তবে এরকম শুনি না।
হ্যাঁ, মনির তোর পিচ্ছি যায়,
ভালো লাগতেছে, কারণ আম্মুর যত এক আম্মুর লাভ স্টোরি, তো ভালোই লাগতেছে।
আচ্ছা, আমি আমি একটু আপনার ছেলের কাছ থেকে, আপনার ছেলে আপনার খুব প্রিয় এবং ও আপনাকে অনেক অনেক বেশি লাভ করে, রাহুল। তুমি তো পিচ্ছি না? আম্মুর পাশে বসে গল্প শুনতে কেমন লাগছে, বোরিং লাগছে?
না, অনেক ভালো লাগছে,
ভালো লাগছে। ঠিক আছে, চলো আমরা আরো খানিকক্ষণ গল্প শুনবো।
আমি আসলে গল্পটা বলতে এইখানে আসার আরো উদ্দেশ্য হলো, ওরা লেখাপড়া করে, আর মা ছেলের ভিতরে ঘরে বসে এই ধরনের গল্প বলে ওটা
হয়নি।
আমি কোন পরিস্থিতিতে পড়ে, কোন বকাটে ছেলের পাল্লায় পড়ে আমার জীবনটা আজ এই পর্যন্ত, শুধু এর জন্যই, মানে যদিও শুনতে হাস্যকর হোক, খারাপ হোক, ভালো হোক, জানি না কার কাছে কেমন।
আপনার জীবনের গল্পের প্রতি আমার প্রচন্ড শ্রদ্ধা আছে, ভালো লাগা মন্দ লাগার প্রসঙ্গে আমরা আসতে চাই না, যা ঘটেছে তাই। এখানে ভালো কারো লাগলে সেটা নিয়ে আমার কিছু বলার নেই, মন্দ লাগলেও আমাদের কোনো কিছু বলার নেই। আপনার জীবনের প্রতি, লাইফ স্টোরির প্রতি আমাদের শ্রদ্ধা আছে।
ওদের ওদের কোনোদিন বলা হয়ে ওঠে নাই, এর জন্যই আরো আমি বলতে চাচ্ছি যে একুশিলে ওরা ভালোভাবে জানুক যে লাইফটা কি হয়, জীবনটা কেমন চলে।
এবং আমরা সত্যি সত্যি কৃতজ্ঞ আমাদের শ্রোতাদের প্রতি, যে গল্পগুলো নিজের ছেলে মেয়েকে বলা যায় না, যে গল্পগুলো হয়তো প্রিয় মানুষটাকে বলা যায় না, তারা আমাদের এখানে এসে একেবারে মন উজাড় করে গল্পগুলো
বলে। হ্যাঁ, বলতে পারে।
তো বলছিলেন যেটা, যে অমনির তোর পিচ্ছি যায়,
এরকমই বলতো আর কি সবাই। তো এমন করতে 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 আমার মা ওকে দেখলে এত ভয় পাইত, এক পর্যায়ে মাও জানাজানি হয়ে যায়। তখন মা ছেলেটাকে দেখে, ও খুবই কালো, একদম বিশেষ কালো, কালো হইল, মা বান্ধবীদের আসলে বলতো, এই তুমি জানো তোমরা প্রেম করো, আমার মেয়ে একটা ছেলেকে প্রেম করে, জানো কেমন ছেলেটা দেখতে? তখন ঘরের কোন একটা কালো কন্টিন ছিল, কন্টিন ছিলেন তো গেলেন, ওটাকে, হ্যাঁ ওটাকে ধরে দেখাইতো যে এই যে এটার সাথে ঠিক এরকম একটা ছেলের সাথে, মানে এতই কালো আর কি ছেলেটা। তো কালো হলেও আমি মনে করতাম থাক না, সবাই তো ভালো নেয়, আমি একটু কালোটা নিয়ে দেখি না। এই তারপর প্রথম থেকে আমি কবিতার প্রতি নেশা ছিলাম। এক কবিতায় শেষ অংশ পড়ছিলাম যে, তুমি যদি সুন্দর হও তুমি হবা তোমার স্বামীর, আর তোমার স্বামী যদি সুন্দর হয় স্বামী হবে তোমার, তুমি কোনটা চাও? তো আমি মনে করি আমি যদি সুন্দর হই তো আমি ওর হব, তো আমি যদি ওর হই সেটাই তো আমার কপাল। তো এই ভেবেই আর কি আমি আরো অনেকটা অগ্রসর। তো এভাবেই চলতে থাকে আমাদের জীবন প্রায় 3.5 বছর। মা দেখতেই পারে না, ওকে দেখলেই বকাবকি করে, খুব করে গালাগালি করে, মামারা কেউই রাজি না। আর আমার তো ছোটকাল থেকে কোনো গার্ডিয়ান ছিল না, মনে করেন বাবা নাই, মামারাও লালিত পালিত করছে, তারা যে খুব করে আমাকে একটা বলবে, আবার আমি এটা কোন ভাবে নেই। তারপরে ওনারা লেখাপড়া করে নাই, আমি যেহেতু একটু পড়ছি, আমি যদি আবার বেশি বলে ফেলি বা অনধিকার হয়ে যায়, এজন্য মামারাও কোনো সময় আমাকে খুব করে শাসন করে নেই। আমি আমার মতো করেই চলতাম, আমার বুদ্ধিতে এই জীবনটা এই পর্যন্ত আনা পর্যন্ত আমি যা ডিসিশন নিয়েছি সেটাই হয়েছে। কারোর ডিসিশন আমি পাই নাই, আর পাইলেও দেখা যাচ্ছে আমি মানি নাই, মনে হয় মানি নাই। এটা আমার দোষ হইতে পারে, আমি তো বললামই আগে যে আমার দোষটাও আমি বলবো, আমার গুণটাও আমি বলবো, তো মানি নাই। পরে এভাবে মা খুব রাজি করাইলো, অনেক কষ্টে এক পর্যায়ে মা রাজি হইল আমাকে তার কাছে বিয়ে দেবে।
কিছু করতো ওই সময় ছেলেটা?
কিচ্ছু করতো না, একদম খালি ঘুরতো আর দোকান পার বসে থাকতো, এরকম করতো। প্রায়ই দেখতাম শুধু মারামারি লাগে, কি নিয়ে মারামারি হয়? আসলে আমরা তো গ্রামের মেয়ে, এত কিছু জানতাম না, আর আমার জীবনটা তো চার দেওয়ালের ভিতরে বন্দি ছিল, দেখা হয় নাই এত কিছু। গার্মেন্টস এর জীবন, মেশিন আর চারটা দেওয়াল ছাড়া তো আর কোনো কিছুই থাকে না ওখানে দেখার মতো। প্রায় দেখতাম মারামারি লাগতো, কি নিয়ে লাগতো, কি করে লাগতো, সেগুলো জানতাম না। খুব করে টিভি দেখতাম না, কারণ টিভি ছিল না, তিনবারই চারবার পরে একটা টিভি ছিল। ছবি দেখতাম না, কারণ মানুষের খালা দবাই মামা দবাই থাকলে তারা ছবি দেখতে নিয়ে যায়, আমাকে নিয়ে যাবে কে? তো এর জন্য আর কি আমার খুব করে মানে জীবন সম্বন্ধে অভিজ্ঞতা ছিল না, ছিল না বলি আর কি মানে বোঝা হয়নি। তারপর এক পর্যায়ে মা রাজি হয়ে গেল যে বিয়ে দেবে, তখন গাজীপুরে নিয়ে আমার এক খালার বাড়িতে, ওখানে নিয়ে আমাদের চুপে চুপে বিয়ে হয়।
ছেলের ফ্যামিলি সম্পর্কে কিছু জানেন
না? ছেলের ফ্যামিলি সম্পর্কে জানতাম কি, আমার সাথে তার একটা ভাবি চাকরি করত, আর তার ভাই চাকরি করত কাটিং এ। তো বিয়ের আগে তার ভাই আমাকে ডেকে নিয়ে, যখন শুনলো সম্পর্ক আছে তখন ডেকে নিয়ে একদিন বলল, দেখো ডলি, আমি তোমাকে ছোট বোনের মতো দেখি, তুমি জানো না আমার ভাইয়ের সাথে বিয়ে হলে তোমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আমার ভাই তো কিচ্ছু করে না, খায় দায় ঘুরে, মাঝে মাঝে নেশাও করে, আর দেখো তো মারামারি করি, আর ও কারো কথা শুনে না, ও যেটা বলে সেটাই ঠিক। তুমি তুমি এত সুন্দর একটা মেয়ে, অল্প বয়স, তোমার জীবনটাই নষ্ট হয়ে যাবে, আমার ভাসুর এই কথা আমাকে বলে।
আচ্ছা,
তো বলার পরেও আমি হঠাৎ মাঝখানে প্রায় নয় মাসের মতো ও একটা ছেলের পা কূপ দিয়া কাইটা ফেলছে, এই নিয়ে পুলিশরে দৌড়াচ্ছে, তখন ও গ্রামে চলে গেছে। প্রায় নয় মাসের মতো ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আমি খুব কান্না করতাম ওর জন্য, সত্যি কথা, যেটা জীবনের ফার্স্ট, তো খুব কান্না করতাম, খুব কষ্ট হইত।
বয়স তখন কত ছিল আপনি একটু মনে করতে পারেন?
হ্যাঁ, 14 মতো হবে এরকম।
একটা গল্প আমরা শুনি এরকম, বিজ্ঞজনের কাছে যেমন একটা বয়স থাকে যখন কাকপক্ষী যাই দেখে না কেন সবচেয়ে বেশি,
হ্যাঁ ভালো লাগে, এটাই আসল মেন উদ্দেশ্য, এটাই আর কিচ্ছু না। তার মাঝে এমন কোন সৌন্দর্য ছিল না, মানে তারপর আমার বিয়ের পর সে সুন্দর হয়েছে, ফর্সা না হোক কিন্তু স্মার্ট হয়েছে, সুন্দর হয়েছে, তখন সবাই বলতো যে দেখার মতো ছেলে।
জি, তো নয় মাসের গল্পে আমরা যাই একটু
পরে। প্রায় নয় মাসের মতো তার সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই। হঠাৎ করে একদিন আসছে ও, আমার মা ওর হাত থেকে বাঁচার জন্য যত বাড়িতে ভাড়া নেয় সবই ওর আত্মীয়ের বাড়ি, মানে এক মাসের ভিতরে মা দুইবার বাসা চেঞ্জ করে, ভাড়া দিয়ে দেয়, মানে ওর ফক্কর থেকে বাঁচার জন্য। একবার দেখে বড় বোনের বাসা, আর একবার ছোট বোনের বাসা, আর একবার বন্ধুর বাসা, আর একবার চাচার বাসা, মানে ফায়দাবাদে সবই ওর আত্মীয় স্বজন, ওদের বাসায় সবার, সব যার বাসায় ভাড়া যায়, সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি বাথরুমে ও না হয় গোসলখানায়ও, এই এরকম, মানে এভাবে মনে হয় যে ও ভাগ্যে। তখন হঠাৎ গ্রামে নিয়ে যায় আমাকে, মা বাপের বাড়ি নিয়ে দিয়ে আসে, ওখানে সে হুন্ডার দিয়ে চার পাঁচ হুন্ডার ভরে ওখানে চলে যায়, বাড়ির সামনে দিয়ে হুন্ডার নিয়ে চলাচল করে। তখন আব্বা বলতেছে, আমার জন্মদাতা, উনি বলতেছে, দেখ ঢাকাতে এই ছেলের পকর থেকে বাঁচার জন্য তুই এখানে আসছস, কিন্তু এইখানে যে ছেলেটা যেভাবে ঘোরাঘুরি করতেছে, গ্রামের লোকজন দেখলে ভাববে যে কি জানি কি একটা ঘটায় রা এখানে আসছে, এর জন্য ছেলে পেলে সব এভাবে আসছে, তার চেয়ে তুই চলে যা। তখন মহাখালী এসে আমি একটা ফ্যাক্টরিতে চাকরি নিলাম। আমার মাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হইত, মানে একমাত্র আপনজন ছিল তো মা। যখন আমি মহাখালী এসে বাসা নিলাম, দিন রাত আমার মার জন্য কান্দি, মাকে একটু দেখব, মা কোথায়, এরকম কান্নাকাটি করে। পরে লাস্টে একদিন দুই তিন মাস চাকরি করার পর কিভাবে যেন খবর পায়, মার পিছে পিছে সে মহাখালী ফ্যাক্টরির সামনে এসে দাঁড়ায় আছে। পর এত কিছুর পর থেকে যখন বাঁচতে পারলাম না, মা বলতেছে কি, এক কাজ কর, বুঝছি ওর আড়াল থেকে আমাদের মুক্তি নাই, এটা মনে হয় ভাগ্যের সাথে জড়ায় গেছে, যা তুই আমার সাথেই থাকবি, মা তখন ওর পাশের বাড়িতে ভাড়া থাকে। ওর ওদের বাড়ি না ঠিক, মানে ওর একটা চাস্তো ভাইয়ের বাড়িতে ওরা ভাড়া থাকে, ওই পাশের বাড়িতে আমার মা ও ভাড়া থাকে। পরে মা ও বাড়িতে ভাড়া থাকে, ওখানেই থাকি। ওর জন্য একটু ওযু করতে পারি না, নামাজ পড়তে পারি না, ছোট থেকে আমি নামাজ পড়ি, ওযু করতে পারি না, নামাজ পড়তে পারি না, আমার সামনে এসে দাঁড়ায় থাকে, এরকম অবস্থায়। পরে লাস্টে এরকম অত্যাচারের পর আর কি, ও বন্দুক পিস্তল নিয়ে দাঁড়ায় থাকে, গুলি করে মেরে ফেলাবে রাস্তায়, এই অবস্থা করে, মানে এমন অবস্থা করে যে সবসময় আমি একটা ভয়ে থাকি, মাও একটা ভয়ে থাকে,
পাক্কা টেরোরিস্ট যাকে বলে,
হ্যাঁ খুব একটা ভয়ে থাকি। এমনি মনের থেকে হয়তো ভালোবাসি।
বলবেন যে বলছেন যে দা দিয়ে কোপ দিয়ে মানুষের পা কেটে ফেলা ছিল, পিস্তল টিস্তল ছিল, ও কি কোন রাজনীতি রাজনীতির সাথে জড়িত ছিল বা
পরে পরে যখন
রাজনৈতিক দলের নাম বলেন না, জাস্ট
আপনি, হ্যাঁ রাজনীতির সাথে জড়িত ছিল।
আচ্ছা, লোকাল পলিটিক্স করত,
লোকাল একদম, মানে ওকে দিয়ে ব্যবহার করানো হতো, এরকম একটা ইয়া ছিল। আমি আমার বিয়ের পর আর কি যা দেখছি, আগে আমি জানতাম না যে ও রাজনীতি কি, সেটাই তো আমি বুঝতাম না, কথা বুঝছেন? তারপরে ওই যে বললাম, যখন ওই ভয়টা দেখাইতো, তখন এক পর্যায়ে মা রাজি হয়ে গাজীপুরে নিয়ে আমাকে বিয়ে দেয়। সত্যি কথা কি, আমি কখনোই জানতাম না বিয়ে মানে কি, সংসার মানে কি, বা স্বামী স্ত্রীর সম্পর্ক মানে কি, সত্যি আমি এটা বুঝতাম না। বিয়ের সারা রাত চলে গেছে আমাদের লুড্ডু খেলতে খেলতে, আমাদের হাসির জন্য আশেপাশে কেউ ঘুমাইতে পারেনি, এটাই ছিল আমাদের মানে বিয়ের রাত, মানে এটা কি মনে করতাম যে আমরা এটাই আর কি, ইয়া আবেগময় মুহূর্ত যেটুকু আর কি বলা এই তো। তারপরে ওখান থেকে চলে আসলাম, বাসায় আসলাম, মাঝে মাঝে ও আসে যায়, কিন্তু কোনো কাম কাজ করে না। ওই যে ওর যে একটা জিদ যে আমার মা ওকে বকাবকি করত, এখন তো বিয়ে হয়েছে, সেই প্রতিশোধ সে নেবে। আমি সত্যি জানতাম না যে ও প্রতিশোধের জন্য আমাকে বিয়ে করছে না কি করছে, এটা আমি জানতাম না। আদৌ কি ও আমারে সত্যি ভালোবাসে কিনা তাও আমি জানতাম না, আমি জানি ও আমাকে ভালোবাসে, কিন্তু বিয়ের পর বুঝতে পারলাম যে সত্যি এটা ওরই মুখের কথা যে আমাকে ও সত্যিই ভালোবাসত না। ওর স্বভাব চরিত্রটাও এরকম ছিল যে আমার সাথে যখন সম্পর্ক ছিল, প্রায়ই সন্ধ্যায় একটা মেয়ে নিয়ে এসে বলতো কি, এই এই মেয়েটা না হারায় গেছে, তুমি তোমার মাকে কিছু বলতে যাও না, বান্ধবী বলে ঘরে রাখো, রাত দশটার পর ওর ভাই তো ওকে নিতে আসবে, হ্যাঁ তখন তখন তুমি দিয়ে দিও মেয়েটাকে, কিন্তু বলতে যাও না যে আমি আনছি বা কি, তোমার মা অন্যরকম ভাববে। আমি মনে করতাম যে সত্যি মেয়েটা হারায় গেছে, এখানে নিয়ে আসছে, সত্যি আমি জানতাম না যে অন্য কোনো জগৎ আছে বা কোনো জীবন আছে। আমি কথাগুলো বলতেছি, যদি আপনি, ওর ফোন নাম্বার আছে আমার কাছে, ইচ্ছা করলে আপনি ফোন করে বলতেও পারেন যে সে যেন শুনে, আমি যদি এক বিন্দু মিথ্যে তার উপর বলে থাকি বা সে আইসা আপনাদের অভিযোগও করতে পারে।
জি নিশ্চয়ই, সবার জন্য প্ল্যাটফর্ম খোলা আছে। আপনি ওই মেয়েটাকে কখনো জিজ্ঞেস করতেন না যে?
না, মেয়েটাকে কি জিজ্ঞেস করবো, বান্ধবীর মতো দিছে, ওই আমি আমার মতো চলতাম ফিরতাম, মেয়েটারে এটা দেখাইতাম, গল্প করতাম, মানে আমি ছোট থেকে গল্প করতে ভালোবাসি এই। তারপর দশটা বাজে এসে ও নিয়ে যেত, কিন্তু তারপরও জানতাম না যে মেয়েটা কি। বিয়ের পর ও নিজেই বলল যে এই মেয়েগুলা কে ছিল বা কোথাকার ছিল কি ছিল। তারপরে এভাবে ওর যে এরকম চরিত্র ছিল সেটাও আমি বুঝতাম না, আমি মনে করতাম সত্যি মেয়েটা হারাই গেছে। পরে তো এই সংসার জীবন শুরু, ওই যে আমার মা যে ওরে বকাবকি করত, একদিন জুতা দিয়ে বাড়ি দিল, তারপরে দেখলেই মুখের ভিতরে স্যাপ মারত, ঠিক আছে, মানে আমার মা খুব
ক্রেজি ছিল বলা যায়, যেটা প্রথম থেকে
একটু ক্রেজি, মানে খুব উত্তেজিত নারী যা বলা চলে, মানে সে সহজ করে সহজটা বলবে এরকম।
হঠাৎ করে
বলতেছে ও মা বাসা ছেড়ে আলাদা চলে যাবে। তো আমার মাকে আশেপাশের লোকজন বুঝাইলো যে দেখো না, দিন রাত তোমার মেয়ের কাছে এসে পড়া থাকে, বলছে তোমার মেয়েটাকে অত্যাচার করে মেরে তারপর চলে যাবে, তুমি ধরবা করতে গা, হয়তো কেউ আমার মাকে এই কথা বলছে। তো মা তো মূর্খ মানুষ, মা এটাকে বিশ্বাস করে নিছে, বিশ্বাস করে মা তো আর ওর সাথে আমার সাথে মানে একসাথে কথা বলতে দেয় না, দেয় না, আর বারবার বলে ওরে ছেড়ে দিতে হবে। আরে বিয়েই হলো 15 দিন, ছেড়ে দেয় কি করে, আমি বুঝে কুলাইতে পারি না। তখন মার সাথে মা খুব রাগারাগি করে, মা আমাকে খুব মারত, আমার মা যখন আমারে মারত আমি কিচ্ছু বলতাম না, একদম চুপ করে থাকতাম। পরে আবার ঘর থেকে বেরোইলে ও যখন শুনতো যে আমার মারছে, পাশেই দাঁড়ায় দাঁড়ায় শুনত, মানে তখন আমারে ও খুব বকা দিত, যাও তুমি বলতে পারলা না যে এটা এরকম না এরকম, এত ভ্যাবলা কেন তুমি, অনেক খুব রাগারাগি করতো। আমি কিচ্ছু কইতাম না, ও বকতো সেটাও সহ্য করতাম, মা বকতো তাও সহ্য করতাম, মানে সুযোগতা আমি যা যে যা বলতো সেটাই সহ্য করতাম, ভিতরে রাখতাম, কখনো প্রকাশ করতাম না। পরে এককালে মা বাসা ছেড়ে চলে যায়, তখন আমি একা একা রান্না করতে জানি না, ও রান্না করে, রান্না করে আমার শেখায়, স্টোভে রান্না করে। বাড়িওয়ালার ছেলে একটা বালিশ দেয়, মা কিচ্ছু দেওয়া যায় না আমাকে, বাড়িওয়ালার ছেলে একটা বালিশ দেয়, আর পাশে মেস থাকে, মেসের থেকে একটা খাতা দেয়। অনেক শীত, শীতের ভিতরে অর্ধেক খাতা বিছাই, অর্ধেক খাতা দুজনে গায়ে দিই, এক বালিশে ঘুমাই, এভাবে জীবন চলে। পাশের বাড়িতে ওর বোনের বাড়ির এক কাজের মেয়ে বিয়ে দিছে, সেও পাশের রুমে ভাড়া থাকে, সে দুটা পাতিল দেয়, এই দিয়ে রান্না করি, চাকরি করি, বেতন পাই, আস্তে আস্তে টুকিটাকি সব কিনি। কিন্তু ও কিচ্ছু করে না, আমার কথা ছিল তুমি কিচ্ছু করবা না, করবা না ভালো কথা, করো না, কিন্তু তুমি বন্ধু বান্ধবের সাথে মিশতে পারবা না। আমি সকালবেলা ওরে ঘরে রেখে যেতাম, বিকেলে আইসা যেন আমি তোমাকে ঘরেই দেখি, আমি বন্ধু বান্ধব এত পছন্দ করি না। তখন ও তাই করত, সারাদিন ঘরে বসে বসে, একদিন কার একটা মুরগি ধরেও রান্না করে ফেলছে এরকম আর কি। হ্যাঁ, কিছু একটা তো রান্না করে ফেলছে, এইভাবে রান্না করে রাখতো মোটামুটি, আবার আমারে শিখাইতো, এভাবেই খাইতাম, চলতাম, থাকতে থাকি। চলতে চলতে হঠাৎ বছর খানিক মার টিবি রোগ হয়, আমার একটা টিবি হয়, অসুখ হয়, মা মেডিকেল, তবু আমাকে যেতে দেবে না, আমার উপর এত অত্যাচার করতো, ডাটা আসতো না, ডাটা কিনে ঘরে খাটে নিচে রেখে দিত, ডাটাটা একটু লেত লেতা হইতো না, পরে ডাটা দিয়া বাইরে হইতো, মার নাম মুখে নিতেই আমার বাইরে হইতো ডাটা দিয়া।
ডাটা মানে কি? ওই যে
তরকারি রান্না করার ডাটা,
ডাটা শাক।
হ্যাঁ, এই ডাটাটা, মোটা ডাটাটা একদিন ঘরে রাখলে এটা লেত লেতে হয়ে যায়, তখন ওটাতে বাড়ি দিলে গায়ে খুব করে লাগে, ঠিক আছে, এই দিয়ে আমাকে মারতো, মার নাম মুখে নিলেই। আমার মা পাশের বাড়ির থেকে চিল্লায় কান্ত, আমি রাত তিনটা বাজে ঘুম ভেঙে শুনতাম আমার মা কান্দতেছে আমার জন্য, কিন্তু আমাকে দেখতে দিত না, গেটের সামনে দেখলে আমারে মারতো, তোর মার কাছে যাবি না। ওই যে মা কেন বকত, এর জন্য মার কাছে আমাকে যাইতে দিব না। খুব কষ্ট করছে মা আমার জন্য, মার অসুখ হয়েছে মেডিকেল দেখতে, মাত্র তিন মাস মেডিকেল ছিল, তিন মাস দশ দিন থাকতে হয় টিবি রোগের জন্য মেডিকেল, একদিন মাত্র দেখতে গেছি, তাও খুব কান্নাকাটি করে বাড়ির লোকজন বলে কয়ে তারপরে গেছি। আমি আজকে যে গল্পটা বলতেছি, নিশ্চয়ই উত্তরার অনেক ফ্যামিলি হয়তো শুনতেছে, যদি কোনো মানুষ শুনে থাকে তারা বলতে পারবে যে আমি আসলে সত্যি বলতেছি কি না, কারণ প্রত্যেকেই এখন আমার সাথে দেখা হলে বলে যে তুই একটা ভালো কাজ করছস এখনকার কাজের জন্য। এভাবে মারত, পরে এককালে প্রায় নয় বছর খানিক পার হওয়ার পরপরই আমার মেয়েটা পেটে আসে,
মানে মিম, যে মিম আমাদের সাথে এখন
আছে, মিম পেটে আসে। মিম পেটে আসার পর আমি খুব করে বমি টমি করি, একদম খাইতে টাইতে পারি না, তখন আস্তে আস্তে মানে আমার দিকে একটু দরদ তার বাড়ে, সত্যি কথা যেটা খুব বাড়ে, কিন্তু চরিত্রটা ওরকমই থেকে যায়, স্বভাবটা ওরকমই থেকে যায়। তখন ও রাতে আমাকে গল্প করে যে দেখো তোমাকে আসলে যে ভালোবাসতাম, এই যে তালগাছের নিচে দাঁড়ায় থাকতাম তুমি ভাবতা তোমার জন্য, কিন্তু না, আমি দাঁড়ায় থাকতাম আমাদের বাড়িওয়ালার মেয়ের জন্য, ও নাকি বাড়িওয়ালার মেয়েকে ভালোবাসত এবং বাড়িওয়ালার মেয়েও ওকে প্রচন্ড ভালোবাসত, একটা পেয়ারাও যদি খাইত সে তাকে নাকি অর্ধেক দিত আর অর্ধেক ও খাইত, প্রায়ই ও মশারির নিচে শুয়ে থাকলে বাড়িওয়ালার মেয়ে মশারির ভিতরে ঢুকে যেত, বিয়ের পর এগুলো আমাকে গল্প করত। তো সবচেয়ে খুশির খবর আর কষ্টের খবর বলেন, ও যে আমাকে সত্যিটা বলতো এটাই আমি ধন্য, এটাই আমার সত্যটা বলছে, ও সত্যটা বলছে এটাই আমার কাছে ধন্য। কিন্তু এই সত্যটা বলতে গিয়া আমার জীবন থেকে যে কিছু স্মৃতি থাকতে পারে, স্বামী স্ত্রীর স্মৃতি বলেন, প্রেমিক জীবনের স্মৃতি বলেন, এগুলো আস্তে আস্তে একদিন তাকায় দেখি যে এগুলো কোথায় যেন পড়ে গেছে, হারাই গেছে,
মানে যেগুলোকে আপনি সত্যি মনে করেছেন সেগুলোকে আপনার সামনে আর খুঁজে পাচ্ছেন
না, এগুলো আমি আর খুঁজে পাচ্ছি না।
ঠিক এই জায়গাটায় আমরা আসবো, এখান থেকে আমরা আবার শুরু করতে চাই, তবে তার আগে একটা সংবাদটা আমাদের একটু শুনে নিতে হবে। ফাঁকে আমি আমার শ্রোতাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, আপনি শুনছেন হ্যালো 8920, হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প নিয়ে অনুষ্ঠান, প্রতি বুধবার রাত 11:10 মিনিটে শুরু হয়। আজকে আপনারা শুনছেন আমাদের প্রিয় অতিথি ডলির গল্প, ললিতা আর ছেলে মেয়েকে হাতে করে নিয়ে এসছে এখানে এবং তাদের কথা আমরা শুনবো অনুষ্ঠানের শেষের দিকে। আজকে সে একমাত্র আমাদের অতিথি। আর এই অনুষ্ঠান সম্পর্কে আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন, একই সাথে অনুষ্ঠানে যদি আপনি যোগ দিতে চান আপনি যোগও দিতে পারেন। আমাদের সাথে যোগ দেবার ফোন নম্বরটা হচ্ছে 9115668, আমরা বলছি 9115668। প্রথমে ফোন করতে হবে, ফোন করার পর আপনার নামটা বলতে হবে, তারপর সেল নাম্বারটি স্পষ্ট করে বলতে হবে এবং তারপর আপনার যা বলার আছে আপনি বলবেন। ইচ্ছা যদি করে অনুষ্ঠানে যোগ দেওয়া সেটাও বলতে হবে এবং ছোট্ট করে গল্পটা বলতে হবে। আপনার কথা ওখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে এবং সেই রেকর্ডগুলো প্রচার করা হয় প্রতি বুধবার হ্যালো 8920-তে। এবং একই সাথে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, ওখানে আপনি নিজেকে যোগ দিতে পারেন এবং এই অনুষ্ঠানে আসতে চাইলে কিংবা অতিথি সম্পর্কে কোনো সরাসরি আপনি যদি তাকে তার সাথে কমিউনিকেট করতে চান, যোগাযোগ করতে চান সেটাও করতে পারেন। এবং আপনি আমাদের এখানে অনুষ্ঠান যেগুলো প্রচার করা হয়েছে সেগুলো ডাউনলোডও করতে পারবেন ওই পৃষ্ঠা থেকে। ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, hello8920। সংবাদের পরে ফিরে আসছি, আশা করছি সাথেই থাকবেন। চলছে কিপ্রিয়া, আপনার সঙ্গে আছে এবং আপনি শুনছেন এবিসি রেডিও হ্যালো 8920-তে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। প্রতি বুধবার রাত 11:10 হ্যালো 8920 নিয়ে কিপ্রিয়া হাজির হয় এবং আমার সঙ্গে থাকে যারা শোনেন তাদের মধ্যে থেকে যে কোনো একজন। আজকে আমাদেরকে জীবনের গল্প শোনাচ্ছেন ডলি। আমরা যেখানটায় ছিলাম সেখান থেকে আবার শুরু করতে চাই।
জি, এর ভিতরে আবার ওই যে 9 মাসের একটা গল্প বললাম, 9 মাস ও বাড়িতে ছিল। ওখান থেকে বিয়ের পর ও রাতে একদিন আমাকে বলে, ওখান থেকে ওর নাম বলবো না, ওর একটা বোন হয়, কেমন বোন হয় আমি সেটাও বলবো না, ওই মেয়েটার 4 মাসের 5 মাসের একটা বাচ্চা নষ্ট করে তারপরে ও বাড়ি এখানে ফিরে, মানে ওই মেয়েটাকে ডেকে ডেকে ওই নিয়ে, মানে মেয়েটার পেটে বাচ্চা আসে, গ্রামের লোক ফালানো কোনো মানে ইয়া ছিল না, ব্যবস্থা ছিল না। পরে ওই মেয়েটার নানির বাড়িতে নিয়ে কি করে একটা ছেলে হয়, ও সব আমাকে বলে, মানে এমন ছিল আর কি,
মানে আপনাকে বিয়ে করার পরে সব সত্য ঘটনা।
হ্যাঁ, ও সব রাতে শুয়ে শুয়ে ওর জীবনের এইগুলো আমাকে বলত। আর একদিন ওর ভয়ে, মানে ওর হাত থেকে বাঁচার জন্য একদিন আমার বাড়িয়ালির শাড়ি গহনা সব পরে গিয়ে অফিসে সবাইকে বলছিলাম আমার বিয়ে হয়ে গেছে, যাতে ও আমার পিছন থেকে চলে যায়। ঠিক আছে, এটার উপর ভিত্তি করে আজও আমার শ্বশুরবাড়ির লোকজন বলে আমার নাকি 2টা বিয়ে হয়েছে। কিন্তু হ্যাঁ, আমার হাজবেন্ড কখনোই বলে না, কারণ ও বলবে কি করে, ও তো জানে আমার জীবনের সমস্তটা, যার জন্য ও বলে না। কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন এখনো বলে। কিছুদিন আগেও একটা ফুফুর সাথে দেখা হয়েছে মিমের, তো সেও বললো যে আমার নাকি 2টা বিয়ে হয়েছিল, আমার ভাইয়ের আগেও, মেয়েটা ভালো না, আমার ভাইয়ের আগেও আর একটা বিয়ে হয়েছিল, কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা এটা। তারপরে এইভাবেই মিম পেটে আসে, তখন আস্তে আস্তে আসা যাওয়া শুরু হয়। এখানে আরেকটা সমস্যা, আরেকটা খারাপ লক্ষ্য ছিল ওর, সেটাও আমি বুঝতাম না। ওর একটা বন্ধু ছিল, বন্ধুও না ছোট ভাই, ওইটারও দরজা দাঁড়া করায় রাখত রাত্রে, মানে সেটা বিশ্রী একটা কথা, হয়তো ছেলে মেয়ে কাছে আছে আমি বলতে পারতেছি না, আপনারা অন্তত মুহূর্ত দেখানোর জন্য বন্ধু দাঁড়া করায় রাখত জানালায়, বুঝছেন, কোন একটা মুহূর্ত দেখানোর জন্য, বুঝছেন। তো আমি জানতাম না, কিভাবে জানলাম, এই যে জানালায় দাঁড়ায় থাকতো এর পাশেই একটা বস্তির মতো আছে, ওখানে আমার এক খালা থাকে। তো প্রায়ই যখন রাতে ও জানলা দিয়ে পুষ্কি দিয়ে থাকে, তখন আমার খালা এটা একদিন দেখতে পায়, দেখে বলে যে এরকম ওয়াসিম নামে ছেলেটার নাম ওয়াসিম, ওয়াসিম তোমাদের জানালায় দাঁড়ায় থাকে। তখন আমি বললাম যে নিশ্চয়ই তোমারে মারার জন্য, কারণ ওর তো ইয়া, নিশ্চয়ই তোমারে মারার জন্য জানলা দ্বারে দাঁড়ায় থাকে। কারে না, হয়তো ভালো ছেলে না, তো হয়তো আমাদের দেখার জন্য দাঁড়ায় থাকে। তো ও ব্যাপারটা কি করে জানলো, একদিন জিজ্ঞেস করার পর কয় কি কেউ দেখতে চাইছে, তো তাই একটু দেখাইলাম। এটা মানে আমার মনে করেন যে তখন আকাশটা ভাঙ্গে মাথায় পড়ছে, যে স্বামী স্ত্রীর সম্পর্কটা অন্য একজনকে চুপে সারে দেখানোটা, একজন স্বামী সে কি আধু স্বামী, এইভাবে তখন গেল। 7 মাস যেদিন হবে আমার মেয়ে পেটে, মা ওরা সাতুষা নিয়ে আসতেছে, একটা অনুষ্ঠান হয় 7 মাসে আমাদের মুসলমানদের মধ্যে, সে অনুষ্ঠান করতে আমার মা নানি ওরা সবাই আসতেছে। সেই দিনেই কি নিয়ে ঝগড়া করে আমি খুব কষ্টে একটা সুকেস বানাই, মানে কিনি কিস্তিতে, একটা বান্ধবী সুকেস বিক্রি করবি স্টিলের, সে তারে 3 মাসে টাকা দেব, 3000 টাকা দিয়ে আমি একটা সুকেস কিনি। একটু কথা কাটাকাটি হলে ঘরের জিনিস ভাঙচুর করত, ঠাস করে লাথি দিয়ে সে সুকেশটা ভেঙে ফেলল। ভেঙে ফেলার পর আমার এত কষ্ট লাগলো, তো ওকে তো আমি কিচ্ছু বলতে পারবো না। তখন সাথে সাথে আমি একটা গ্লাস ভাঙ্গা টুকায় নিয়ে আমার হাতে কূপ দিই, নিজের হাতে নিজে কূপ দিই। অনেক বড় করে কাটা আছে, প্রায় 12-13 সেলাই লাগে। তখন ওই নিয়ে যায় ব্যান্ডেজ করে আনে। এইভাবেই চলতে থাকি। মেয়েটা জন্ম নেয়, এখন পর্যন্ত সে কোনো কাজ করে না। তবে মেয়েটা জন্ম নেওয়ার পর ও মেয়েটাকে প্রচন্ড ভালোবাসত, এটার মধ্যে কোনো খাত ছিল না। এই এর মাঝখানে আমার যদি কোনো বান্ধবী আসতো, তাইলে কোনো না, আমার একটা দুইটাই বান্ধবী আছে, তো আসলে আমাকে খুব করে ধরত, তোমার বান্ধবীটাকে দাও, এরকম
ম্যানেজ করে দাও যেভাবে।
আমরা
এই স্টোরিতে, এই গল্পটা আসবো, আমি একটু আপনার মেয়ের কাছে যেতে চাই, যেহেতু আপনি বললেন যে আপনার মেয়েটাকে অনেক ভালোবাসত। মিম, বাবার কথা মনে পড়ে ছোটবেলায়?
This track was downloaded from fusionbd.com.
ছোটবেলার কথা তো অবশ্যই মনে পড়ে।
মানে তোমাকে বললো যে যেটা যে অনেক ভালোবাসতো তোমার?
আমার খুব ভালোবাসতো সত্যি। আমার এখনো মনে আছে যে আমি আমাকে যখন মানে 4 না 5 বছর বয়সে আমি আম্মুর কাছে থাকতাম, তখন আমার একটা চাচু আমায় নিয়ে গেছিল তাদের গ্রামের বাড়িতে। তো আমার দাদু আমায় একদমই দেখতে পারতো না, সত্যি কথা। হ্যাঁ, ভালোবাসতো, শুধু মুখে মুখে ভালোবাসতো, একদমই মানে দেখতে পারতো না। তো আমার পাপ্পা তো মানে সবসময় বাইরে বাইরে থাকতো, তো আমি যাই দেখি যে আমার আরেকটা আম্মু মানে উনি বিয়ে করছে, তো বিয়ে করছে উনি, কেউ আমার দেখতে পারতো না, শুধু আমার দাদু দাদা অনেক আদর করতো। তো আমি সত্যি কথা যেটা, আমি অনেক ছোট থাকতে তো মানে বিছানার মধ্যে
করে, সবাই করে, সবাই ছোটবেলা থেকে।
সেটা
তোমার ছোট ভাই অনেক মজা পেয়েছে। ওকে, যাই হোক, তারপর
সকালবেলা উঠা আমার দাদু, আমি সেই ছোট শীতের রাত্রির মধ্যে সেই জিনিসপত্র দিয়ে সেই পুকুরে আমার এগুলা নিয়ে পাঠাইছে।
তোমাকে পাঠাইছে?
হ্যাঁ, পাঠাইছে, যেগুলো ধুয়ে নাইরা তারপরে ঘরে আসবি, এছাড়া ঘরে আসবি না। তো পাপ্পা তো সকালবেলা চলে গেছে, আমি তো ছোট, আমি এটা আমার পাপারে বলে দিছি। তো আমার পাপারে বলে দেওয়ার পরে আমার পাপা এত কষ্ট পাইছে যে পুরা মানে অনেক রাগি ছিল, তো ডালপালা দিয়ে ঘর মানে টিনের ছিল, ঘরের টিন সব ভেঙে ফেলছে। তাছাড়া আমার পাপা এখনো মনে আছে যে আমার যখনই ঘরে আসতো তখন দুই পকেট ভরা একটা চকলেট ছিল, চকলেটটার নাম মনে নাই,
মিল্ক ক্যান্ডি।
হ্যাঁ, মিল্ক ক্যান্ডি, প্রায় কমপক্ষে প্রতিদিন 100টা করে নিয়ে আসতো। আর আমি খেতে 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 যদি একটা দুইটা থাকতো সেটা আম্মুরে দিত আর না নিজে খেত।
এরকম অনেক নস্টালজিক গল্প আমরা শুনবো আরো, তোমার মার কাছে একটু ফিরে যাই। সেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে বাবা ওকে অনেক লাভ করতো, তো আপনার প্রসঙ্গে আসতে চাই, যেটা হলো যে আপনাকে বলতো যে ওকে আপনার
ম্যানেজ করে দাও,
আপনার বান্ধবীকে একটু ম্যানেজ, আপনি কি বলতেন তখন?
তখন আমি আমার কাছে মনে হইতো যে ওর মনটাই যদি আমার কাছে না থাকে, ও আমার কাছে শুয়ে থাকলে কি হবে। আমি সবসময় মনটার দিক তাকাইতাম, তখন আবার আমি দেখতাম থাক ওর তো চাহিদা, থাক না আমার মন দিয়ে আর কি হবে। ছোটকাল থেকে তো কষ্ট পেয়েছে। হ্যাঁ অবশ্যই, আমি ম্যানেজ করে বললাম প্লিজ তুমি আমার মুখের দিক তাকাইয়া দেখো না, ও চাচ্ছে আমি কি করব। তো আমি উপরে শুয়ে থাকতাম, ওরা নিচে শুয়ে থাকতো, এরকম হইতো প্রায়, একটু দুঃসম্পর্কের বান্ধবী হলে এরকম হইতো। আমি তো বললাম ওকে ফোন দিয়ে আপনি বলতে পারেন যে কথাগুলো শোনার জন্য, ও যদি সৎ সাহস থাকে তাহলে আপনাদের সামনে এসে যেন বলে যে আমি একটা কথা মিথ্যে বলছি।
আমি লাস্টে গিয়ে সিদ্ধান্ত নিব, এই অনুষ্ঠানের শেষের দিকে গিয়ে সিদ্ধান্ত নিব, আমার বিশ্বাস যে উনি শুনছেন। সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আপনি অন্য বান্ধবীদের ম্যানেজ করতেন, অন্য বান্ধবীরাও কি এরকম আপনার ম্যারিড ছিল?
হ্যাঁ, ম্যারিড ছিল, অবশ্যই ম্যারিড ছিল। বান্ধবীরা সবাই আমার আগেই বিয়ে হয়ে যায়, কিন্তু আমারই বিয়ে হয় পরে, ওরা আমার থেকে বয়সে বেশি, আমার বয়সটা একটু কম।
আচ্ছা, ওই প্রসঙ্গে আর নাই বাজাই, ঠিক আছে, আপনার সামনের দিকে যান, আপনি যে গল্পটা বলছিলেন
এভাবেই। তারপর মিম জন্ম নেয়, হঠাৎ একদিন আমার নানি একটা কাজের মেয়ে, মানে দিলরুবা উত্তরার ডাক্তার দিলরুবা খানমের ভাষায় কাজ করে একটা মেয়ে, তো নানি নিয়ে দিছিল পরিচিত। এই মেয়েটাকে নিয়ে নানি আমার বাসায় রাখে, মানে রাখে, মনে করে যে কার বাসায় রাখবো, জোয়ান মেয়ে, মেয়েটা দেখতে খুব সুন্দরী, কথা বলে না বড় লোকের, কুকুরও দেখতে সুন্দর হয়, ঠিক তেমনি আর কি, মানে মেয়েটা বড় লোকের বাসা থাকে তো দেখতে খুব সুন্দরী হয়েছে। এই মেয়েটা তো শীতের রাত ও মেয়েটাকে আমি আলাদা শুতে দেব, আমি মাঝখানে শুই, মেয়েটাকে আমার বাম পাশে দিই, আমার হাজবেন্ড আমার ডান পাশে শুয়ে, আর মিম আমার মার কাছে থাকে। আমার মা প্রথম যখন মিম হয়েছে তখনই বলছে যে জামাইটা তো একটু বকাটে টাইপের, থাক ওকে তুই দেখ, আর বাচ্চা দেখার দায়িত্ব আমার, আমি দেখবো, তুই চাকরি করবি আর জামাইটাকে কন্ট্রোল কর, কারণ জামাইটা হাতছাড় হয়ে গেলে সমস্যা। আমার মা আবার এটার দিকেও মানে খুব ইয়া ছিল, পরে যখন দেখলো বাচ্চা হয়ে গেছে এখন আর কি হবে, পরে দেখ আমি, তখন মিম থাকে ওখানে আর এই মেয়েটা আমার সাথে থাকে, না নিজে গ্রামে গেছে মেয়েটা রেখে আসে না, আর পাঁচ সাত দিন দশ দিন হয়ে গেছে আসে না। সকালবেলা প্রতিদিন ঘুমে থেকে উঠে ওর খাবারটা টেবিলে সাজায়া, পানি চাইপা রান্না করতে হইতো ভুসিতে, গ্যাস ছিল না, হিটার ছিল না, স্টোভে আর ভুসিতে রান্না করে ওর খাবারটা টেবিলে বাইরা, ওর পানি ও গোসল করবে সকালে উঠে, সেই পানিটা চেপে ওর লুঙ্গিটা বাথরুমে রেখে ওর পাগুলা টিপে তারপর আমি ঘর থেকে বেরোইতাম। এটা আমার প্রতিদিনের একটা কাজ ছিল, মানে একদম সময় নাই, তবু দুইটা টিপ হলে ওর পায়ে আমি দিতাম, এটা আমার একটা অভ্যাস ছিল। আর ও আমাকে এত বেশি বিশ্বাস করতো যে প্রায় বন্ধু বান্ধব পাঠাইতো যে রাতে যা তোরা শব্দ ইয়া তোরা ডাক দেখি দরজা খুলে কিনা। আমি অনেক দূরের থেকে আমার পায়ের আওয়াজ, ঠিক আমার ছেলে যেমন আসলে এখন আমি ওর পায়ের আওয়াজে বুঝতে পারি আমার ছেলেটা আসছে। আমি ফ্ল্যাট বাসায় থাকি, রুমে থাকি, গেটের কাছে আমার ছেলে আসলে আমি বুঝতে পারি আমার ছেলে আসছে। মিমের আগেই বলি, মিম দরজাটা খুলো, মিম বলে তুমি কেমনে বুঝলা, ছেলে জিজ্ঞেস করে তুমি কেমনে বুঝলা, ঠিক তেমনি ওর আব্বুর পায়ের আওয়াজটা পাইলে আমি বুঝতাম যে কে আসছে, বা ওর ডাকের একটা স্টাইল ছিল ওই স্টাইলটা দেখলেও আমি বুঝতাম যে কে আসছে। আমি খুলতাম না, এভাবে অনেক পরীক্ষায় আমি জয়ী হই, এরকমই চলতে থাকে সংসার। এই মেয়েটাকে সে মানে আমার উপর দিয়ে হাত নিয়ে সে নাড়াচাড়া করে, আমার একদম রাতে ঘুম আসে না, খুব অসহ্য অবস্থায় থাকি, সারাদিন ডিউটি করি আর সারা রাতে খোঁজাখুঁজি, এইভাবে চলতে থাকে। পরে এক পর্যায়ে আমি বাথরুমের কথা বলে বাথরুমে গিয়ে কান্নাকাটি করি, অনেকক্ষণ কান্নাকাটি করি, তারপরে ঘন্টা দেড়েক পরে আমি ঘরে আসি, ঘরে আসা তো সেই একই সিন দেখি, এগুলা বলার মতো না, এরকম দেখি। হঠাৎ করে কি করলো, এই মেয়েটা বিয়ে অবিবাহিতা ছিল, বিয়ে হয় নাই মেয়েটার, বিয়ে দেবে বলে আমার নানি আনছে, ছেলে খুঁজতেছে। পরে এই অবস্থায় আমি দেখি, পরে এরকম দেখতে দেখতে একদিন আর সকালবেলা ওকে বলে যাই, এমন কিছু করো না যেন লোকজন তোমাকে খারাপ জানে, শুধু এই একটা কথাই আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ডেকে ওকে বলে যাই, এটা ছিল আমার প্রতিদিনের ওই খবর পড়ার রুটিনের মতো আর কি। আমি প্রতিদিন সকালে ওকে ঘুম থেকে উঠো, শোনো এমন কোনো কাজ করো না যেন আশেপাশের লোকজন তোমাকে খারাপ ভাবে, এটুক বলে তারপরে আমি অফিসে যেতাম। আবার সে এসে রান্না টান্না করতাম, প্রায় সে রাতে বাসায় আসতো না, কোথায় কোথায় চলে যেত, আয়েশা রান্না বাড়া করে রাত বারোটা পর্যন্ত ওর দিক তাকায় থাকতাম, দেখতাম যখন ও আসে না তখন আবার খুঁজতে বেরোতাম। তখন তো আর মোবাইলের যুগ ছিল না, এ বাড়ি ও বাড়ি ও বাড়ি ভাসুরের বাড়ি যার বাড়ি খুঁজতে 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 রাত কাবার করে দিতাম, আমি আর আমার মা বা আমার আব্বা দুজনে মিলে মিলে এভাবে করতে 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 মানে দুই দিন তিন দিন পর একদিন আসতো, জিজ্ঞেস করতাম কোথায় গেছিল, বন্ধু বান্ধবী নিয়ে গেছিল, ওদের সাথে গাড়ি দিয়ে ঘুরতে গেছিলাম, এই ওর জন্য যে কে অপেক্ষায় থাকতে পারে সেটাও জানত না। এইভাবে করে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ওর ওরে ভালোবাসতাম এটা সত্য, কিন্তু ওর ওর কাছ থেকে যে পাওয়া আমার কিছু স্মৃতি থাকতে পারে সেগুলো আমার কাছ থেকে হারায় যাচ্ছে। তো আমি আরেকটা কথা বলতাম যে স্মৃতিগুলা কাইরে নিও না, তোমার মরার পর হয়তো স্মৃতিগুলা নিয়ে আমাকে বাঁচতে হবে, এরকম এইভাবেই মানে কষ্টের এই জীবনটা আমার শুরু করে। এক পর্যায়ে এই মেয়েটাকে নিয়ে সে হাত ধরে বেরিয়ে যায়, সে বিয়ে করে ফেলবে, তখন আমার নানি মামারা বুঝায় টুজায় ওরে নিয়ে আসে, মেয়েটাকে নিয়ে গ্রামে চলে যায়। তখন এই মেয়ের উপর ভিত্তি করে একদিন এত ঝগড়া করে এত মারামারি করে, তখন আমি রাতে মরতে যাই, হ্যাঁ গায়ে হাত তো প্রায়ই তুলে, এটা কম্বলচারি তুলে সবসময় তুলে, আর এরকমই হয় বা আমিও যে তা মানে তাকে ছেড়ে দেই ওরকম না, সত্যি কথা বলতে যেটা
আপনিও গায়ে তুলতেন,
মানে যখন ও আমাকে মারতো তখন হয়তো ধাক্কা টাক্কা দিয়ে ফালাই দিতাম এরকম, ও তো লম্বা চড়া মানুষ, আমি তো আর ওরে থাবর দিতে পারতাম না, বা অনেক সময় দেখা যায় হয়তো একটু কিল টিল দিতাম পিটে যে কেন মারলি এরকম বলতাম, ও যদি আমার একটু বকা দিত হয়তো আমিও রিপিট করতাম, যে করতাম না একেবারে তাই না, এটা আমার দোষ, হয়তো আমি আমার দোষটাও বলবো, আগেই বলছি, বকাবকি করতাম। তো এভাবেই চলতে থাকে। এরপর তখন আমি রাতে মরতে যাই, তখন রাত বাজে তিনটা, আমি একটা গেঞ্জির নেকড়া হাতে করে নিয়ে যাই, টান দিলেই লম্বা হয়, নেকড়াটা দিয়ে আমি ঘর মুছি। তো বাইরে বেরোই আর কিছু না পেয়ে রশির উপর ওই নেকড়াটা দেখে ওইটা নিয়ে আমি বেরিয়ে চলে যাই। একটা আম গাছের ডালা পড়ে থাকে আমার মাথার থেকে, আমার হাতের থেকে একটু উপরে, তখন খুব কষ্টে ডালার উপরে গেঞ্জির তেনাটা উঠে উঠে গিট্টু কাটি, গিট্টু কাটা ভাবতে থাকি যে আমার মেয়েটার কি হবে। সবচেয়ে মেয়েটার কথা ভাবি না, আমি ভাবি আমার মার কথা। আমার মার তো কেউ নাই, শুধু আমি, আমার একটা ভাই নাই, কেউ নাই, আমার মার শুধুই আমি, ভাবি আমার মার কথা, মার কি হবে। এই ভেবে আমি গাছে হেলান দিয়ে ঘুমায় যাই। হঠাৎ করে দেখি আমাকে যেন কে ডাকতেছে, এই তুই না মরবি, মরবি না, এটা মানে আমার মনে হইল, আমার কণ্ঠে মানে কানে আওয়াজ হলো। তাড়াতাড়ি ঘুম ভেঙে দেখি কি রশিটা ঠিক এভাবে ঝুলতেছে, হ্যাঁ হালকা মৃদু হওয়া এইভাবে ঝুলতেছে রশিটা। সে ঝুলুনু দেখে আমি ভয়ে এক দৌড়ে গিয়ে ঘরে যাই, যাই দেখি সে ঘুমাচ্ছে। তো ভালো, দেখলাম যে আমি মরতে বেরোলাম রাত তিনটা, তারপরও সে ঘুমাচ্ছে, আর মরেই বা কি হবে। আর আমার ভিতরে একটা ভয় ঢুকে গেল, যা মরবো না, দেখি না একটু জীবনটাকে বাজায় দেখি, বা একটু কষ্ট করে দেখি কি হয়। এ মরার চিন্তা ভাবনা বাদ দিয়ে জীবন শুরু। এতদিনে আমার শ্বশুরবাড়িতে কোনোদিন যাওয়া হয় নাই। শাশুড়ির সাথে একদিন দেখা হয়েছে, আমার শাশুড়ি স্ট্রোক করছিল, আমারও বাচ্চা পেটে হওয়ার পর্যন্ত, এই অল্প বয়সে এত বড় পেট কেউ বলে নাই আমি বাঁচব। তখন আমার শাশুড়ি এসে কান্নাকাটি করে বলল যে মাগো তুমিও বাচ্চা পেটে মুরবা না বাঁচবা জানি না, আমিও স্ট্রোক করছি মুরমু না বাঁচবো জানি না, তুমি আমার উপর দাবি নিও না, আমার ছেলেটাকে মানুষ করার চেষ্টা করো। এই বলে আমার শাশুড়ি চলে যাও, চুপি চুপি আসে আমার ঝাল যা আছে একজন, সে মানে খুব কষ্ট পাবে আমার বাসায় আসতে এই জেনে, বা টাকা পয়সা দেবে না আমার ভাসুর, হয়তো বা এরকম হইতে পারে, যার জন্য চুপি চুপি আসে, তা না হলে চুপি আসবে কেন। তখন আমার শাশুড়ি চলে যায়, আমার মেয়ের বয়স যখন তিন বছর তখন প্রথম আমি আমার শ্বশুরবাড়ি যাই, আমার মেয়েকে রেখে যাই, আমি একাই যাই। ওখানে যাওয়ার পর গ্রামের লোকজন আমাকে প্রচন্ড পছন্দ করে, মানে এত এত বেশি পছন্দ করে, ও গ্রামের লোকজন ওরে মেম্বার বলে ডাকে, কেন ডাকে আমি জানি না, মেম্বার বলে ডাকে, এত পছন্দ করে গ্রামের লোকজন ওকে যে আমাকে করলো যে প্রত্যেকের মুখে মুখে শুধু আমি, মেম্বারের বউ হিগা খুব সুন্দর, মানে খুব ভালো, তো নোয়াখালীর মতো কথা বলে, কুমিল্লা চাঁদপুর, মেম্বারের বউ হেগা খুবই সুন্দর, খুব ভদ্র নম্র। আমি সালোয়ার কামিজ পরি নাই, শাড়ি পরছি, কিন্তু আমার যা গেলে সালোয়ার কামিজ পরে, গ্রামের মানুষ তো এটা, আর সবসময় ঘুমটা দিয়ে থাকতাম, সব মিলাই দিলে আমি মানে খুব সুন্দর একটা বউ হয়ে উঠি ওই গ্রামে। তো আমার শাশুড়ি আমাকে দিয়ে রান্না করায় কাজ করায় এটা ঠিক, এ নিয়ে আমার কোনো কষ্ট ছিল না, শ্বশুর বাড়ি রান্না করব, আমার যা খাটের উপর বসে থাকে চা করে ওনাকে ওখানে দিয়ে আসতে হয়, উনি কোনো কামে কাজে হাত দেয় না, কিন্তু আমি সমস্ত কাজ টাজ করি, আর আমার শাশুড়ি এটা পছন্দও করে আমি যে কাজ করি। অনেক ভাষা আমি বুঝি না, সেটাও আমার হাজবেন্ড দিয়ে বুঝতে হয়। অনেক সময় আমার শাশুড়ি রাগ করে বকা দেয়, মুমি সিংহা খেত কুতু ধরে আনছে খেতের থেকে জঙ্গল থেকে, এরকম রাগারাগিও করে, আবার দেখা যায় একটু পরে ডাইকে আবার কাছে ওনে। সব মিলাই দিলেই খারাপ না, আট দশ দিন ছিলাম ওখান থেকে আবার আসি, বছরেই আট দশ দিন যায় থাকতাম, এই দশ দিনেই আমি সমস্ত কাজ টাজ করে আমাকে খেতে হতো। আমার বড় লোক ননার যদি তার বাসায় যেতাম, তাইলে আমাকে দেখার সাথে সাথেই আমার ননাসের মেয়েগুলোকে শিখিয়ে দিত, সবাই যা দূরে ধরে জড়ায় ধরে বলতো আজকে মামানির হাতে রান্না খাবো, গ্যাস নাই তো রান্না করতে হতো স্টোভে, তার মানে তার মা একটু এসি রুমে ঘুমাইতে পারবে, আমি রান্নাটা করলে মামানির হাতে রান্না করবো, তার হাতের রান্না খুব টেস্ট, এটা ছিল সবটাই তার অভিনয়, জাস্ট আমাকে দিয়ে করাবে এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। তো তাদের এভাবে রান্না বাড়া করে খাওয়ায়া দাওয়ায়া, এই যে সপ্তাহে একদিন ছুটি পাওয়ার পর বেড়াতে যেতাম, তবু আমি তাদের খাটাখাটি করে খাওয়ায় তারপরে আসতাম, এভাবে চলতে থাকে আমার মেয়ের বয়স যখন চার বছর। ও প্রায় এর মাঝখানে আবার প্রায় মাঝে মাঝে বলতো, এই আজকে না আমার বন্ধুর একটা নায়িকা আনছে, আমি কি করবো বলো তো, আমি কেউ মা যাবা তুমি কি করবো, আবার বন্ধু
হাজবেন্ড বলতো নায়িকা আনছে,
হ্যাঁ নায়িকা আনছে, আমি তো আর জানি না, ওই যেভাবে বলতো আমি ঠিক সেভাবেই আর কি বললাম। তো আমি বলতাম তুমি যাবা, তোমার শরীর থেকে তো গন্ধ বেরোচ্ছে, যাও গোসল করে আসো। তখন গোসল টুসল করে আমি সুন্দর ওরে ভালো শার্ট নামায় দিতাম, তখন অর্ধেক রাস্তা যায় মেইন রোড পর্যন্ত আগে দিয়ে আসতাম। আবার বলতাম তোমার কি টাকা আসেনি হাতে, তো কেমন কেমন করতো, তখন আবার 100-200 টাকা বের করে দিতাম, যাও টাকা ছাড়া যাবা কোথায়। তখন ও যাইতো সারা রাত, পরে হয়তো সকালে আসতো, আমি অফিস চলে যেতাম, সারা রাত কান্না করতে করতে আমি ঘুমায় যেতাম, যদিও ওকে আগায় দিয়ে আসতাম কিন্তু কষ্টটা তো আমার ঠিকই থেকে যেত। এভাবেই আমি ওরে ও যা চায় আমি তাই করি। একদিন হঠাৎ করে বলল কি, আমার বন্ধুদের সবার সোনার চেন পরে, আমার তো সোনার চেন নেই। আমি আবার ছোট থেকে টিপ পরা খুব পছন্দ করি, এটা আমার প্রিয় একটা শখ। প্রায়ই গার্মেন্টস আমাকে খোঁটা দিত, বলতো হাতকালি পাকালি কপালের উপরে এক নক্তা, মানে হাতে পায়ে কোথাও কিছু নাই, স্বর্ণ অলংকার কপালে টিপ ঠিকই থাকতো আমার, তো এটা নিয়ে খুব ইয়া করত। তবুও সে সোনার চেন পরে বন্ধুরা, সে চাইছে, সেটা কি করব। তখন আমি ওরে খুব কষ্টে লকেট দিয়ে, লকেটে ওর প্রথম করে এম দিয়ে আমি একটা চেন বানিয়ে দিলাম ওরে। দেওয়ার পর একদিন দেখি হঠাৎ লকেটটা নাই,
এম দিয়ে মানে এম লেখা,
এম মানে ওর নাম মনির, এজন্য এম এম লকেট, প্রতি অক্ষরে একটা লকেট থাকে না ওর। পরে এম দিয়ে আমি ওকে একটা লকেট বানিয়ে দিলাম, হঠাৎ দেখি একদিন লকেটটা নাই, কি ব্যাপার লকেটটা কোথায়, ক মুক্তা নিয়ে গেছে, মানে আমার ভাগ্নি। আরে মুক্তা ওরা কুটিপতি, ওরা তোমার লকেট নেবে কেন, ক আরে ওর নামের প্রথম অক্ষর তো, তাই বলছে মামা আমি দুদিন পড়ি। আমি আচ্ছা ঠিক আছে, সপ্তাহখানিক পর মুক্তার কাছে গেলাম, ক মা অনির জি কি বলেন না, আমি লকেট দিয়ে কি করব, লকেট কি আমাদের নাই নাকি, তো আসলেই তো ওরা কুটিপতি, ওদের কি আর লকেট নেই নাকি। তখন আর কি করব, জিজ্ঞেস করলাম, এই একটু ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি কান্নাকাটি বা শেষ, জিনিসটাই গেল, আর লাভ নেই, কিছু হইলেই চলে যেত, চলে গিয়ে রাস্তায় ভ্যানের উপরে শুয়ে থাকতো, তা না হলে নেশা করে রাস্তায় শুয়ে থাকতো।
কি খাইতো নেশাতে?
বিশেষ করে সে গাঁজাটা খাইতো আর পেন্সিডেল খেত, এরকম তো খায় শুয়ে থাকতো। তখন মানুষই তো আমার কইতো তোর জামাইরে দেখছি ব্যানগের উপরে শুয়ে রয়েছে বাকি। আবার আমার ভাসুর মাঝে মাঝে বলতো যে বোন করছো তো, আগে নিষেধ করছিলাম শোনো নাই, এখন যেহেতু করছো তখন আর ইয়া করো না, দেখো না একটু বাজায় দেখতে পারো কিনা। তো এইভাবে করতে করতে তখন আবার যাই টুকায় আমি আনতাম, এনে গোসল টোসল করায় আবার ঘরে জায়গা দিতাম। এইভাবে একদম বাচ্চার মতোই আমি ওরে 7 বছর লালন পালন করি। 7 বছর পর যখন হঠাৎ করে একদিন ওরে ডিবির লোকে ধরে, ও এক না তাকে বলছিল যে তোরে গুলি করে মেরে ফেলবো আমার সরকার ক্ষমতায় আসলে। তখন ওর সরকার ক্ষমতায় আসে না, আসে ওই নেতার সরকার ক্ষমতায়। তখন ওর এই নেতায় ওরে ধরে নিয়ে টেকের উপর নিয়ে ঠ্যাংকা টেলাইতে চায়। তখন আমি ওরে অনেক করে ওই নেতার হাতে পায়ে ধরে, যে দেখেন আমার একটা, তখন আমি একটু একটু বমি করি, তার মানে আমার ছেলেটা পেটে, আমি অল্প অল্প বমি করি, দেখেন আমি আমার একটা মেয়ে আছে, আমি গার্মেন্টসে চাকরি করে খাই, আমার আরেকটা ছে বাচ্চা পেটে, আমি কি করব, আমার মুখের দিক তাকায় ওকে ছেড়ে দেন। তখন নেতা ওরে ছাড়ে দেয়, ছাড়ে দেওয়ার পর ছাড়ে দেয় না ঠিক, ওরে মায়ের একদম অজ্ঞান করে রাখে, পরে ডিবির লোক খবর দিয়া তাদের হাতে দিয়ে দেয়। তো ডিবির লোক নিয়ে মেডিকেল ভর্তি করে, সপ্তাহখানিক মেডিকেল থাকে, ওখান থেকে তারে দেওয়া হয় ডিটেনশনে। ডিটেনশনে দেওয়ার পর এই একদম 3 মাস ওর সাথে কোনো যোগাযোগ নাই। আমি যা চাকরি বাকরি করতাম, যা স্যালারি পাইতাম, আমি সবসময় না খাইয়ে থাকতাম, না খাইয়া খাইয়া সমস্ত টাকা দিয়ে ওরে খাবার দিতাম। যত দিন যাইতাম 500 টাকা দুইটা নোট নিয়ে যাইতাম, আসতাম 20-30 টাকা ফেরত দিয়া। জুস এবং চিপস ছিল আমার মেয়ের খুব প্রিয়, আমি জিজ্ঞেস করতাম, বলতো আমি জুস খাবো, তখন মেয়েকে জিজ্ঞেস করতাম তুমি কি জুস চাও না পাপা চাও, তখন আমার মেয়ে বলতো না আমি পাপা চাই, আমি জুস চাই না, তখনও আর জুস খাইত না। এই মানে ওর একটা জুসও আমি কিনে দিতাম না, এই টাকাটা দিয়েও আমি ওকে খাবার দিতাম। ও জেলখানার ভিতরে থাকে যেন কোনো মন্ত্রী মিনিস্টারের ছেলে, এত সুখে থাকে। ওর ভাই ওকে দেখতে যায়, এক পোয়া চিরা, এক পোয়া মুড়ি, একটু মানে এরকম একটা বাজার নিয়ে ওরে দেখতে যায় যে পরিচয় পর্যন্ত দিতে পারায় নাই। খাবারের উপরে নাম লেখা ছিল ওর ভাইয়ের, জাহাঙ্গীর। তখনও লোকজন বন্ধুরা জিজ্ঞেস করলো কিরে এমন খাবার তো কখনোই তোর জন্য তোর বউ পাঠা না, তো এটা কি খাবার, তো বলল কি এটা দুঃসম্পর্কের একটা ভাই দিয়া গেছে, ও তার নিজের ভাইয়ের পরিচয়টা পর্যন্ত দিতে পারে নাই জেলখানার ভিতরে, আর দেখতে তো কেউ যায়ই নেই। তখন আমি আমার ঘরের ফার্নিচার, আমার যা ছিল, ওই যে সবাই খেপাইতো যে কপালের উপর এক নক্তা, এর জন্য আমি কিছু অলংকার পাতিও তখন থেকে জোগাড় করি, আর ওকে আমি স্মার্ট দেখতে বেশি পছন্দ করতাম, যার জন্য প্রতি মাসে বেতন পাইয়ে মৌসুমী মার্কেটটা ছিল আমার বাসার কাছাকাছি হাউস বিল্ডিং। মৌসুমীর মার্কেট থেকে আমি এই ধরনের গেঞ্জিগুলো আমার ছেলে যে এখন পরে আছে, হ্যাঁ পরে আছে, ইয়েলো কালার, মানে এই ধরনের এক কালার ডুনাই গেঞ্জি করে বলা হয় বলতো তখন, 550 টাকা করে, ছোটটা যেই চাই বড়টাই চাই, সেম কালার গেঞ্জি কিনে দিতাম আমি বাপেকে, বাপ মেয়েকে দুজনকেই। ওরা দুজন একই সাথে এই গেঞ্জি, ওর বাবাও শর্ট প্যান্ট পরতো, ও শর্ট প্যান্ট পরতো, দুজন হাঁটতে যেত। তখন রাস্তায় অনেকেই ওরে কুড়ি মানে নিগ্রু ভেবে দুজনকেই ইংলিশে কথা বলতো, এগুলো আইসে গল্প করতো, দুজনেই তো কালো, বাপ মেয়ে একই রকম, আরো ড্রেস আপ ওরকম, এরকম ওকে স্মার্ট দেখতে আমি সবসময় পছন্দ করতাম। এভাবেই চলতে থাকে দিন। তখন ছেলেটা পেটে ও জেলখানায়, আমি আমার সমস্ত কিছু বিক্রি করি, একদম নাকের ফুলটা পর্যন্ত বিক্রি করি, এক একটা ফার্নিচার বের হইয়া যায় না, আমার এক একটা সন্তান মারা যায়, এমন ভাবে চিল্লায় কান্নাকাটি করে তারপর আমি আমার জিনিসগুলা বিক্রি করে ওরে আমি ছাড়াই আনি। যদিও অ্যাডভোকেটের নামটা বলা যাবে কিনা দরকার নাই, উনি আমার থেকে কোনো টাকা নেয় নাই, শুধু কাগজপাতি উঠাইতে যা টাকা নিয়েছে, এবং উনি আমার বাড়িতেও আসছে, আমার বাসায় আসছে, আমাদের দেখে মিমকে দেখে গিয়া করছে, খুব মানে আদর যত্ন করে গেছে, বললেও সমস্যা নাই, উনি খুব দয়াময় মহিলা অ্যাডভোকেট সাহারা আপা, উনি আমার বাড়িতে গেছে, আমার বাসায় গেছে, তো উনি শুধু কাগজপাতি উঠাইতে যা টাকা লাগে, ওনার নামে এতগুলো মামলা হয়, একটা ছাড়াইয়া গেটে আনলে আবার আরেকটায় ঢুকাই নিয়ে যায়, আবার একটা ছাড়াইয়া গেটে আনি আবার আরেকটায় ঢুকাই নিয়ে যায়, এইভাবে করতে করতে 20-22টা মামলা থেকে ওনাকে ছাড়াই আমি নিয়ে আসি আমার কাছে। যেদিন নিয়ে আসি সেদিনই ওর ভাববাই আইসা, এতদিন ওরে ছাড়াই আনবে না, আমি ছাড়াই আনছি, ওরে গোসল করায় ঘরে নিতে না নিতে ওর বাব্বাই এসে ওকে নিয়ে গেছে, নিয়ে গেছে রাত 2টা বাজে, ও চুপে চুপে আমার কাছে চলে আসছিল। তারপরের দিন থেকে ওরে আমি গ্রামে পাঠিয়ে দিই যে তুমি গ্রামে থাকো আমি এখানে থাকব, ছেলেটাকে নষ্ট করে ফেলবো এই ভেবে মনস্তব করি, যখনই বলি নষ্ট করে ফেলবো তখনই একটা না একটা স্বপ্ন দেখি। একদিন স্বপ্ন দেখি যে এক হুজুর এসে বলতেছে, দেখ ওর ভাগ্যে এমনও তো হইতে পারে তোরা সবাই খাইতে পারস, খাবারের জন্য ওকে মারিস না, এরকম কথা বলে তখন থেকে আমি ডিসিশন নিলাম আমার ছেলেটাকে আর নষ্ট করব না, থাক ও আছে, একটাকে খাওয়াইতে পারলে আর একটাকে আমি খাওয়াইতে পারবো, ছেলে না মেয়ে আমি ঠিক জানি না। তখন এটাও বেড়ে ওঠে, তখন 6 মাস পর ওরে বের করে আনি, তখন 6 মাসের অন্তঃসত্ত্বা আমি ওকে পাঠাই দিই গ্রামে। আমি প্রতি মানে 15 দিন পর পর বৃহস্পতিবারের রাতে চাঁদপুর যাইতাম ওর সাথে দেখা করার জন্য, এবং শুক্রবারের রাতে আমি চাঁদপুর থেকে বাসা বাড়িতে আসতাম, এসে আবার শনিবারে আমি ডিউটি করতাম লঞ্চে পারাপার, এই সাত সমুদ্রের 13 নদী পাড়ি দিয়া আমি ওরে দেখতে যেতাম। শুধু তাই না, চাঁদপুর থেকে আরো 150 টাকা রিক্সা ভাড়া, এতটুকু ভিতরে ওর গ্রামটা, কৃষ্ণপুর মিজিবাড়ি ফরিদগঞ্জ থানা, পরে ওখানে ওর সাথে দেখা করতাম, এভাবেই আমরা চলতে থাকি। হঠাৎ আমি ছুটি পাইলাম, বাচ্চা উল্টা, সম্পূর্ণ উল্টা, অফিসিয়াল যত বান্ধবীরা আছে, যত উপরের লেভেলের মহিলা বসেরা আছে, এরা কেউ ডিম কিনে দেয়, কেউ ডাব কিনে দেয়, কেউ দুধ কিনে দেয়, এভাবে আমি খাই, কারণ আমার টাকা তো সব ওর পিছে খরচ করি, আমি তো খাই না, না খাইয়া যখন আমি খুব অল বেস্টম্যান ছিলাম, আমার ছবি আছে দাদাতে ঝুলানো, লেখা আছে অল বেস্টম্যান, আমি খুব ভালো কাজ করতাম ওখানে, সবাই আমাকে খুব আদর করত মোটামুটি। তখন ওখান থেকে আমি কেউ এই যে খাবার খায়া কোন রকমে আমি ছেলেটাকে, তখন উল্টা ছেলেটা, তখন আমি অপারেশন করতে হবে অবশ্যই, সমিতি থেকে কিছু টাকা উঠাই, সমস্ত বান্ধবীরা 50 টাকা করে ধার দেয়, প্রায় 60 জন মানুষ আছে আমার আন্ডারে, তো এরা সবাই 50 টাকা করে ধার দেয়, বলছে তুই যদি না থাকোস তাহলে টাকা লাগবে না, বাচ্চা এলে আমরা কোনো না কোনো ভাবে তোর থেকে টাকা নেব, নে হয় প্রতি মাসে 50 করে নেব। ওইভাবেই আমি টাকা পয়সা নিয়ে ছুটি পেয়ে চলে যাই চাঁদপুরে। যেদিন চাঁদপুরে যাই পরদিনই আমার শাশুড়ি বলে চাল নাই, চালের বস্তা শেষ, তখন চাল নাই কি করবি, চাল নাই কি করবি, দোকান থেকে টাকা দিয়ে চাল আনিস না, দোকানে লস হয়ে যাবে, মানে আমার শাশুড়ি জানে আমার থেকে কিছু টাকা আছে। আমার ছেলেটা হওয়ার 1.5-2 মাস আগে থেকে আমার পেন হয়, অনাগত পেন হতে থাকে, মানে এমন পেন হয় যে এখনই মনে হয় বাচ্চাটা হবে কিন্তু পরবর্তী সময় হয় না, এরকম হুজুরের পানি পড়া খেলে পরে আর হয় না এরকম। তো আমি ওখানে যাই আমার শাশুড়ির, আমি 2000 টাকা দিয়ে একটা চাইলের বস্তা আনি, এভাবে করতে করতে আমার মাথায় তেল নেই, আমার হাজবেন্ড মানে আমার দিক ফিরেও থাকে না যে আমার মাথাটা এমন এলোমেলো হয়ে আছে। ও সকালবেলা বেরো যাও যে মেয়েটা বললো না যাবো সকালে বেরিয়ে যায়, তা কাজেই কাজ থাকুক না থাকুক সে সকালে বেরিয়ে যাবে ঘুমে থেকে, ওইটা রাত বারোটা একটা দুইটায় আসবে, এরপরে এসে তার যতটুকু ভালোবাসা সে প্রকাশ করবে। এর মাঝে কি হল কিভাবে চলল এগুলোর প্রতি তার কোনো টান নাই। পরে এই ও তো চলেই গেল, সকালে চলে যায়, আমার মাথা এলোমেলো হয়ে থাকে, একটু তেল নাই মাথাতে। তখন আমার হাজবেন্ডকে বললাম যে আমার মাথাটা এমন, তুমি কি দেখো না একটু তেল এনে দাও। দোকান থেকে একটা তেলের পট এনে দেয়, পটটা হাতে নেওয়ার সাথে সাথে আমার শাশুড়ি বলে এই তুমি দোকানের তেল দিতেছ নাকি, যাও দোকান এভাবে তেল আইনে দোকান থেকে দিলে তো দোকান লস হয়ে যাবে, যাও তুমি তেলের টাকা দিয়ে আসো। তখন আমি আবার তেলের টাকাটা দিয়ে পাঠায় দিই আমার ছোট বাইরে দিয়ে, ছোট দেবরে দিয়ে।
দোকানটা কাদের ছিল? ওদেরই দোকান?
না, দোকানটা আমার হাজবেন্ডের, আমি দিই, শাশুড়ি সবাই মিলে জেলে দোকানটা করে দিই, যাতে আমার মন টিকে ওখানে।
নিজের দোকান থেকে তেল আনছেন সেটার জন্য আপনার শাশুড়ি আপনাকে টাকা দিতে
হবে? হ্যাঁ, টাকা দিতে হবে। পরে ওই টাকাটা আমি আমার দেবরে দিয়ে পাঠাই, আর বলবি যে মা দিছে, আমি দিছি এটা বলবি না, তাহলে তো আবার এসে চিল্লাবে যে এই আমি দোকানতে আমার বউরে তেল দিতে পারবো না, এটা কেমন কথা, তো বলবি মা দিছে পাঠাই দিই, এই বলে পাঠাই দিই টাকা। তো তেল দিই এরকম মাঝে মাঝে, রাতে এসে একটু কলা নিয়ে আসে আমার জন্য, আর সকালবেলা আমার চা দিয়া এই বাটার বোন খাইতে খুব ভালো লাগতো ছেলে পেটে থাকতে। সকালে অন্য কিচ্ছু খেতে পারতাম না, যখন চা আর একটা বাটার বোন পাঠাইতো প্রায়ই চাটা আমার শাশুড়ি ফেলে দিছে, দোকান থেকে চা এনে খাইলে তো লস হয়ে যাবে, তুমি দোকান খারাপে কিভাবে, তুমি দোকান থেকে চা এনে খাও, বাড়ির পাশেই দোকান। পরে এইভাবেই কলা এনে খাওয়াইয়া তখন আমি বললাম কি মা এটা পছন্দ করে না, তুমি দোকান থেকে এটা সেটা আনো, তুমি আনো না দোকান থেকে এটা সেটা। পরে বলল কে মা কি কিছু বলছি না, আমাকে না বলে নাই কিন্তু মুখ দেখলে বোঝা যায় আর কি যে উনি মনে হয় এটা পছন্দ করেন না, আমি সরাসরি বলি না। পরে ও তখন চুপে চুপে আনে, কলা এনে রাত্রে খাওয়াইয়া ঝুকলাগুলা বারজারের নিচে চুপে লুকায় রেখে আসে, ওখান থেকে খুঁটে খুঁটে কলার ঝুকলাগুলা সকালে বের করে সবাইকে দেখায়, দেখো কলা খেয়ে দোকান সাফা করে দিচ্ছে। এভাবে বহুত অত্যাচার আমাকে সহ্য করতে হয়, আমাকে দিয়ে এই এত বড় পেট নিয়ে টিপ টিপ বৃষ্টি পড়তে থাকে, এই বৃষ্টি দিয়ে পানি আনাইতে আনে, বালতি ভরে ভরে কলসি ভরে ভরে পানি আনতে হয়। একবার আমি মানে শুয়ে শুয়ে নামতাম, শুয়ে শুয়ে উঠতাম, মানে ঘাটমাট সব ভিজা না বৃষ্টিতে, এত বড় পেটটা নিয়ে আমি যদি পড়ে যাই, এরকম একদিন পড়েও গেছি এমন, তাও আল্লাহ রক্ষা করছে হয়তো কিছু হয়নি। আর নামাজ পড়তাম আমি আমার ছেলে পেটে থাকতে, এক কত তাহাজ্জুদ নামাজ আমি মিস করি নাই, আর বলতাম খোদা গো তুমি শুধু আমার ইজ্জত সম্মানটা রক্ষা করো। আর যদি বলতাম মা আমার পেটটা না ব্যথা করে, এটা বললেই বলতো গলায় পাড়া দিয়ে দুম, ব্যথা করে এটা বলবি কেন, যখন সহ্য করতে না পারস আমরাই দেখে নেব যে তোর ব্যথা করে। এক কোথান দিয়ে বারো জনের মা হয়েছি, মানে এ ধরনের মানে ভয় ভয় কথা বলতো, তখন আমার ভয় লেগে যেত, আরে আমি তো একটু কান্নাও করতে পারবো না বা আমি একটু চিৎকারও দিতে পারবো না, আমার তো মেরে ফেলবে, এরকম একটা ভয় হইতো। আর খালি নামাজ পড়ে বলতাম আল্লাহ তুমি আমার ইজ্জত সম্মান রক্ষা করো। এভাবে করে থাকতে থাকতে পরে হঠাৎ এককালে আমার মা গেছে ওখান থেকে, ও আমাকে পাক ঘরে ঘুমাইতে দেয়, ভাঙ্গা একটা ঘর ওখানে ঘুমাইতে দেয়, তাদের একটা রুম আছে ওটাতে ঘুমাইতে দেয় না, বহু মানুষ ওটাতে ঘুমাবে না, ওটা গেস্টের রুম, কোনো মানুষ এসে বসে ওটা আমিরের রুম মানে আমার দেবরের রুম, ওটাতে তুমি শুবা কেন, তো বাচ্চা পেটে থাকলে আমরা রান্নাঘরে বা মাটিতে শুইতাম, নাইলে লেপতুষক নষ্ট হয়ে যাবে। তখন একটা ঘরে আমার শুইতে দেয়, ওটার খাট ভাঙ্গা, খাট নিয়ে একদিন ঠপ করে পড়ে যাই এই পেট নিয়ে, তারপর তিন চারজনে উঠে আমার টাইনা টুনা বাড়ির আশেপাশের লোকজন আসে, আইসা সবাই আমাকে দেখে মানে শুধু তাকায় থাকে, কিছু বলতে পারে না। আমার শাশুড়ি ভয়, আমার শাশুড়ির সবাই হিরুবু কয়, ফিরুজা বেগম মনে হয় নাম, তো বুবু ডাকে, তো মিলাই জিলাই হিরুবু। তো হিরুবু যে কেমন মানুষ এই বোটার দিকে একদম খেয়াল করে না, এরকম আমাকে সবাই এত পছন্দ করে, কোন ফকির বেটি যদি আসে সে আমার পাশেই বসে থাকে, সে আমার থেকে যাইতে চায় না। আর একটা কথা কি, যে আসে সেই বলে আমার মেয়ে হবে, কিন্তু ডাক্তার আমাকে আরো তিন মাস আগে বলছে আমার ছেলে হবে, আমি এই কথাটা গোপন রাখছি, আমি কাউকে বলিনি, শুধু আমার হাজবেন্ডকে একবার বলছিলাম, সে ওই কথাটা গোপন রাখছে। আমি বিশ্বাস করি নেই, আর আমাদের বংশে এই প্রথম ছেলে, মানে আমার শ্বশুর বাড়ির বংশে আমার বাসুর ননদ ননাস,
যদি না হয় তাহলে তো
বিপদে পড়ে যাবো। আর ডাক্তারের কথা কি বিশ্বাস, আল্লাহ তো সব, এরকম মনে করতাম। এটার উপর ভিত্তি করে কোন আনন্দ করার প্রশ্নই ওঠে না, হলে পরে আনন্দ হবে। যে দেখতো সেই বলতো মেয়ে হবে, ফকির বেটি আসতো যে দেখতো মেয়ে হবে। তো এই নিয়ে আমার শাশুড়ি আরো মনে কষ্ট, আরো অত্যাচার করত যে একটা তো বিয়ে এসেছ এরকম, আর একটা তো ওরকমই হবে।
আপনি যে বলছেন একদম র, মানে গ্রামের ভাষাতে আমি আমার শ্রোতাদের বলে নেই যে আসলে গ্রামের শাশুড়ি বা যদি এরকম হয় এটা সম্ভব। এটা আসলে আমি ছোটবেলাতে এরকম দেখতাম যে বউ শাশুড়ির যুদ্ধ বলতে, যেটা একদম ছোটবেলাতে একদম যখন বুদ্ধি হয়নি, হয়তো আপনার ছেলের মতো বয়স, ঠিক আছে, সেই সময়টাতে দেখতাম। আর আপনি যে শব্দগুলো ব্যবহার করছেন এটা ওইভাবেই বলা হয় আসলে। আর আমরা আসলে এত কাটছাট করতে চাই না, কারণ আমরা বিশ্বাস করি যে জীবনটা আসলে এত কাটছাট করে চলে না। তো চলুন আমরা আরো সময় পাবো খানিকক্ষণ গল্প শুনছি যেটা বলছিলেন। হ্যাঁ,
তারপর এই এভাবেই খুব রাগ করত। প্রায়ই আমার দেবর গুলা কি করতো, যখন আমার পানি আনতে পাঠাইতো, আমার দেবরেরা বালতি নিয়ে পানি উঠায় ঘরের পিছে পর্যন্ত এনে দিত, আইনা কত নেন এবার লয়ে যান, মা নাইলে ওর মা দেখলে বকা দিব, এর জন্য দেবরেরা এরকম করত। দেবরগুলো আমার খুব বাধ্য ছিল, কোন দিন আমার সাথে কোন রকম কষ্ট দিয়ে কথা বলে নাই, রাগ করে কথা বলে নাই। এদের আমি খুব ছোট ছোট পাইছি, এরা আমাকে কখনো কষ্ট দেয়নি বা এমন কোন আচরণ করে নাই যা আমার মনে পড়তেছে যে আমি কষ্ট পাইছি। আমাকে প্রচন্ড আমার দেবরেরা ভালোবাসত এরকম। তারপরে আমার শ্বশুরও খুব ভালোবাসতো, আমি নামাজ পড়ি বলে কেউ যদি ভাত দিতে চাইত বলতো ডলিকে ডাক দাও, সে ভাত দেবে, সে নামাজ পড়া ওর হাতের খেলে সওয়াব হবে, এরকম বলতো। আমার শাশুড়িও মাঝে মাঝে বলতো ডলি নামাজ পড়ে, বা ওর ওনার পাশে শুইলে আমার মাথা হাতায় দিত। মানে ওনার রাগটাও আমি বুঝতাম না, ভালোবাসাটাও বুঝতাম না। উনি খুব খারাপ মানুষ ছিল সেটাও আমি বলবো না, উনি আসলেই একজন মার মতোই ছিল, মানে মোটামুটি দেখত। খাইয়া উঠলেও কি নিয়ে বকাবকি করতো জানি না, ওনার সামনে খাইয়া উঠলেও একটু পরে এসে বকা দিত, খাস নাই কে, এই যে বকসি দেখে তুই ভাত খাস নাই, এই সেই কই, আরো চিল্লাচিল্লি করে বাড়িঘর উঠায় নিত, আমি ভাত খাইনি, এই যে বলতেছে আমি খাইছি তো খাইছি তো, ওই তো শুনতই না, বকাবকি করত এরকম। তো একদিন আমার মা যায়, আমার ছেলেটা হইতে যাই, হওয়ার প্রায় তিন দিন আগে আমার মা যায় ওখানে, যে মেয়ের বাচ্চা হবে, শাশুড়ি একা কর্তা করবে, আমি যাই, আমার তো আর বাচ্চা কাচ্চা নাই। আমার মা যায় ওখানে, ফ্যান ছাড়া আমাকে থাকতে দেয়, আমার মা ফ্যানটা পর্যন্ত নিয়ে যায় ওখানে। হঠাৎ করে একটা মুরগি আনে, মুরগিটা কাটলো মা, দুইটা রান আস্তে আস্তে রাখলো। তো বলতেছে বিয়ে, বলতেছে আমার শাশুড়ি বলতেছে এই রানগুলো আস্তে রাখছেন কেন, কইতেছে বিয়েন আমাদের দেশের নিয়ম, রান আমরা কখনো কাটি না, এটা গোটাই রাখি, পুরুষ মানুষদের খাইতে দিই, একটা রান মনিরে দিয়েন আর আরেকটা রান আমার বিয়াইরে দিয়েন। এই যে চিল্লাচিল্লি কেন, আর ছেলে সবগুলোই তো সমান, আই কি একগারে কে অন্য জায়গাতে নিয়ে এসিনি, সব ছেলেরাই আমার কাছে সমান, একজনটা রান দেবো আর একজনটা দেবো না কেন, ওনার কথাও যুক্তি আছে। এটা কি বললেন এই নিয়া, যে পরে বলতেছে না আমি সবসময় দেই তো তাই রাখছি, আচ্ছা আপনি বললে কাইটা ফেলবো, আপনি সবসময় দেন মানে আপনি কি এটাই বুঝাইতে চান আমার ছেলেকে আপনি আমার চেয়ে বেশি ভালোবাসেন নাকি। তো মা বলতে চাচ্ছে যে আমার একটাই তো মেয়ের জামাই, আমি একটা মুরগি রানলে রান দুইটা আমার মেয়ের জন্য পাঠাই, মেয়ে জামার জন্য পাঠাই, এটাই মা বলতে চাচ্ছিল। কিন্তু না, এই রান নিয়ে ঝগড়া করে মার সাথে ইচ্ছা মতে বকা, মানে মা যেমন শাশুড়ি তেমন দুজনে লাগছে। আমি এই যে আমার মারে বলতেছি মাগো চুপ করো চুপ করো, মা এগুলো শুনে অভ্যস্ত হ, আমাকে বলে আমি কিন্তু কিচ্ছু বলি না, তোমার জামাইকেও বলি না, খবরদার মা বলো না বলো না, তুমি কোনো কথা বলো না, কিন্তু মা উনি যা বলতেছে মা রিপিট করতেছে এগুলা। এক পর্যায়ে এসে মা ইচ্ছা মতো যখন আমার শাশুড়ি বলতেছে, তখন আমার একটা দেবর, এটা প্রায়ই মানে একটু নেতা টাইপের, প্রায়ই আমাদের বাড়ির কাছ দিয়ে হাইটা যায়, তখন দেখে যে আমাকে বকতেছে, প্রায়ই ও শুনে। শোনার পর সেই দিন একদম বেশিক্ষণ দেখলো যে আমার শাশুড়িরই দোষ, দোকানে যায় বলতেছে এই বেটা খালি দোকানদারিই করস, পরের দিয়ে একটা আইনা ঘরে যে ফালাই রাখছস, এটারে দিয়ে সারাদিনই বকে, কি এমন অন্যায় করে সারাদিন বকে। তো ও কয় কি যা বেটা কই বকে, ও তো কোনোদিন আমারে বলে নাই, বলবো কেমনে তুই যে মানুষের বাচ্চা আনছস, এর জন্য আর কি বলে নেই। তা আমার ওই দেবরটা এইভাবেই বলে, যদিও দেবরটা আমার শত্রু ছিল, একদিন ওনাকে বকা দিছিলাম আমি পার্টিগত ভাবে, ওনাকে আমি একটা রাগ করছিলাম, তারপরও উনি কিন্তু আমাকে এই কথাটা বলে ওনার। তখন আমার স্বামী ওরে দোকানে দাঁড়া করায় রেখে চুপে চুপে আইসা ঘরের পিছাকারায় সব শোনে, শোনার পর দেখে সমস্ত বকাবকি আমার শাশুড়ি করতেছে। তখন আমার শাশুড়ি মানে একদিন মানে খুব আমার শাশুড়ি দুই কথা বলতে আমার শাশুড়ি একদম ফ্যানের সাথে মানে লেগে যেতে চাইছিল, একটুর জন্য লাগতে পারে না, আমি খুব জোরাজুরি করে রাখছি, ধাক্কা দিয়ে ফালাই দেয় আমার পেটটা নিয়ে পড়ে যায়, সে বহুত কিতি ইয়া। পরে আমার জামাইটা মানে আমার বলতেছে, শোনো এখন তোমার পেটের যে বাচ্চাটা আছে এটা নিয়ে তুমি যেই তা ইচ্ছা সেটাই যেতে পারবা, যখন এটা হয়ে যাবে অন্তত প্রায় এক মাস পানিটা পর্যন্ত তোমার মুখে উঠায় দিতে হবে, তখন তো আমার মা দেবে না, যে হাল অবস্থা দেখতেছি দেবে না, তখন তুমি কি করবা? আর এই পর্যন্ত তো কোনোদিন আমার মান সম্বন্ধে তুমি কিছু বলো নাই, এমন মানুষ কেন তুমি, আগে থেকেই বলতে আমি তোমাকে না আনতাম, এখন তুমি যদি পারো তাহলে চলে যাও। তো মারে জিজ্ঞেস করলাম, মা চলে যাবা? মা কয় হ চল যামো, মা তো এমনি না শুনে বুড়ি, মা বলতেছে না থাকবেই না, আমি কই মা না মা থাকি না, থাক কিচ্ছু হবে না, শাশুড়ি মার মতো দুই কথা বলছে পরে ঠিক হয়ে যাবে, না আমি এখানে থাকবো না, আমার জামাইও রাখবে না মাও থাকবে না। তো এক পর্যায়ে আমরা কাপড় চোপড় গুছাই নিয়ে আমি চলে আসি, এত কান্নাকাটি করি, মা আমি আপনার পাক ঘরে থাকবো, আপনি আমাকে একটু পাক ঘরে থাকতে দেন, আমি যেখানে দিয়েছেন আপনি ওখানেই আমি থাকবো, আমার কোনো সমস্যা হবে না, ফ্যান ছাড়া থাকবো মা, আর আমার মা সমস্ত কাজ করবে, আপনার কিচ্ছু করতে হবে না। তবু না, গ্রামের এমন কোন মহিলা নাই যে তাদের আমার কান্নায় তাদের চোখের পানি পড়ে নাই, এবং প্রত্যেকেই বলছে আমার বাড়িতে থাকো, কিন্তু না, আমি বলছি আমার স্বামীর বাড়িতে যখন আমার স্থান হয় না আমি থাকবো না, আমি চলে যাব। রিক্সায় ওঠার সাথে সাথে আমার ব্যথা উঠে, রিক্সা প্রায় এক দেড় ঘন্টার রাস্তা, খুব কষ্টে আমি লঞ্চে উঠি, লঞ্চে ওঠার সাথে আমি এত ব্যথা যে আমি সহ্য করতে পারতেছি না। পরে লঞ্চে মহিলারা কাপড় ঘেরাও করে নিয়ে আমাকে বসে থাকে, বসে থাকার পর লঞ্চও বাচ্চাটা হয়নি, তারপরে ট্যাক্সি ক্যাব পাই না, রাতের দেড়টা বাচ্চা আমার ওখানে নামতে আসে, নেমে পরে দেখলাম যে আমার একটা বাসে উঠলাম, বাসেও তিনজনের সিট কন্ট্রাক্টর ছেড়ে দিয়ে ঠিক সিটের পাশে কন্ট্রাক্টর দাঁড়াইয়া ছিল, মা তো একদিকে কাপড়ের ব্যাগ আর একদিকে আমার মেয়েটা হাতে, ওর বয়স 5 বছর, তো এতটুকু বাচ্চা, তো আমাকে ধরবে কি করে মা, আমার হাজবেন্ডও সাথে আসলে আমার শাশুড়ি মরেই যাবে, এজন্য সেও আসে নাই, পরে কি করবে? পরে কোনোরকম কন্ট্রাক্টর এইভাবে করে আমাকে হুসেন মার্কেট নামায় দেয়, ওখানে নামায় দেওয়ার পর আমি আর কিছু বলতে পারি না, তখন একটা লোক নাকি ওখানকার একটা লোক আমাকে, খুব প্রতাপশালী একটা লোক আমাকে মানে কুলে করে নিয়ে আমার খালার বাড়িতে পৌঁছায় দেয়। সকালবেলা যখন আমার ছেলেটা হয়, আমার বাড়িয়ালি আমার খালার বাড়িয়ালি অনেক ঝগড়া, ভাড়া নিছে একজন মেয়ে, সেখানে বোন, বোনের জামাই, এখন আবার বোনের বাচ্চা ভাগ্নি, তারপরে আবার এখন আবার একটা বাচ্চা হয়েছে, এই কি আমার বাড়িটা কি কোনো গেস্ট হাউস নাকি, এভাবে করে সে অনেক রাগারাগি করে। ওই লোকটা আবার রাতে যে দিয়ে আসলো এই অবস্থায়, সকালবেলা লোকটা দেখতে যায় যে আমি কি হাল অবস্থায় আছি, গিয়ে দেখে এই অবস্থা, তখন এই লোকটা এখান থেকে আমাদের বাসা নিয়ে একটা ফ্ল্যাট বাসায় উঠায় দেয়, এবং উনি মানে বাচ্চার যা আমার আমাদের হাতে তো টাকা পয়সা নাই, সব ওখানে খরচ করে চলে আসছি, এর মধ্যে আমার হাজবেন্ডও কোনো ইয়া করে না, তখন আমার ছেলে হয়, ছেলে হওয়ার খবর শুনে আমার শাশুড়ি অজ্ঞান হয়ে মেডিকেল চলে যায়। ও যে ছেলে হয়েছে ভাবছে মেয়ে হবে, হয়তো এর জন্য অত্যাচার করছে, এখন তো ছেলে হয়েছে তাহলে সে ভুল করলো, হ্যাঁ এটা হয়তো অনুতপ্তে সে মেডিকেল চলে যায়, একদম প্রেশার টেশার উঠে সে আদমরা, তার মেডিকেল ভর্তি করায় দিয়ে আমার হাজবেন্ড আসে আমাকে দেখার জন্য, এসে ছেলেকে দেখে, দেখার পর পরের দিনই চলে যায়, তারা হুড়া করে চলে যায়। এভাবে মোটামুটি 40 দিন পরে উনি আসে, 30-40 দিন, এর ভিতরে উনি টাকা দিয়ে যায় আমাকে 100-200 এরকম, এখানে আমার ছেলেটার অসুস্থতা, আমার ওর যে একটা খাবার লাগবে, বা মেয়ে আছে, মেয়েটাও ছোট থাকতে একটু হিংসুটে ছিল, ছেলেকে 1 ফিটার দুধ দিলে মেয়েকে 1 ফিটার দিতে হতো, মানে এরকম ছিল আর কি, তখন আমার 2 ফিটার দুধ লাগতেছে, এইভাবে করে দেখা যাচ্ছে আমি পারি না, তখন ওই লোকটা আমাকে হেল্প করে। আমার তখন এই জগৎটা জানা ছিল না যে কোনো একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানুষকে এমনি এমনি হেল্প করে না, এই জগৎটা আমি তখন জানতাম না, তখন না জানতে তখন ওনার হেল্পটা আমরা নিতাম, আর উনি ফেরেস্তার মতো থাকত। এককালীন যখন 6-7 মাস চলে যায়, একদিন ওর পাপ্পা মিমের পাপ্পা এসে জিজ্ঞেস করে, মিম তোমাকে কে বেশি ভালোবাসত? তখন মিম বলে যে মিমেরে বলে যে আমি বেশি ভালোবাসি না, ওই ফকিরনি তোমাকে বেশি ভালোবাসে না, মানে আমাকে প্রায়ই বকা দিত গরু আর ফকিরনি বলে, আমার হাজবেন্ড বলতো গরুডা আর ফকিরনি, তো ওই ফকিনি তোমাকে বেশি ভালোবাসে না, আমি ভালোবাসি না। মিম ফট করে উঠে বলছে, না আঙ্কেল বেশি ভালোবাসে, আঙ্কেলটাকে, এই যে আঙ্কেলটাকে, এই শুরু হয়েছে আঙ্কেলটাকে আঙ্কেলটাকে। তখন এক পর্যায়ে আমি বললাম যে এটাই আঙ্কেল, এই এই ঘটনা, এভাবে এভাবে তার সাথে পরিচয়, এভাবেই চলতে থাকে। তো বলল কি, দেখো এই লোকটা তোমাকে এত কিছু কেন দেবে, এটার কারণটা কি? তো আমি বললাম আমি তো জানি না, আমি অসহায়, আমার ভাত নাই, এই নাই, সেই নাই। তখন উনি যখন দেয় তখন আমার ভাত দিয়ে নিতে হয়, আর উনি তো আমাকে যথেষ্ট সম্মান করে কথা বলে, কোনোদিন তো আমার দিক তাকাইছে আমি আজও দেখি নাই। উনি যখন কথা বলে বা আমার ঘরে আসে তখন একদম নিচের দিক তাকায় থাকে, আমার দিক তাকায় না। এভাবে করতে 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 হঠাৎ করে একদিন ওই লোকটাই নাকি, এটা আমি এখন জানছি, তখন আমি জানতাম না, কেমনে যেন আমার হাজবেন্ড জানে যে লোকটার সাথে আমার একটা সম্পর্ক আছে। কে বলছে? আমার ননাসের বাসায় গিয়ে, কোটিপতি ননাসের বাসায় গিয়ে এক মহিলা বলে আসছে। এখন আমি খবর পাইছি ওই মহিলার সাথে আমার দেখা হয়েছিল, মহিলা বলছে এটা নাকি ওই লোকটারই কাজ। ওই লোকটা মানে ও সমস্ত আত্মীয় স্বজনের বাসায় মানে কোথায় কে আছে গল্পে গল্পে নিয়ে তারপরে তাদের বাসায় খবর পাঠায় যে আমার সাথে ওই লোকটার সাথে সম্পর্ক আছে। তখন আমার হাজবেন্ডের আমার একটাই কষ্ট যে আমি যদি তার এতগুলা জিনিস স্যাক্রিফাইস করতে পারি তাহলে আমার যদি কোনো ভুল থাকে, সে তো কোনোদিন চোখে দেখে নাই, আমি যা চোখে দেখছি সে তো তা দেখে নাই, হয়তো লোক মুখে শুনছে তার সাথে আমার সম্পর্ক আছে, আমাকে জিজ্ঞেস করছে, আমি তো অস্বীকার করছি। যেহেতু চোখে সে দেখে নাই, সেহেতু সে আমাকে শাসন করত বা আমার পাশাপাশি থেকে সে টেক কেয়ার করত যে সত্যিই কি আমার সম্পর্ক আছে কিনা, এটাই ছিল, আমি মনে করি এটাই মানে তার নীতি ছিল, উচিত ছিল। কিন্তু সে এটা না করে সে তার বোন, দুলাভাই, মা, বাবা, যা ছিল আমার ভাসুর সকলকে এই কথা বলে দিচ্ছে, ডলির তো আরেকজনের সাথে সম্পর্ক হয়ে গেছে। তখন আমার ভাসুর মানে আমি কোনোদিন বলতে পারবো না, আমার ভাসুর শ্বশুর অফিসিয়াল কাজের জন্য ড্রেস পরা হয়, সেখানে উন্না ব্যবহার করা হয় না। আমার ভাসুর যখন দেখলাম নিচে কাজ করে, আমি যদি কোনো কাজে নিচে যেতাম উন্নাটা টান দিয়ে বের করে আমার মাথায় দিয়ে তারপর নিচে যেতাম। অনেকদিন এই নিয়ে বসের বকুনিও খেতে হয়েছে আমাকে, যে কেউ উন্না পড়ে না তুমি পড়ো কেন, এটা তো ইউনিফর্ম আছে তুমি ওটার উপরে আবার উন্না পড়ো কেন। কিন্তু ওখানে যে আমার ভাসুর আছে যার জন্য আমাকে উন্না পড়তে হয়, বিয়ের আগের থেকেই আমি তার সামনে গেলে আমি উন্নাটা পড়ে যেতাম, এতটুকু সম্মান করতাম। সেই ভাসুর যখন সামনে এসে বলে কি গো তোমার সম্বন্ধে এগুলো কি শুনি, তোমার বলে আরেকজনের সাথে সম্পর্ক আছে এই সেই, তখন মনে হয় যে আমি কি মরেই যাব না বাঁচবো, আমার তখন মানে জ্ঞান থাকে না। এরকম করতে করতে এককালে আর আমার হাজবেন্ডও খুব অত্যাচার করে, প্রায় আমার কাছে যায় বলে মানে কি বলবো, আমি কোন ভাষায় বলবো আমি জানি না, মানে ফালতু ফালতু কথা বলে, মানে আমি ভাষায় বলে বুঝাতে পারবো না যে হয়তো বা আমার পেট ভরে না, মানে বিশ্রী বিশ্রী কথা বলে আর কি, ওরকম বলে আমাকে মানে খুব অত্যাচার করে, খুবই অত্যাচার করে। আর সারা রাত আমার মা পাহারা দেয়, কখন আমাকে মাইরা ফালায়, মাইরা ফালানোর হুমকিও দেয়, বা মাঝে মাঝে বলে নিজেই ফ্যানের নিচে ঝুলে আমাকে ফাঁসাবে, এরকম বলে, কোন রকমই আমি বুঝি না শুনি না এরকম করে। একদিন ওই লোকটা, উনি তো কোটিপতি অনেক টাকা পয়সা ওনার, একদিন কসমেটিক আনে, এত সব কসমেটিক এনে দেয় যে মানে আমাকে লুকায় রাখতে হয় যে এত কসমেটিক যে দেখে সে ভয় পায় যাবে, ইয়া বড় শ্যাম্পুর বোতল, ইয়া বড় স্নো, মানে এমন মানে কন্ডিশনার যেগুলো আমি কোনোদিন ব্যবহারও করিনি ওগুলা সব এনে দেয় লোকটা। তো আমি বলি দেখেন এগুলা তো আমি ব্যবহার করিনি, এগুলো আপনি নিয়ে যান, দেখেন কি নেই তো ফেলছি, আচ্ছা নিয়ে রাখেন।
প্রথম দিকে ওনাকে আপনি কি হিসেবে, মানে উনি আপনাকে কি হিসেবে ডাকতো?
আপনি করে ডাকতো, আপা ডাকতো, আমিও তাকে ভাই ডাকতাম, আপনি করে ডাকতাম,
ওকে
এরকম। পরে এগুলো আমি লুকায় রাখি, যদি আমার হাজবেন্ড দেখে ফেরত দিতে চাইছে বলল দেখেন কি নেতো ফালছি, এটা ব্যবহার করেন আর জীবনও দেওয়া যাবে দেব না, তো এমন বলে তো এইগুলো লুকায় লুকায় রাখি। একদিন খাটের নিচে যায় দেখে এত সব কসমেটিক, এটা দেখে তো আমার হাজবেন্ডের মাথা একদম গরম হয়ে যায়, এতগুলা কসমেটিক কখন একটা পুরুষ একটা মেয়ে মানুষকে দেয়, এ নিয়ে তার একদম খপিয়া।
আপনার কি মনে হয় না যে আপনি যদি কসমেটিক গুলো সেই মুহূর্তে তাকে দেখাতেন, আপনার হাজবেন্ডকে দেখাতেন, আপনার মনের মানে হাজবেন্ডের মধ্যে এত প্রশ্ন আসতো না?
আসলে আমি ভয় পাইছি ওরে, ও যদি বলে যে করতে কেন দেবে বা আরো রাগ করে যেন লুকাইছে, আর ও তো আমার কাছে কন্টিনিউ থাকে না, কন্টিনিউ যদি থাকতো তাহলে আমি দেখাইতাম। এখন ও আসে মাসে একদিন, পনেরো দিনে একদিন, তো এই পনেরো দিনের মধ্যে একদিন লুকায় রাখলে দুই দিন থাকে আবার চলে যায়,
লুকায় রাখলে
এত জটিলতা তৈরি করার তো কোনো দরকার নেই, এই জন্য আমি আর ওকে বলিনি, না বললে ও দেখে আরো ডুমা। একদিনকা ও পুলিশকে খুব ভয় পেত, ওই যে যখন ডিবির লোকে ওরে নিয়ে গেল তখন থেকে ও পুলিশকে খুব ভয় পেত। হঠাৎ করে একদিন বাসার সামনে পুলিশ, ওকে ওর বোন ফোন করে বলছে তুই তাড়াতাড়ি পালা, হ্যাঁ তোরে ডলি পুলিশে এনে বাসার সামনে দাঁড়া রাখছে ধরানোর জন্য। জানলা খুলে দেখে সত্যি পুলিশ দাঁড়ানো, সত্যি কথা পুলিশ দাঁড়ানো। কিন্তু আমি জানি না যে কসম আল্লাহ যে আমি তাকে ধরায় দেব সেটা প্রশ্নই ওঠে না, আজও পর্যন্ত আমি তার কোনো ক্ষতি চাই না, আমি তাকে ধরায় দেব না, এটা দেখে তো সে তার মাথা ছেড়ে দেয়।
This track was downloaded from FusionBD.com.
তুমি আমাকে ধরায় দিবা ডলি, তুমি আমাকে সারায় আনছো, তুমি ধরায় দিবা, সে অনেক কান্নাকাটি করে। তখন ও আমি ঠিক হাতের যে জায়গা কাটছি ও ঠিক একটা ব্লেড নিয়ে ওই জায়গাটা পুঁজ দিয়ে কেটে ফেলায়, ওর হাতের ওই জায়গাটা কেটে ফেলায়। কেটে ফেলাইলে তাড়াতাড়ি করে ওরে আমি ডাক্তার কাছে নিয়ে যাই। ও চিল্লায় কান্দার, ডাক্তাররে বলে না তো ডাক্তার সেলাই করলে আমি করব না, ডলি সেলাই করবে। আমি আবার ফার্স্ট এড প্রশিক্ষণ প্রাপ্ত, পরে আমি নিজেই সেলাই করলাম ওর ওই কাটাটা, আমি নিজেই সেলাই করলাম। দেখো ডলি একটু ব্যথা পাই না, তুমি সেলাই করতেছো তো আমি একটু ব্যথা পাই না, মানে ও পাগল হয়ে গেছে, সুযোগ উন্মাদ হয়ে গেছে ও। এরকম করতে করতে ওর পাগলামি দেখে আমি আরো ভয় পেয়ে যাই। তখন ও চাইল গ্রামে নিয়ে যেতে, যখন আমি গ্রামে নিয়ে যেতে আমার তো বাপ মা কেউ নাই, ভাই নাই, তখন মাও তো অচলের মতো, অজপাড়া গায়ে সে কই মমেশিং কই কুমিল্লা চাঁদপুর, দুনিয়ার এই কিনার আর ও কিনার। আমি ওখানে যাব ওর উপর বিশ্বাস করে, ও যদি আমার কোনো একটা অঙ্গ নষ্ট করে দেয়, এরকম তো প্রায়ই হচ্ছে। এই ভয়টার কারণে আমি ওর সাথে যাইতে রাজি হই না, প্রথমও যাইতে রাজি হই, পরে যখন আশেপাশের লোকজন আমাকে এইভাবে বলে তখন আর আমি যাইতে রাজি হই না। ঠিক আছে, যাইতে রাজি হই না, তখন এক পর্যায়ে বলে যে আমি আজকে রাত্রে ঝুলে তোমাকে ফাঁসিয়ে দেব। এটা শুনে আমি ও ঘুমায় থাকে, সারা রাত তো অত্যাচার করে ঘুমায় না, তখন দিনে হঠাৎ করে একটু ঘুমাইছে, তো একটু ঘুমাইছে, পরে আমি ওর মাথায় হাতায় ঘুম লয়া দিয়ে আমি ওর পাদুটা সালাম করে আমি ঘর থেকে বেরিয়ে চলে আসি, বাচ্চা কাচ্চা সব রেখে একদম ডাইরেক্ট আমি চলে আসি আমার স্টেপ ফাদার মানে নান্দাইলে আমার বাবার বাড়িতে, এখানে চলে আসি। মাকে বলি একটা মোবাইল থেকে ফোন করে, মাকে বলি ফোনটা করি ওই লোকটার কাছেই, ওরই মোবাইল আছে আর আশেপাশে পরিচিত কারো মোবাইল নেই, ফোনটা করে বলি যে আপনি আমার মাকে বলে দেন আমি আমার বাবার বাড়িতে চলে আসছি, দেখি ওর মাথাটা একটু ঠিক হয়, যদি হয়তো হইল তারপরে আমি যাব। তখন বাবার বাড়িতে চলে আসার পর মারে বললেন বাচ্চা কাছে নিয়ে আসতে, মা তিন দিন, আমি যখন চলে আসছি বাবার বাড়িতে ও মনে হয় একটু ভয় পেয়ে গেছে যে আমি কি মরেই গেলাম নাকি, তখন তো ও ফাঁসবে। ও সাথে সাথে ভ্যাগটা নিয়ে শার্টটা নিয়ে বেরিয়ে একদম ডাইরেক্ট ও চাঁদপুরে চলে আসে, বুঝছেন? এই ওর সাথে আমার শেষ দেখা, ও চাঁদপুরে চলে আসে, চলে আসে। আমি তখন ওখানে এই লুকটা আমার জন্য একটা মোবাইল মানে প্রায় 2.5 ভরি স্বর্ণ, 3 পিস কাপড় চোপড় যা লাগে সমস্ত কিছু দিয়ে বাচ্চা কাচ্চা দিয়ে মারে পাঠায় দেয়।
কে পাঠায় দেয়?
এই লুকটা,
মানে যে ছেলের সাথে আপনার ওই পথে দেখা হয়েছে,
হ্যাঁ রাস্তা দেখা যায়, হ্যাঁ হেল্প করতো যে ওই হেল্পম্যান আমাকে এগুলা দিয়ে পাঠায়। পাঠিয়ে দেওয়ার পর আমি বলি যে আপনি এগুলো কেন পাঠিয়েছেন, দেখেন আপনি গ্রামে থাকেন, যদি থাকেন কিছুদিন থাকবেন এগুলো আপনার দরকার। তারপরে একদিন উনি গ্রামে যায় আমার দাদার সাথে, ওই যেই দাদি আমাকে লেখাপড়া করেছে ওই দাদি তখন ওনার মেয়ের বাড়িতে বেড়াইতে আসছে, দাদা একা থাকে। দাদাকে সমস্ত কথা খুললে বলার পর দাদা বলল যে ছাইরেই দে এটা রেখে কি করবি, ওই লোকটার পালায় পড়ে গেল, ওনার টাকা আছে দাদারে হয়তো কিছু টাকা দিল কি না বা কিভাবে জানি, শুধু যে উনি মিষ্টি নিছিল, আমি 1 কেজি মিষ্টি নিছিল, আমরা মিষ্টি খেয়েছিলাম, খাওয়ার পর আমার মাও রাজি, আমরা সবাই ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম। যদিও আমি জাদু টোনা বলতে কিছু বিশ্বাস করি না, তবে হ্যাঁ মিমের আব্বু এগুলা খুব বিশ্বাস করে, জাদু টোনা এগুলো ওরা খুব বিশ্বাস করে, আমি এগুলো বিশ্বাস করি না, আজও বিশ্বাস করি না আমি।
এটা ঠিক যে হেল্পম্যানের কথা আপনি বলছেন, সেই হেল্পম্যানের প্রতি আপনার ফ্যামিলির একটা দুর্বলতা চলে আসলো
তখন, যখন ওই গ্রামে এতগুলো স্বর্ণ অলংকার হয়তো এগুলো দেখি মোবাইল টোবাইল দেখি
হতে পারে। আমরা গল্পে ফিরতে চাই, তবে তার আগে একটা ছোট বিরতি নিতে চাই এবং বিরতির পরে আমরা গল্পের শেষ অংশে আসবো এবং বেশিক্ষণ থাকবে না আমাদের গল্পটা, আমরা একবারে শেষের দিকে চলে এসেছি। এই ফাঁকে আমরা একটু বলে নিই, জীবনে মানুষ যখন খুবই 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 দুঃসহ সময় কিছু পার করে এবং সেই দুঃসহ সময়ও যদি জীবনের সবচাইতে ঘোরতর শত্রু পাশে এসে একটু মানে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, ওই সময় আসলে চিরবন্ধু তাকেই মনে হয়। আপনারা শুনছেন হ্যালো 8920, কিবরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারা শুনছেন এবিসি রেডিও, আমরা জীবনের গল্প বলি এবং জীবনের গল্পে আমাদের আসলে আপনারা কতটুকু আমাদের মাথায় থাকে না যে আসলে আপনাকে এন্টারটেইন করতে হবে। জীবনের গল্প সবসময় রূঢ় এবং বাস্তব, আমরা সেই বাস্তব গল্পটাকে তুলে ধরছি। আপনি যদি এখানে আপনার জীবনের গল্প বলতে চান, নিয়মটা হচ্ছে 9115668, আবারও বলছি 9115668, এটা হচ্ছে ফোন নাম্বার, ফোন করুন, ফোন করার পর আপনার নামটি বলুন এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন এরপর বলুন আপনার কি বলার আছে, আমরা অবশ্যই মনোযোগ দিয়ে আপনার কথা শুনব এবং হাজার লাখো মানুষকে আমরা আপনার কথা শোনাব। ফেসবুকে যারা কমেন্টস করছেন, বিভিন্ন রকমের মন্তব্য লিখছেন, তাদের প্রতি শ্রদ্ধা রাখছি এবং আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ফেসবুক ঠিকানাটা হচ্ছে, এবং এখান থেকে আপনি আমাদের প্রচারিত অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে পারবেন, একই সাথে অতিথির সাথে যোগাযোগ করতে পারবেন, এবং একই সাথে আপনি চাইলে আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মন্তব্য লিখতে পারেন। আমাদের যে ঠিকানাটি বা যে ফেসবুকের যে ঠিকানাটার কথা বলছিলাম সেটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920 সংবাদের পরপরই ফিরে আসছি এই গল্পের শেষ অংশটুকু নিয়ে, আশা করছি সাথেই থাকবেন। হ্যালো 8920 চলছে, আমরা হ্যালো 8920 শেষের ঘন্টাতে চলে এসেছি। আমাদের গল্প আর খুব বেশিক্ষণ নেই, আমরা গল্প শেষ করতে চাই, তবে শেষ করবার আগে আরেকবার মনে করিয়ে দিচ্ছি 9115668911566 হচ্ছে নাম্বার যেখানে ফোন করে আপনি আপনার মনের কথা বলতে পারেন। অবশ্যই প্রথমে নাম বলতে হবে, তারপর সেল নাম্বারটি স্পষ্ট করে বলতে হবে, এবং আপনার যা বলার আছে আপনি বলতে পারেন, আজকের অতিথি নিয়েও আপনি বলতে পারেন, এবং একই সাথে আপনি যদি গল্প বলতে চান, আপনার জীবনের যে কোনো গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন, এখানে অতিথি হয়ে আসতে পারেন। ফেসবুক পেজটি হচ্ছে যেখানে আপনারা অনেকেই কমেন্টস করছেন, সবাইকে ধন্যবাদ। ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920। ডলি, যেটা বলছিলাম যে আপনি আপনি বলছেন হেল্পম্যান, বা আপনি নামটা বলতে চাচ্ছেন না হয়তো, ঠিক আছে নামটা আমি দরকার নেই, সেটা হচ্ছে যে এমন ভাবে সাহায্য করা শুরু করলো যে আপনার ফ্যামিলির কাছেও তার একটা,
হ্যাঁ অভাবের সংসার, তো মানে এত ভাবে সে সাহায্য করলো যে তার প্রতি আমরা দুর্বল হয়ে গেলাম। আর সত্যি কথা যে মানুষের জ্ঞান বুদ্ধি হয় কত বছর বয়সে আমি জানি না, আমার জ্ঞানটা হয়তো 25-এর পর হয়েছে, তখন আমার বয়স 18-19-20 এরকম। তো আমি বুঝতাম না যে এরে ছেড়ে দিলে আমার কি হবে। আসলে সত্যি কথা যে ওই যে বললাম যে ওকে মনে রাখার মতো কোনো স্মৃতি আমার মাঝে ছিল না, এককালীন তাকায় দেখি সমস্ত স্মৃতি চলে গেল। আমি ওকে এতটুকু স্যাক্রিফাইস করলাম, আমার জীবনে যদি কোনো ভুল থেকেই থাকতো সেটা সে সংশোধন করত। যেমন বর্তমানে আমার যে সংসার, উনি আমার সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে আমাকে সুযোগ দিয়ে তারপরেই আমাকে ঘুরে নিয়েছে।
আচ্ছা, ওই প্রসঙ্গে আমি আসতে চাই, তবে তার আগে হেল্পম্যানের প্রসঙ্গে আমরা আসতে,
তারপরে উনি আমাকে সেই সুযোগ দেয়নি, আমি সবার কথা মতো সত্যি সত্যি তাকে ডিভোর্স দিয়ে দিলাম। ওরা যে যা বুঝাইল বা ওনার পালায় পড়ে আমি সত্যি তাকে ডিভোর্স দিলাম।
মনিরকে আপনি ডিভোর্স দিলেন সবার কথা মতো, এবং এই যে হেল্পম্যানের কথা বলছেন সেও আপনাকে বুঝিয়েছে ডিভোর্স?
সেও তো অবশ্যই বুঝিয়েছে, সে বলছে যে মানে সে চলে দেন। ও এর ভিতরে আমি খবর পাইলাম যে সে নাকি বিয়ে করবে, এটা শুনে আরো আমার কষ্ট লাগলো, তখন আমি তারে ছেড়ে দিই। তো এটা আমার ভুল ছিল, আমার মনে করি জীবনের সবচেয়ে বড় ভুল আমি যেটা করছি সেটা ওকে ছেড়ে দিই। আমি কেন তাকে ছেড়ে দিলাম, দুইটা বাচ্চার বাবা যেহেতু আমি তাকে বিয়ে করছিলাম ছেড়ে দেওয়ার জন্য না, তারপরে ছেড়ে দিলাম।
আর ছেড়েই যদি দেবেন তাহলে এত বড় বড় স্যাক্রিফাইস কেন করলেন? আমাদের শ্রোতারা অনেক প্রশ্ন করেছে এই ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে যে যে হাজবেন্ডের মনে ধরনের দুর্বিষন্ধি থাকতেই পারে যে অন্য একটা মেয়ের সাথে সে শারীরিক সম্পর্ক করবে, কিংবা সেটা কখনো কখনো আপনি হাজবেন্ডের হয়ে ম্যানেজ করেছেন, আপনি যেটা বললেন আপনার গল্পে, এত বড় বড় স্যাক্রিফাইস যখন আপনি করেন, এটা এক ধরনের বোকামো বলা যেতে পারে। আপনি যখন এই ধরনের সুযোগ আপনি আপনার হাজবেন্ডকে করে দিচ্ছেন বা একটা ব্যাপার হচ্ছে, তারপরেও কেন আপনি?
তারপরে সবচেয়ে বড় কথা কি জানেন, যখন আমি ওকে ছেড়ে দিই তখন কিন্তু ও খুব খারাপ মানুষ না, মোটামুটি একটা সাইজে চলে আসছে, একটু টাকা পয়সা কামাই করতে শিখছে, একটু সংসার চিনতে শিখছে, তখনই আমি ওকে ছেড়ে দিলাম। এটা আমার সবচেয়ে বড় ভুল, আর বলতে পারেন যে এটা আমি বড় একটা পাপ করছি। তো ওর কাছে আমার ক্ষমা চাইয়া হয়ে ওঠা না, কারণ ও যদি আমাকে ফোন দেয়, দুই তিন বছর আগেও ফোন দিত, ফোন দিলে ওর কথাগুলো থাকে এরকম, হাই ডার্লিং কেমন আছো, বাহ কি খেয়েছো আজকে, আমি ইলিশ মাছ, গরুর মাংস, খাসির মাংস, বিভিন্ন রকম ভালো ভালো খাবার খাইছি, এই সেই এগুলো বলে মানে হামতাম করে সে তার সময় পেরে, তার ভিতরে কোনো আবেগ অনুভূতি এগুলো নাই। যখন আমি আবেগ দিয়ে কোনো কথা বলতে যাই তখনই সে হয়তো তার ফোনে একটা ফোন চলে আসে, তা না হয়তো তো সে
শোনে না,
তখন এই 3 মাস 10 দিন আমি গ্রামের বাড়িতেই থাকি। 3 মাস ঠিক 10 দিন পর উনি হাদিস অনুযায়ী উনি আমাকে নিয়ে আসে একটা বাসা ভাড়া করি। ওখানে এসে দেখি আমার এমন কোন ফার্নিচার বা এমন কোন জিনিস নাই যেটা আমার প্রয়োজন নাই,
হেল্পম্যান,
হ্যাঁ হেল্পম্যান, আমি যেখানে বটিটা রাখার প্রয়োজন ঠিক হাত দিয়ে ওখানেই আমি বটিটা পাই, যেখানে আমার বসার একটা মুড়ার প্রয়োজন রান্না করে গেলে ওখানেই আমি পাই, মানে সোজা কথা আমার কাছে প্রথমে এই সংসারটা ঢুকে মনে হলো যে এটা আমার 10-15 বছর আগের সংসার, এমন মনে করে আমি চললাম। কিন্তু ওনার সাথে আমার বিয়ে হয় নাই। উনি মাঝে মাঝে দুপুরে আসতো, এসে মানে কিছুক্ষণ থেকে চলে যেত আমার ছেলেটা সাথেই, কারণ ছেলেটা বুকের দুধ খায়, মেয়েটা আমার মার কাছে,
ছেলে এবং মেয়ে একই সাথে, না মেয়েটা আমার কাছে,
মেয়েটা আমার কাছে, ছেলেটা আমার কাছে।
ওকে,
ছেলেটা নিয়ে আমি সারাদিন বাসায় থাকি, মাকে আলাদা একটা বাসা করে দেয় আর মিমরে মার কাছে রাখে। মিম তো একটু বড়, 4-5 বছর বয়স বলছে, থাক মিমরে মার কাছেই রাখো। তো ওভাবে থাকতে থাকি, ঠিক একদিন 10-15 দিন মানে 4-5 দিন থাকার পর একদিন উনি একটা কাজে নিয়ে এসে বিয়ে করে।
এই মাঝখানে কি ওনার সাথে আপনার কোনো অনৈতিক সম্পর্ক?
না, অনৈতিক সম্পর্ক উনি করেনি। উনি মোটামুটি খুব ইয়া মানুষ, ধার্মিকের মতো চলাফেরা করত। ওনার মা কয়েকবার হজ করে আসছে, ওনার বাবা নাই, মোটামুটি খুব কথায় বার্তায় খুব ভালো, ঢাকা জগন্নাথ থেকে মাস্টার্স কমপ্লিট এরকম। তো হঠাৎ এর ভিতরে একটা কাজে ডেকে এনে বিয়ে করে। বিয়ের ঠিক 15 দিন পর আমি একদিন শুনতে পাই, বারান্দায় কাপড় লাড়তে গেছি, তখন ওরে আর আমার একসাথে এক লোক দেখে দেখে জিজ্ঞেস করলো, এই লোকটা কে? বললাম আমার হাজবেন্ড। ওর তো বউ আছে, কোথায় আছে? অমুক জায়গায়। আমি গেলাম ওখানে।
আপনি জানতেন না ওনার সম্পর্কে বিয়ে করার আগে?
আমি বলছি, আপনি কি বিয়ে করছেন? কারণ আমি কোনোদিন বিয়ে করি নাই, কারণ যে এত বয়স হয়েছে আপনার, মোটামুটি আমার চেয়ে বয়সটা বেশি, বয়স হয়েছে, বিয়ে করার নাই। আমি বিদেশ চলে গেছিলাম, ওখান থেকে আসতে এখন বাবা মা মেয়ে দেখছি, আমি একা একা বিয়েটা করলাম, পরে আস্তে আস্তে আমার বাবা মাকে জানাবো। আচ্ছা, ভালো কথা। তখন আমি ঠিক ওখানে গেলাম, যায় দেখলাম যে খুব সুন্দরী একটা মেয়ে, সালোয়ার কামিজ পরা, একদম মাথার চুলটুল ঢাকা, এত স্মার্ট, এত সুন্দর একটা মেয়ে ওর ঘরে। ওটা দেখে আমি জানি যে আমি নিচে নামতেছি, তারপর আর বলতে পারি না। 3 দিন পর দেখলাম যে আমি আইসি মেডিকেল ভর্তি আছি। তখন আমি আর মানতে পারি না যে তার এত সুন্দর বউ। সে বারবার বলতেছে আমার ওই ওয়াইফটার দুইটাই বাল্ব নষ্ট, কিন্তু আমি কোন রকমই বিশ্বাস করি না যে না, আপনি আমার সাথে প্রতারণা করছেন, আমি বিশ্বাস করি না। আমার সবচেয়ে আগে থেকে আমি মানতে পারি না আপনাকে, কারণ এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা কষ্টের জিনিস যে আমি এটা কি করতেছি। যখনই আমি ও আমার কাছে আসে, তারপর চলে যাওয়ার পর আমি ভাবি আমি এটা কি করলাম, আমার তো এটা সম্পূর্ণ পাপ বা ভুল। আবার বলি ওর সাথে তো আমার বিয়ে হয়েছে, কেন হলো বিয়ে? তখন আমার বিবেক আস্তে আস্তে নাড়া দেয়, ঠিক আছে, 3 মাস পর আমার বিবেক নাড়া দেয়, আমি বুঝতে পারি যে আমি ভুল করছি। আগে আমি বলি না, বুঝি নাই যে আমি ভুল করছি, হঠাৎ করে আমি বুঝতে পারি যে আমার ভুল হয়েছে। কেন বুঝতে পারি, কিভাবে বুঝতে পারি তাও আমি জানি না। হঠাৎ করে পরে ও বলল বাল্ব দুটা নষ্ট, কিন্তু আমি বিশ্বাস করি না। তারপরে আমি বললাম যে আমি আর সংসার করব না, কি করবেন? আমি চলে যাব। কোথায়? মার বাসায়। মার বাসায় চলে আসছি, ও আমার সাথে পিছনে করে সমস্ত ফার্নিচার গুলা পাঠিয়ে দিছে, বলতেছে দেখেন এগুলা তো আমি আপনার জন্য কিনছি, আমি এগুলা দিয়ে কি করব। ঠিক আছে, আপনি সংসার করবেন না এগুলা নিয়ে। সে আমাকে লাইফ থেকে প্রথম থেকে শুরু করে এবং বিয়ের পরও আপনি করে বলতো, কখনো সে তুমি বলে নাই, তুই বলে নাই। পরে সে আমাকে বলল যে এগুলো আপনার, তখন দিছে, আমি এগুলো নিয়ে বসবাস করতেছি, আর এদিক দিয়ে মনিরেরে ফোন দিই যে তুমি আমার কাছে চলে আসো। এর ভিতরে শুনি কি যে সে বিয়ে করছে, মনিরও বিয়ে করে ফেলছে। 3 মাসের ভিতরে সে বিয়ে করে ফেলছে। সে বিয়ে করছে আমি ডিভোর্স দেওয়ার আগেই মনে হয় আর কি, না পরে, আমিও সঠিকটা জানি না। তখন আমি বললাম যে তুমি আসো, তখন ও বললো কি তুমি আসো। তা আমি বললাম দেখো তুমি আইসা আমাকে নিয়ে যাও, যেহেতু দুষ্টা আমি করছি, ওখানে আমি ইচ্ছা করে যাইতে পারি না, তুমি আইসা আমাকে নিয়ে যাও, আমি যাব। কিন্তু ও কখন আসলো না। একটা দেবর দেখতে আসছে মিমেরে, তো বলল কি আপা মিমেরে দেখতে চাইছে, আমাকে নিয়ে যান। আপার বাসার কথা বলে মিমকে নিয়ে গেল চাঁদপুরে। ও যে সে বলল যে 1 মাস ও চাঁদপুরে ছিল, একটা জামা পরাই ওরে চাঁদপুরে নিয়ে গেল। ওখানে গিয়ে দেখে ওর বউ এবং বউর পেটে বাচ্চা। হ্যাঁ, তখন আমি ওকে ফোন দিয়ে আসতে আর আসে না। তখন তো আমার এই কুলো হারাইলাম, ওকুলো হারাইলাম, আবার গার্মেন্টসে চাকরি নিলাম। চাকরি নেওয়ার পর চাকরি করতে থাকি করতে থাকি, তখন ওই যে হেল্পম্যান আবার আমার পিছে পিছে ঘুরে। তখন আমি আমার দুইটা বান্ধবীর আমার গল্পটা বলি, বলার পর বান্ধবী বলে যে দেখ এখন তো তুই এই কুলো হারাইছিস, ওই কুলো, এই বয়সে, জোয়ান বয়সে তুই একা থাকতে চাইলেও সমাজ তোকে থাকতে দেবে না, তার চেয়ে থাক না এই লোকটার কাছেই থাক, যে আমি তো এই লোকটার সাথে সম্পর্ক করতে পারতেছি না, যেভাবেই পারুস থাক, মানুষ বিষ খায় না, ওভাবেই থাক না। তখন কি করলাম, আমি আবার ওনার কাছে চলে গেলাম। চলে যাওয়ার পর উনি আমাকে জায়গা কিনে বাড়ি করে দেবে, এরকম প্ল্যান নিল। আমি কোনোদিন ওনাকে বলিনি আমাকে দাও। উনি আমাকে বিয়ের আগে 4 লাখ টাকা ব্যাংকে দিছে, হেল্পম্যান
4 লাখ টাকা,
4 লাখ টাকা ব্যাংকে দিছে। এটা সেই 2200 নেই
4 লাখ টাকা
না। আবার এক মাস পরে বলছে কি টাকাটা লাগবে দিয়ে দাও, আমি দিয়ে দিছি। আমি কখনো বলি না টাকাটা দিছো আবার নেব কেন। এই নিয়ে আমার মা বাবা সবাই বলছে তুই বোকা, তুই ব্যাক কর, সারা জীবন এমনই থাকবি, তুই টাকাটা দেবি কেন, তারে তোরে যেটা দিছে সেটা দিবি কেন। আমি কই না, ও আমাকে দিছে, উনি যদি চায় আমি তাকে দিয়ে দেবো, আমার তো টাকার প্রয়োজন নাই। আমি তখন যেটা বলতাম, পরে এরকম করে টাকাটা আমি ফেরত দিয়ে দিছি। তো আমার সততা দেখে হেসে মুগ্ধ হয়ে আমাকে একটা বাড়ি করে দেয় এক জায়গায় গ্রামে, আমাদের গ্রামে একটা বাড়ি করে দেয়। বাড়ি করার পর 2 বার গেছে, 3 বারের মাথায় ও আর যায় না, প্রায় 1 মাস হয়ে গেছে যায় না। কিরে যায় না যায় না? তখন একদিন আমি ঢাকা আসি, ঢাকা আসার পর সে বলছে দেখো তুমি ঢাকা আইসো না। তখন আমি ওর উপর জিদ করে আমি ঢাকা আসছি, কেন আসবো না কেন, তুমি 1 মাস যাও না সেটা কেমন কথা, আমি চলি কি করে, আমি যাব, তুমি আইসো না, তারপর আমি আসছি। এটাই ছিল আমার জীবনের এখানে আরেকটা ভুল, কেন তার কথা ওভারটেক করে আমি ঢাকা আসলাম। আসার পর মন্টু করে মানে এক লোকের সাথে দেখা হয়েছে, সেই লোকটা বলল কি যে তুই ইয়া কি ব্যাপার, তোমার সাথে জাহাঙ্গীরের বিয়ে হয়েছে, তুমি আবার ঢাকা কেন? আমি বললাম যে তা হয়েছে তো কি হয়েছে, আমি ও রেনিতেই আসছি। এইটা ওই লোকটা গিয়ে তার সমস্ত পরিবারদের বলে দিল, বলে দেওয়ার সাথে সাথে ও আমাকে এদিক দিয়ে মার্কেট করে দেয়, ওদিক দিয়ে আমার নামে ডিভোর্স লেখে, আমি আর জানি না। পরে ও আমাকে প্রায় 20-30 হাজার টাকার মার্কেট করে দিয়ে বাড়িতে পাঠাইছে। এক পর্যায়ে ও যাবে এক সপ্তাহে, ওই সপ্তাহে ঠিক ওই টাইমেই পিয়ন গেছে আমার বাড়িতে। যাওয়ার সাথে সাথে দেখলাম কি পিয়ন আমাকে অনেক বুঝালো, দেখে মনে হয় শিক্ষিত আপনি বুঝবেন, কষ্ট পায় না। অনেক বুঝানোর পর দেখলাম যে এটা ডিভোর্স লেটার। আমি তখন মানে আমার স্ট্রোক করলাম, তখন মিমের মাস্টার আমাকে মেডিকেল নিয়ে গেল, ওখানে 2 দিন থাকার পর ভালো করে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আমি এটাকে কষ্ট মনে করলাম না, শুধু খালি ধুন ধরে বসে থেকে একটাই ভাবতাম যে কষ্ট দিলে কষ্ট পাওয়া যায়। এটা মানুষ বলতো এটা মনে হয় সত্যি। আরেকটা জিনিস যে অন্যের জন্য কুয়া কুদলে সেই কুয়াতে নিজে পড়তে হয়, এটাও আজ আমার জীবনে সত্যি। এগুলা সমস্ত কথাগুলো ভাবে চিন্তা ভাবলাম যে আমি যখন ওকে কষ্ট দিছি নিশ্চয়ই এটা আমার জীবনের একটা কষ্ট।
মানে আপনি মনিরকে ডিভোর্স দিয়েছেন, সুতরাং ও আপনাকে,
ও আমাকে ডিভোর্স দিছে, এটা মনে হয় আল্লাহর একটা ক্যাপাসিটি। ও তো আমার প্রথম স্বামী, বেহেস্তি স্বামী, আমি কেন ওকে ডিভোর্স দিতে গেলাম? ও অন্যায় করছিল করছিল, আমি তো সব মাইনেই নিছিলাম, যতই কষ্ট হইত তো মাইনে নিছিলাম। মাইনে নিলেও মনে করেন যে আমার স্মৃতি বলতে কিছু ছিল না, যার জন্য ওকে ছাড়তে আমার দ্বিধাবোধ হয়নি। আমি যখন তাকায় দেখলাম যে ওরে নিয়ে আমার রোমান্টিক কোনো মুহূর্ত নাই,
ভালোবাসার কোনো জায়গা নেই,
জায়গা নেই, সমস্ত জায়গাটাই কষ্টের, কোনোদিন ঘুরতে নিয়ে যাওয়া এরকম, হ্যাঁ এরকমই মনে করলাম। ছেলে মেয়ে তো আমার সাথেই আছে, এই ভেবে ওকে ডিভোর্স দেওয়ার পর আমি ভাবলাম এরকমই হল। তখন আমরা আমি আবার একটু সুস্থ হয়ে ঢাকাতে এসে চাকরি নিলাম। চাকরি নিয়ে আসা যাওয়ার পথে এক মোটা মহিলার সাথে আমার দেখা হয় রাস্তায়। এই মহিলাটা আমাকে দেখে বলল, বাবা রে তোমাকে দেখলে খুব অসহায় মনে হচ্ছে। তা আমি বললাম না আমি অসহায় না, ঠিক আছে। কয় আমার বাসায় যাবা? আমাকে আপনার বাসা কোথায়? কয় এই তো এখানে। তো দেখলাম আমার বাসার পাশেই তার বাসা, গেলাম। যাওয়ার পর দেখি মহিলার বাসা, মহিলা একা, তার একটা ছোট্ট মেয়ে, আন্টি পরিচয় করায় দিতে একদম আইসা কুলে এসে বসলো, আর একটা ছেলে বড়, সে আমাকে আম্মা বলে ডাকলো। তখন দেখলাম এই পরিবারের লোকজন আমাকে খুব আদর করে, ভাবি ওরে ভাবি ডাকি মহিলারে, লোকটা ছেলেটা আমার আম্মা ডাকে, মেয়েটা আন্টি ডাকে। এভাবেই চলতে থাকি, ওদের বাসায় এসে কষ্টের কথাগুলো বলি, খুব দুঃখ লাগলে ওই বাসায় আসি, একটু টিভি টুবি দেখি, গল্প শুনি, গান গায় শুনি, ওভাবেই আমার দিন কাটতে থাকে। হঠাৎ করে একদিন এই মহিলাটা আমাকে নিয়ে যায়, কয় ঘুরতে যাবি, এই বলে একদিন নিয়ে যায় আমাকে এক জায়গায়। তো নিয়ে যাওয়ার পর ওখানে যখন যাই, যাওয়ার পর ওখানে 4-5টা লোক বসা ছিল, মহিলাটা একটা বোতল বের করে দিল তার কোমর থেকে। মহিলাটা না হলো 150 কেজি ওজন হবে, এত মোটা মহিলাটা। তো একটা বোতল বের করে দিল, ভাবি এটা কিসের বোতল? ক এটা একটা জুস। আমাকে এটা আবার কেমন জুস, কোমরে করে আনতে হয়? ক এটা তুই বুঝবি না। তো এই বোতলটা ওদের কাছে দিয়ে চলে আসলো। পিছন থেকে ভাবিরে না হলো 20টা ফোন আসছে যে এই মেয়েটাকে আমাদের চাই, এটা কত টাকা লাগবে কি, এক একজন এক এক রকম মন্তব্য করতেছে ভাবি আমার কথা। তো ভাবি বারবার একটা কথাই বলতেছে, ও ওরকম না, তোমরা যা ভাবছো ও তা না, ভাবি একটা কথাই বলতেছে। এরকম বলতে 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 হঠাৎ করে দেখলাম ভাবি আমাকে এক পর্যায়ে 3-4 দিন পর বুঝাইতে লাগলো যে কি করবি, এভাবে কি জীবনটা চলবো? দেখ না, একটা বন্ধু বান্ধব জোগাড় করা যায় নাকি? আমাকে ভাবি বন্ধু হলে কি হয়, আমি সত্যি আদু জানি না বন্ধু হলে কি হয়। পরে আমি বললাম বন্ধু হলে কি হয়, কই তোর কষ্টের কথাগুলো বলবি, অনেক সময় দেখা যাচ্ছে তুই আমার কাছে যেমন আইসা বসোস এরকম বসবি কথা বলবি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তবে একজনের সাথে আমি কথা বলতেই পারি। তখন ভাবি একজন লোকের নাম্বার দিল, তার সাথে দুই চার দিন কথা বলার পর একদিন বিকেলবেলা আমার অফিস ছুটি হয়েছে, আমি আসতেছি, তখন ওই লোকটা বলতেছে তুমি কোথায়? আমি কে, আমি আপনার দোকানের সামনে দিয়ে অমুক জায়গায় বাসায় যাচ্ছি। আরে তাহলে আসো না দোকানে। তো দোকানে গেলাম, যাওয়ার পর উনি আমাকে চা বিস্কিট খাইতে দিলেন, আমি একদম মাথা নিচু করে বসেছিলাম, হঠাৎ করে দরজায় এসে একটা লোক দাঁড়ায়। তখন ওই লোকটা বলতেছে কি ব্যাপার, মোল্লা মানুষ আবার এই সমস্ত জায়গায় কেন? তখন আমি বললাম যে কি মোল্লাটা কি, আবার মনে হয় হুজুর টাইপের কেউ আসছে। তা আমি মাথা নিচা করেই বসেছিলাম, লোকটাকে আমি চেহারাও দেখিনি। এক পর্যায়ে বারবার লোকটা খালি দেখতেছি যে ঘোরাঘুরি করতেছে, শুধু লুঙ্গিটা দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। পরে ওই লোকটা কি করলো, একদিন ওই লোকটা যখন, ওই যে বন্ধুটা যখন ওদিক গেল, তখন ওই লোকটা একটা চিরকুট আমার হাতে দিয়ে বলল কি আপনি খুব খুব যেভাবে পারেন আপনি আমাকে ফোন দেবেন, আপনার সাথে আমার প্রচন্ড কথা আছে, আপনার খুব বিপদ। এ কথা বললেই আমি তখন এখান থেকে বের হয়ে লোকটাকে ফোন দিই, চা খেয়ে তো বের হয়ে গেলাম, তখন লোকটাকে ফোন দিই। ফোন দেওয়ার পর লোকটা বলল আপনার সাথে আমার খুব কথা আছে, আমি দেখা করব। আমি বলছি কালকে আমার অফিসের সামনে আসেন। ঠিক কালকে আমার অফিসে জয়টা ছুটি হলো, লোকটা ওই অফিসের সামনে তখনই গেল। ওখানকার বর্তমানে মানে এক ওই ঘটনাকালীন যখন আমি চাকরি করি তখন আমার 10,000 টাকা বেতন, মোটামুটি আমি ভালোই আমার ছেলে মেয়েদের নিয়ে খুব চলতে পারতেছি ভালো। পরে এই লোকটা কি করলো, বলল যে দেখেন আপনি যার সাথে কথা বলতেছেন এই লোক এরা খুব ভালো মানুষ না, এরা আপনাকে একজনের কথা বলে বন্ধুত্ব করবে, তারপরে ওদের এক এক করে বন্ধু সার্কেলের এমন কোন লোক নাই যে আপনাকে ইউজ করবে না, তখন আপনি অন্য পর্যায়ে চলে যাবেন, দেখবেন যে দুই তিন মাস পরে বা দেড় মাস পরে একে আপনি মানে এরা আপনাকে আউট করে দিয়েছে, তখন ওরা চিনবেই না আপনাকে। তখন আমি বললাম এটা আবার কেমন জগৎ, আমি তো কখনো ভাই এরকম জিনিস দেখি নাই। কয় হ্যাঁ এটাই এটাই জীবন, এটাই জগৎ, আপনি হয়তো জানেন না। তা আমাকে আচ্ছা ঠিক আছে, আমি মোবাইলের সিমটাই পাল্টাই ফেলব। তো এই লোকটা বলল যে ঠিক আছে আমি আপনাকে একটা সিম কিনে দেব, আপনি ইচ্ছা করলে ভাইয়ের মতো করে আমার সাথে কথা বলতে পারেন, কোনো বন্ধুর মতো না। তখন আমি তাকে ভাই ডাকি, সে আমাকে একটা মোবাইলের সিম কিনে দেয়, এই সিমটা আমি পাল্টালাই। ওই সাইড থেকে আমার সমস্ত যোগাযোগ সব দিক থেকে বন্ধ, শুধু উনি আমাকে ফোন দেয়, আর মাঝে মাঝে খুব রাতে যখন ছুটি হয় তখন আমাকে আইসা বাসায় দিয়ে তারপর উনি বাসায় চলে যায়। এমন করেই আমি চলতে থাকি প্রায় দুই আড়াই বছর। পর উনি যখন কোন ফ্যাক্টরিতে, আমি দুই মাস তিন মাস ছয় মাস এর উপরে চাকরি করতে পারি না।
কেন?
এটা হয়তো আমার সৌন্দর্যই কি আকর্ষণ করে তাদের নাকি আমি জানি না, বিভিন্ন রকমের অফার আসে, হয় কোনো বস, না হয় কলিগ, না হয়তো আমার উপরের লেভেলের কেউ, মানে আসতেই থাকে। হ্যাঁ হ্যাঁ, খুব খারাপ ধরনের অফার আসে, এগুলা শুনতেও আমার ভালো লাগে না। আর হাইটে গেলে দেখা যায় হয়তো চিমটি মারে, মানে খুব অন্যরকম ভাবে আচরণ করে, এটা আমার পছন্দ না, তখন আসতে চাকরি ছেড়ে দিই, আর একটাতে নেই, আবার দুই তিন মাস যাওয়ার পর সেই একই রকম হয়ে যায়। এভাবে চলতে চলতে যখন দেখি কোথাও চাকরি হয় না, তখন আমি ওনাকে বলি দেখেন এককালীন আর কোথাও চাকরি হয় না আমার, সব ফ্যাক্টরিতে চাকরি শেষ, এখন যে সমস্ত কোম্পানির কাজ আমি জানি না ওগুলাতে তো যায় লাভ নেই, চাকরি হয় না। তখন আমি একদিন খুব কান্না করতেছি, প্রায় মাসখানিক আমার চাকরি নাই, ডায়েরির পাতায় পাতায় লিখতেছি খোদাগো তুমি আমার বাচ্চাদের রিজেক্ট দান করো, তুমি তো জানো যে আমি যদি চাকরি না করি আমার ছেলেমেয়েরা না খায় থাকবে, তুমি প্লিজ দয়া করে আমার বাচ্চাদের রিজেক্ট দান করো, এরকম রিজেক্ট দান করো বলতে 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 আর চাকরি হচ্ছে না। পরে একদিন এক বাইং এ চাকরি দেবে এক লোক, প্রথমত আমাকে দেখে নিয়ে গেছে 8,000 টাকা বেতনে, ওখানে আমাকে দেখার পর বলছে 12,000 টাকা বেতন, তারপর বলল কি যে বোরকাটা খুলে বসেন বস ইন্টারভিউ নেবে, গরম লাগতেছে তো বোরকাটা খুলে বসেন, বোরকা খোলার পর বলল কি 20,000 টাকা বেতন। আমার ভিতরে অন্যরকম একটা এসে গেল, কিরে আমি প্রথমত 8,000, তারপর আমার চেহারা দেখে 10,000, এখন আবার 20,000 টাকা বেতন, কি এমন কাজ আমি জানি যে আমাকে 20,000 টাকা বেতন দেবে, আমি তো 20,000 টাকার যোগ্যতা নাই আমার মাঝে। তখন আমি ওই চাকরিটা আর করি না, না করে ওকে বলি যে দেখেন এরকম এরকম, যত জায়গায় ইন্টারভিউ দিতে যাই তত জায়গায় চেহারা দেখে মূল্য বেড়ে যায়, এরকম হয়। তখন আমি কি করব মানে কোনো কুল কিনারা না পেয়ে আমি আমার ভাই যে যিনি ভাই ডাকি ওনাকে সব বলি। বলার পর বলল যে আমি তোমাকে একটা জিনিস দিতে, তুই করে বলতো তখন, আমি তোকে একটা জিনিস দিতে চাই, দিতে পারি যদি তুই মনে করস আর কি। সেটা হয়েছে আমি তোকে সংসার দিতে পারবো না, স্বামী দিতে পারবো না, সন্তানও দিতে পারবো না, জাস্ট আমি তোর মাথার উপর একটা ছায়া দিতে পারবো, তুই কি নিবি? তখন আমি মনে মনে ভাবলাম, মাকেও বললাম না, মনে মনে ভাবলাম যে ছায়া দিতে পারবে কি করব। ও এককালীন আমি খুব হাসতাম, আমার এটা ছিল খুব ইয়া যে আমি এত জোরে হাসি দিতাম যে আশেপাশের লোকের ঘুম ভেঙে যেত, এত জোরে আমি হাসি দিতাম। এর জন্য আমাকে অনেকে ভাড়া থেকে বঞ্চিত করছে যে এই ভাড়াটি মেয়েটা বেশি হাসে, এটাকে ভাড়া দেওয়া যাবে না, এরকম প্রায় বাসাতে এরকমও হয়েছে। তারপরে আবার আরো হয়েছে যে জুয়ান মেয়ে নিয়ে খালা বেসেলার ভাড়া দেব না, আবার ছেলেদের আড্ডা হয় কিনা, এমনও রাত গেছে মানে বাড়িওয়ালা সারা রাত আমার ঘর দুয়ারে পাহারা দিত, দেখতো না আসলে আমি ভালো মানুষ, এরকম করেও গেছে আমার দিন। এগুলা সব দিক কল্পনা করে, সব দিক যাচাই বাছাই করে, তারপরে চাকরির এনার্জিটাও আমি ফুরাই ফেলছি, সব দিক চিন্তা ভাবনা করে যখন দেখলাম যে আমি আর পারতেছি না, আমি ক্লান্ত হয়ে গেছি, বুড় হয়ে গেছি, জীবনের বার আর আমি বইতে পারতেছি না, তখন আমি ওনাকে বললাম যে ঠিক আছে আমি রাজি।
রাজি মানে উনি আপনাকে কি বলল?
উনি আমাকে বিয়ে করবে, ঠিক আছে বিয়ে করবে,
বিয়ে করবে কিন্তু কোনো সংসার দেবে না, কোনো বাচ্চা কাচ্চা হবে না, এক ধরনের সার্টিফিকেট থাকার
যাতে করে আমার উপরে এই কাকচিলগুলো না উড়ে, ওবা বেশি আমাকে দেবে। তখন খালার কাছে থাকি, সে আমাকে ১,০০,০০০ টাকা কাবিন দিয়ে বিয়ে করে। বিয়ে করার পর সবাইকে জানায় যে বিয়ে হয়েছে।
আপনি জানান কিন্তু সে কাউকে জানায়নি?
না, তার ফ্যামিলির কেউ আজও পর্যন্ত জানে না, আর আমি জানতে দেই না।
উনি এক্সিস্টিং আপনার বর?
হ্যাঁ, বর্তমানে আমি ওনার সংসার করতেছি।
ওনার ফ্যামিলি জানে না এবং এটা আপনি জানেন?
না,
ওনার ফ্যামিলি জানে না, এটা আপনি মেনে নিয়েছেন?
আমি মেনে নিয়েছি, মানে কি আমি নিজেই বলছি যে তুমি জানাতে যেও না, আমি তো একটা মেয়ে, অন্য একটা মেয়ে, তার এত বছরের সংসার, তারই প্রায় ২০-২৫ বছরের সংসার, তো তোমার ২৫ বছরের সংসার, ২৫ বছর জীবনে একটা ওয়াইফের যে স্বপ্ন থাকে, সাধনা থাকে, হয়তো আমাকে নেওয়ার পর সেই স্বপ্নগুলা তার ভেঙে যাবে, আমার মতো স্মৃতি হারায় ফেলবে সেও, তখন তোমার মরার পর সে কি নিয়ে বাঁচবে? হ্যাঁ, অতএব তার স্মৃতিগুলা যেন না হারায়।
আপনাকে আমার এই পর্যায়ে বেশ কয়েকটা প্রশ্ন আছে। এক প্রশ্ন নম্বর হচ্ছে যেটা যে আপনি জানেন যে এটা যদি সে জানে তার ওয়াইফ কোন না কোনো ভাবে, তাহলে তার এত বছরের সংসার ভেঙে তছনছ হয়ে যাবে, এটা জানার পরেও আপনি এটা কেন করেছেন? কেন শুধুমাত্র আপনার সন্তানের দিকে তাকিয়ে?
শুধুমাত্র ওই যে আমার উপর যেন কাকচিল না ওঠে, এক, দ্বিতীয়ত আমার এক প্লেট ভাতের মূল্য তখন খুব বেশি, আমি চাকরি পাচ্ছি না, আমি আমার ছেলে মেয়েদের মাস শেষ হয়ে যাচ্ছে, আমি টাকা দেব কোত্থেকে? আমার শুধু আমার ছেলে মেয়ে যে তা না, আমার মা এবং আমার বাবা, তাদেরও তো কোনো ছেলে মেয়ে নাই, তারাও তো কাজকাম করতে পারে না, কি কাজ করবে? বয়স হয়েছে আমার বাবার, মা মেয়ে মহিলা মানুষ, এখন আর ওই কাজও পারে না বা করাও সম্ভব না, যার জন্য এই চারটা মানুষের মানে ভাত জোগাড় করতে গিয়া আমার জীবনের এই পরিস্থিতিতে
এখন আপনি এই জায়গাটায় আছেন।
এই জায়গাটায়
আমার আরেকটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আপনি কি কখনো ফ্যামিলির মুখোমুখি হয়েছিলেন?
হ্যাঁ, আমি যখন বিয়ে হয় নাই তখন আমি ওনাদের বাড়ি যাওয়া আসা করতাম, আমি তখন তাকে ভাই ডাকতাম, যাওয়া আসা করতাম, চলাফেরা করতাম, এইভাবে মুখোমুখি হয়েছি। একদিন উনি আমাকে প্রশ্ন করছিল যে তুই কি এরকম, এটা কি সত্যি নাকি ডলি, তুই কি বিয়ে করছিস তোর বাইরে?
হ্যাঁ,
তখন আমি বললাম যে না, কেন কয়, আমি কই, আপনি কি ভাইয়ের চালচলনে পাইছেন যে আমি তাকে বিয়ে করছি?
চালচলন মানে?
মানে একটা পুরুষ যখন বিয়ে করে তখন তার মন বাইরটা অন্যরকম থাকে না, ওরকম চালে চলনে আপনি পাইছেন কিনা যে সে আর একটা বিয়ে করছে? কয় না, তা পাই নাই, আমি কি আপনাকে আগে খাবার দিত এখন দেয় না? কয় দেয়, আগে কাপড় দিত এখন দেয় না? দেয়, আগে রাতে ঘুমাইতো এখন কি রাতে অন্য জায়গায় থাকে? কয় না, কোথাও থাকে না। আমাকে তাহলে কি করে ভাবলেন যে আপনার হাজবেন্ড বিয়ে করছে?
আপনার সাথে আপনার হাজবেন্ড রাতে থাকে না?
না, কোনোদিন থাকে না।
কত বছর হলো বিয়ে হয়েছে আপনার?
৩ বছর।
একদিনও থাকেনি? ওকে, গল্পের আমরা শেষের দিকেই চলে এসেছি। আর আপনি বেসিক্যালি কি করেন এখন?
এখন বর্তমানে আমি ঘরে বসে টেলার্সে কাজ করি, আর আমার হাজবেন্ড আমার যদি ১০০ টাকা লাগে সে ৮০ টাকা হলেও দেয়, আর মোটামুটি আমার বাচ্চাদের সে খুব ভালো চোখে দেখে, এবং আমার বাচ্চারাও তাকে খুব সম্মান করে, খুব শ্রদ্ধা করে, আমি নিজেও তাকে অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। সবচেয়ে বড় কথা হয়েছে যে আমি বিভিন্ন মানুষের ঠোকর থেকে বা বিভিন্ন পশু পাখির ঠোকর থেকে রক্ষা পাইছি, চাটা দেওয়াল পাইছি, আমার ছেলে মেয়ের মুখে দেওয়ার মতো এক প্লেট ভাত পাইছি, এটাই আমার কাছে সবচেয়ে।
আপনাকে একটা প্রশ্ন করব, খুব ভেবে চিন্তে উত্তর দেবেন, সেটা হচ্ছে প্রথম বরের কথা বলতে চাই মনির, তার জীবনে অনেক অনেক অন্যায় ছিল, এত কিছুর পরও আপনি তাকে পাগলের মতো ভালোবেসেছেন। শেষ আপনার জীবনে এখন যে অবস্থা দাঁড়িয়ে আছেন, আপনি যাকে লাভ করেন তার সম্পর্কে আমরা ডিটেল জানবো না আপনার ভালোর জন্যই, সেটা হচ্ছে তার অনেক নৈতিকতা আছে, অনেক কিছু আছে, আপনার প্রতি দায়িত্ব পালন করছে, আপনার সন্তানের প্রতি দায়িত্ব পালন করছে। যদি ভালোবাসার প্রসঙ্গে আসি, আপনি কি তাকে ভালোবাসেন? টু বি অনেস্ট,
খুব কঠিন প্রশ্ন করে ফেলছেন। ভালোবাসা কি সেটাই আমার জীবন থেকে হারিয়ে গেছে, আমি জানি না ভালোবাসা কি। তবে তার কষ্ট হইলে আমারও কষ্ট হয়, আর আমি তার ভালো চাই, তার জন্য দোয়া করি, সবসময় নামাজ পড়ে বলি তুমি তার ইয়া করো, ভালো করো, তার কামাই রুজিতে বরকত দাও, যাতে করে বরকত না হলে আমরা খাবো কোত্থেকে। এই আর বাকি ভালোবাসাটা কি আমি জানি না।
আমরা গল্পগুলো গল্পটা এখানেই শেষ করতে চাই, আরো দুই একটা প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানবো। আমাদের শ্রোতারা অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের কাছে শুনেছেন, বিভিন্ন রকম মন্তব্য করেছেন অনেকেই ফেসবুকে, আমরা একটু ওদের কাছে যেতে চাই। আপনার অনেকক্ষণ ধরে ওরা শুনলো, ওরা তো বিশেষ করে একেবারে আমাদের মানে গভীরতম মনোযোগী শ্রোতা ছিল। প্রথমে আমরা একটু আপনার ছেলের কাছে, রাহুল কেমন লাগলো বাবা, স্পিকারটা নাও সাথে, স্পিকারটা কাছে নাও। হ্যাঁ, ভালো লাগলো আম্মুর কাছ থেকে যেটা শুনলে আজকে, এত বড় গল্প এত দু ঘন্টা ধরে, মানে অনেক কিছু তো জানলে আজকে। তো তুমি তো তোমার বাবা মানে জন্মদায়ী বা যে বাবা তাকে তো কখনো দেখোনি, তার প্রতি তোমার অনুভূতিটা কি?
বাবাটা কেমন হয়,
বাবা কেমন হয় সেটা আমি জানি না।
তোমার ঠিক দেখতে ইচ্ছে করে না, কেন করে না? তোমাকে কখনো ফোন দেয় না?
আমার সবচেয়ে কষ্ট এখানে যখন বাবারা খাবার হাতে নিয়ে আসে, আমার ছেলে মেয়ের জন্য কেউ হাতে করে খাবার নিয়ে আসে, এখানে আমি খুব কষ্ট পাই। এখানটাই আমার সবচেয়ে বড় কষ্ট।
মিমের কাছ থেকে আমি একটু জানবো, সেটা হচ্ছে তোমার মা আজকে অকপটে স্বীকার করেছে তার জীবনের সত্যগুলো মিথ্যেগুলো, তো সবকিছু সে স্বীকার করেছে। তোমার কাছে তোমার মা কেমন?
আমি আমার মাকে খুব ভালোবাসি, আর এত কিছু শোনার পরও আমার মনে হয় নাই যে মানে আমার আম্মুর কোনো ভুল আছে, কারণ আমাদের ভালোর জন্যই, আমাদের এতটুকু ভালোবাসে আম্মু ভালোবাসে তার জন্যই আম্মু জীবনে অনেক কষ্ট করে গেছে আর এখন পর্যন্ত করতে আছে। আর আমার আম্মু আমার যতটুকু ভালোবাসে, আমার প্রয়োজন নাই আমার বাবার ভালোবাসা। আর আমার বর্তমান যে আব্বু, হ্যাঁ আমার আমার অনেক আদর করে ভালোবাসে এবং আমরা অনেক সম্মান করি, তাই আমার পাপ্পাকে আর মনে করার আমার কোনো প্রয়োজন পড়ে না।
ডলির কাছে আমি আরেক অল্প কিছু জানবো, তবে জানার আগে আমি আমার শ্রোতাদের কাছ থেকে বলে নিতে চাই, আজ প্রতি বুধবার আপনারা হ্যালো 920 শুনবেন 11:10। আমরা এই অনুষ্ঠানটার ক্ষেত্রে অন্তত একটা শব্দ খুব সচেতনভাবেই বাদ দিতে চাই, হুইচ ইজ কল এন্টারটেইন। আমরা কাউকে এন্টারটেইন করতে চাই না। এই গল্প শোনার পর আপনার কেমন লেগেছে, ভালো লেগেছে না মন্দ লেগেছে, কি বলবেন না বলবেন, সেটা আপনার একেবারেই ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা শুধু এখানে গল্প উপস্থাপন করি একটা দৃষ্টিভঙ্গি থেকে, জীবনের গল্প, সেটা যত রই হোক না কেন, যাই হোক না কেন, এবং আমরা বিশ্বাস করি যাতে শেখার তারা শিখে নেবেন। আজকে এই গল্পটা শোনার পর আমার ব্যক্তিগত শিক্ষাটা হচ্ছে এটাই, আমি বলছি আমি মানুষ, আপনি মানুষ, প্রত্যেকের জীবনেই কিছু না কিছু ভুল থাকে, প্রত্যেকের জীবনেই কিছু না কিছু ভালো জিনিস থাকে, কিন্তু এই ভদ্রমহিলাটি যিনি আমাদের গল্পটা আজকে বলেছেন, তার জীবনে একটা জায়গাতে কোনো ভুল নেই, তিনি আপাদমস্তক সলিড একজন মা, সন্তানের ক্ষেত্রে তিনি কোনো ভুল করেননি, এবং ভুল করেননি বলেই তিনি জীবনের প্রত্যেকটা স্টেপে স্টেপে অনেক বড় বড় ঝুঁকি নিয়েছেন এবং এখন পর্যন্ত নিয়ে চলছেন। হ্যালো 8920 আপনার জীবনের কথা বলে, এবং আপনি ইচ্ছে করলে অনুষ্ঠানে আসতে পারেন, আপনি আপনার কথা বলতে পারেন। আমি আবারও বলছি ফোন নম্বর হচ্ছে 9115668911568। ফোন করতে হবে, ফোন করার পর আপনার নাম, এরপর আপনার সেল নাম্বারটা স্পষ্ট করে বলবেন, এবং তারপর বলুন আপনার কি বলার আছে, প্রয়োজনে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। ফেসবুক পেজটা হচ্ছে যেখানে আপনি ইচ্ছে করলে অতিথির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমাদের গল্পগুলো ডাউনলোড করতে পারেন, অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মন্তব্য লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920, আবারও বলছি facebook.com/hello8920, বানানটা হচ্ছে HELLO 8920। ডলি, আপনার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমাদের লিসনারদেরকে বা আজকে যারা শুনলো তাদেরকে আপনার কিছু বলার আছে?
হ্যাঁ, অবশ্যই বলার আছে। আমি শুধু এই দেশের মানুষদের এইটুকুই বলতে আসছি, আমি মন খুলে আপনার সাথে কথা বলবো, সেটা তো আমার ছিলই। আর একটা উদ্দেশ্য ছিল যে আমি আমার ছেলে মেয়েদের যে কথাগুলো এতদিন বলতে পারি নাই, সেটা আপনার সাথে সাথে ওরাও জেনে নিল যে আমার জীবনটা কেমন বা কোন কাহিনীর। আর সবচেয়ে মেন উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে আমি দর্শকদের কিছু বলতে চাই, শ্রোতাদের কিছু বলতে চাই যারা আমাকে শুনছেন। আমি জানি না আপনারা কতটুকু আমাকে ভালো ভাবতেছেন, কতটুকু খারাপ ভাবতেছেন। আমি সত্যিই অসহায়, অভাবের তাড়নায় কখন যে ভুল করে ফেলছি সেটা আমি বলে উঠতে পারিনি। কিন্তু আপাতত এখন বুঝতেছি বাবা মানে কি, স্বামী মানে কি, সংসার মানে কি। আমি শুধুই এখন অতিথি হয়ে আছি একটা সংসারে। আমি চাই না পৃথিবীর কোনো মেয়ের এরকম অতিথি হয়ে সংসার হোক। প্রত্যেকটা মেয়েকে স্বামীর বাড়ি নিজের বাড়ি মনে করে, কিন্তু আমার কোনো বাড়ি নেই। আমি ধরে নিছি আমার বাড়ি 3.5 হাত জায়গা, এর উপরে আমার কোনো বাড়ি নেই। প্রত্যেকটা সন্তান তার বাবার পরিচয় পরিচিত হয়, আমার সন্তানদের কোনো পরিচয় নেই। আর সবচেয়ে বড় পাওয়া যেটা, আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমারও কোনোদিন কোনো চাচা চাচিদের আত্মীয় স্বজন ছিল না, আমার বাচ্চাদেরও নাই। আমরা একটা 4 দেওয়াল বৃত্তে বন্দি ঘরে থাকি, স্কুল আর বাসা ছাড়া আমার বাচ্চারা কোথাও যেতে পারে না। আমিও আমার বাসা বড় জোর দোকানপাট, এর বাহিরে আমি কোথাও যাইতে পারি না, যাওয়ার মতো স্থান নাই, জায়গা নেই। আমি চাই না এদেশের কোনো মানুষ, কোনো মেয়ে আমার মতো এরকম ভুল করুক, আর ভুল করে তারা সংসার হারা হোক। আমি মনে করব স্বামী যতই খারাপ হয় সেটাকে মেনে নিয়েই সংসার করা উচিত, আর স্ত্রী যত খারাপ হোক সেটা স্বামী মেনে নিয়ে সংসার করা উচিত। আর সবচেয়ে বড় যেটা বলতে চাই, এদেশের বাবাদের বলতে চাই, যদি তোমরা প্রকৃত বাবা হতে পারো, সন্তানকে সত্যিকারের রূপে ভালোবাসতে পারো, তাহলে বাবা হয়েও, তা না হলে কোনোদিন বাবা হতে যাও না। আর আমি সমস্ত স্ত্রীদেরও বলতে চাই যে তোমরা যদি স্বামীর অন্যায়টা মেনে নিতে পারো, অভাবটাকে মানে জায়গা দিতে পারো, তাহলেই সংসার করো, তা না হলে কোনোদিন সংসার করো না।
একই সাথে আমি একটু জিনিস যোগ করবো, সেটা হচ্ছে সব অন্যায়কে কেন মেনে নিবে, কিছু তো অন্যায়ের তো প্রতিবাদ করাই উচিত, কারণ আপনি তো অন্যায় মেনে নিয়ে অন্যায়কে আপনি শেষ পর্যন্ত দিতে পারেন।
এত কিছু অন্যায় মেনে নিয়েও কেন আমি মানে ভুল করলাম, এটাই আমার সবচেয়ে বড় কষ্ট, আমি কেন ওকে ছাড়লাম।
আচ্ছা, আপনার সন্তানদের প্রসঙ্গে একটু আসতে চাই, সেটা হচ্ছে যে আপনি আপনার সন্তানদের কেমন মানে ওদেরকে নিয়ে আপনি হ্যাপি? ওরা তো বলছিল আপনাকে নিয়ে অনেক বেশি।
হ্যাঁ, আমি ওদের নিয়ে অনেক সুখী, কারণ আমি আরো 10টা পরিবার দেখছি, আরো 10টা ছেলে মেয়ে দেখছি আশেপাশে। আমি আমার সন্তানদের মতো সন্তান আর অন্য কোথাও দেখি নাই, এটা আমি মা বলে বলছি, শুধু তাই না, সত্যি গিব্রিয়া ভাইয়া, ওরা আমাকে যতটুকু সম্মান করে, যতটুকু শ্রদ্ধা করে এবং যতটুকু ভয় পায়, আমি যদি একটু জোরে কথা বলি ওরা কাঁপিয়ে উঠে। তারপরে আমি যদি একটু মানে মোটটা আমার অফ থাকে, তাহলে ওদের সমস্ত আনন্দগুলো মাটি করে ওরা চুপ করে বসে থাকে। এগুলো যে আমার কাছে কত বড় পাওয়া মানে বলে বোঝাতে পারবো না। আমার ছেলেটা সকালবেলা বের হবে আমাকে সালাম করে এবং ঢুকবে আমাকে সালাম করে, এরকম এত ভক্ত আমার, মানে এত ভক্তি করে যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এই জন্য আমি খুব সুখী ওদের নিয়ে।
আমরা এই সুখের গল্প থেকে শেষ করতে চাই। আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের জীবনে ভুল থাকতে পারে, প্রত্যেকটা জীবনে মানুষের জীবনে কিছু না কিছু পাওয়া না পাওয়ার থাকতে পারে, কিন্তু এই আজকের অতিথি তিনি একটা জায়গাতে হেরে যাননি তার সন্তানের কাছে, তিনি সারা জীবন তার সন্তানের কাছে জননী হয়ে থাকুক। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে, আগামী বুধবার কোন একজন অতিথিকে নিয়ে ফিরে আসব। আপনারা সবসময় ভালো থাকুন এবং আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিওর খাতেই থাকুন।
This track was downloaded from FusionBD.com.